exclusively on FusionBD.com.
ভালোবাসার বাংলাদেশ আমি আওয়াজ তো তুমি আমার গান, আমি সুর তো তুমি আমার স্বর্গ। মিশে গেছি এমন ভাবে দুই নদীর স্রোত মিশেছে যেভাবে, দূরে যাব না কখনো এই ওয়াদা আমার, এই প্রতিজ্ঞা আমার, এই ভালোবাসা আমার। বৃহস্পতিবারের ওয়াদা, এবং সেই বৃহস্পতিবারের ওয়াদা নিয়ে কিন্তু তাসমি আছি তোমাদের সাথে ভালোবাসার বাংলাদেশ নিয়ে। যেরকমটা আমি প্রতি বৃহস্পতিবার থাকি, সবসময় থাকবো, এবং চলে আসি ঠিক রাত 11টায় তোমাদের সাথে কথা বলার জন্য, তোমাদের ভালোবাসার কথাগুলো জানার জন্য, ভালোবাসার আড্ডাগুলো জানার জন্য, এবং ভালোবাসার বাংলাদেশ নিয়ে পুরো ভালোবাসাটা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেবার জন্য। এবং হ্যাঁ, কথা যেহেতু দিয়েছি, কথা কিন্তু আরো দিয়েছিলাম যে আমাদের গুরু অরিজিনাল গুরু চলে আসবেন তোমাদের সাথে, এবং তিনি কিন্তু আজকে চলে আসবেন একজন স্পেশাল গেস্ট নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি, কিছুক্ষণের মধ্যেই, তাই না? এবং তিনি আসার আগে আগে যে কাজটা আমি করবো, সেই কাজটা হচ্ছে তোমাদের সবার খুব প্রিয় একটা কাজ, এবং সেটা হচ্ছে, ইয়েস, বুঝতে পেরেছো নিশ্চয়ই, ফেসবুক আর আমি টেক্সট অ্যান্ড কমেন্টের কথা বলছি, রাইট? তো ফার্স্ট আমি ফেসবুকের সিস্টেমটা বলে দিচ্ছি, যে ফেসবুকে আমরা পোস্ট করলে তোমরা সেই পোস্টগুলো কি করবে। তোমাকে যেটা করতে হবে প্রথমেই, তোমাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকে পোস্টটা শেয়ার করতে হবে খুব বেশি বেশি করে। যে পোস্ট আমরা করেছি facebook.com/ilovedhakafm, এখানে যে পোস্টটা করেছি সেই পোস্টটা শেয়ার করে ফেলতে হবে খুব শীঘ্রই। এবং পাশাপাশি তোমাদেরকে আরো একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমরা চাইলে, মানে তোমরা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারো আমাদের পোস্টে, সেই পোস্টটা খুব বেশি বেশি কমেন্ট করে আমাদের সাথে থাকতে হবে, যে আমাদের শুনতে কেমন লাগছে সেটা বলবে। পাশাপাশি তোমরা কিন্তু চাইলে যদি আমরা শোর গেস্ট হয়ে আসতে চাও সেই উপায়টা বলে দিচ্ছি। তোমাকে যেটা করতে হবে গেস্ট হয়ে আসার জন্য, সেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবে, এবং মেসেজ অপশনে গিয়ে লিখবে ওজি, লিখে স্পেস দিয়ে তোমার নাম, স্পেস দিয়ে তোমার লোকেশন, লোকেশন মিন্স তুমি যে লোকেশনে থাকো এই মুহূর্তে, রাইট নাও আছো, সেই লোকেশনটা লিখে তুমি যদি গেস্ট হতে চাও তোমার ফোন নাম্বার লিখে আমাদেরকে পাঠিয়ে দিবে 16260 এই নাম্বারে। অ্যান্ড ইয়েস, যে বন্ধু সবচেয়ে বেশি আমাদের আজকে ফেসবুকে পোস্ট শেয়ার করবে সেই বন্ধু কিন্তু, হ্যাঁ একেবারে তাই, সেই বন্ধু আমাদের সাথে, আমাদের গুরুর সাথে ঢাকা FM 90.4 এর স্টেশনে এসে চার দায় মেতে উঠতে পারবে গুরুর সাথে। এবং হ্যাঁ, খুব সহজেই পাচ্ছ গুরুর সাথে আড্ডা দিয়ে কথা বলার মতো একটি সুবর্ণ সুযোগ, তাই না? তো এই চান্সটা মিস করবে কেন? পোস্টটা করো বেশি বেশি শেয়ার, জিতে নাও অনেক বেশি প্রিয়ার। ওকে, তো যেহেতু ফেসবুকে কথা বলে ফেলেছি, তো ফেসবুকে কথা বললে যে কথাটা আমাকে মনে করিয়ে দেয় একটাই কথা, সেটা আম্বার আইটি, কারণ আম্বার আইটি কিন্তু দিচ্ছে তোমাদেরকে অনেক বড় একটি সুযোগ। ইয়েস, আম্বার আইটি উচ্চবতী হোম ইন্টার, এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপিটিএল ফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, 1 ফ্রি রিয়াল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার, এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 0961111777 এই নাম্বার গুলোতে। অ্যান্ড ইয়েস, এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে ছোট্ট একটা বেরোতে, একটা টুইং ব্রেকে যাবো, বাট টুইং ব্রেকে যাওয়ার আগে তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে পোস্টটা বেশি বেশি শেয়ার করতে হবে, কারণ ওই যে থাকছে সুবর্ণ সুযোগ। অ্যান্ড ইয়েস, তাসমি আছি তোমাদের সাথে থাকবো ঠিক রাত 2টা পর্যন্ত, আর গুরু চলে আসবে কিছুক্ষণের মধ্যেই, ধীরে কিনা মন মাতাবে তোমাদের। অ্যান্ড ইয়েস, ওই যে বললাম চা খাওয়া সুবর্ণ সুযোগ যত বেশি শেয়ার করবে, চলে যাচ্ছে ছোট্ট একটি বিরতিতে, ঠিক কিছুক্ষণের মধ্যে এনজয় ভালোবাসার বাংলাদেশ।
নতুন বছর আপনার মানুষগুলোর সাথে নতুন বছরটা শুরু হোক স্পেশাল ভাবে। রবি গ্রাহক উপভোগ করুন আধা পয়সা প্রতি সেকেন্ড কলে। সকল রবি ও এয়ারটেল নম্বরে ডায়াল *123*125# সাথে 30 টাকা 1 GB ইন্টারনেট। ডায়াল *123*301# বিস্তারিত robi.com.bd তে।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজই তো বিকাশ করি। তবে বিকাশ করার সময় মনে রাখবেন, মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
এখন সারা দেশে
মানুষগুলোর সাথে নতুন বছরটা শুরু হোক স্পেশাল ভাবে। রবি গ্রাহক উপভোগ করুন আধা পয়সা প্রতি সেকেন্ড কলে। সকল রবি ও এয়ারটেল নম্বরে ডায়াল *123*125# সাথে 30 টাকা 1 GB ইন্টারনেট। ডায়াল *123*301# বিস্তারিত robi.com.bd তে।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজই তো বিকাশ করি। তবে বিকাশ করার সময় মনে রাখবেন, মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
স্ট্রিমিং করলে টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়।
অনেক খরচ
আবার চাচ্ছি
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন এয়ারটেল চাচ্ছিদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
হ্যালো বাবা, হাতে কি হতো তোমার? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। রাখো, এক্ষুনি রাখো। ওষুধ খেয়েছো?
ওহ, খেয়ে নেবো।
আমার সামনে খাও। গুড বয়। থ্যাংক ইউ বাবা।
আমি শুধু আমার সাথেই মাস্টার।
ভালোবাসার মানুষগুলোর সাথে নির্দিষ্ট পরিমাণ কথা বলে রবি মাই হেলথে উপভোগ করুন প্রতিদিন 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। ডায়াল 21216 রবি।
ভাইয়া খেতে আসো, ভাবি তুমিও বসো।
কি ব্যাপার, তুমি খাচ্ছ না কেন? শরীর খারাপ নাকি?
না না, ফুর্তিতে আছি। সকাল থেকে মাথা ব্যথা, তার উপর কাজের লোক আসেনি, সারাদিন এত কাজ, ফুর্তিতে আমার গা জ্বলে যাচ্ছে।
এই দেখলি রূপা, তোর ভাবি শরীর খারাপ নিয়ে রান্না করলেও স্বাদের কোনো 19-20 হয় না।
আজকের রান্না কিন্তু রূপাই করেছে।
ভাবি শিখিয়েছো তো তুমি।
বাংলার ঘরে ঘরে এমন মধুর কাহিনীর সাথে মিশে আছে পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা। ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক।
স্ট্রিমিং করলে টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়।
অনেক খরচ
আবার চাচ্ছিদের সিনিয়র।
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন এয়ারটেল চাচ্ছিদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
হ্যালো বাবা, হাতে কি হতো তোমার? চা?
কই না তো।
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
এই সামান্য একটু।
রাখো, এক্ষুনি রাখো। ওষুধ খেয়েছো?
ওহ, খেয়ে নেবো।
আমার সামনে খাও। গুড বয়। থ্যাংক ইউ বাবা।
আমি শুধু আমার সাথেই নষ্ট করি।
ভালোবাসার মানুষগুলোর সাথে নির্দিষ্ট পরিমাণ কথা বলে রবি মাই হেলথে উপভোগ করুন প্রতিদিন 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। ডায়াল 21216 রবি।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজে তো বিকাশ করি। তবে বিকাশ করার সময় মনে রাখবেন, মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
স্ট্রিমিং করলেই টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়,
অনেক খরচ,
আবার চাচ্চুদের সিম নিয়ে আসছি,
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
কেন, এয়ারটেল চাচ্চুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
মানুষগুলোর সাথে নতুন বছরটা শুরু হোক স্পেশাল ভাবে। রবি গ্রাহকরা উপভোগ করুন আধা পয়সা প্রতি সেকেন্ড কল রেট। সকল রবি ও এয়ারটেল নম্বরে ডায়াল *123*125# সাথে 30 টাকা 1 GB ইন্টারনেট। ডায়াল *123*301# বিস্তারিত rovi.com.bd তে।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজে তো বিকাশ করি। তবে বিকাশ করার সময় মনে রাখবেন, মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
হ্যালো বাবা, হাতে কি উঠো তোমার? চা?
কই না তো,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি।
এই সামান্য একটু
রাখো, এক্ষুনি রাখো। ওষুধ খেয়েছো?
ওহ, খেয়ে নেব।
আমার সামনে খাও। গুড বয়। থ্যাংক ইউ বাবা।
আমি শুধু আমার সাথেই নষ্ট করি।
ভালোবাসার মানুষগুলোর সাথে নির্দিষ্ট পরিমাণ কথা বলে রবি মাই হেলথে উপভোগ করুন প্রতিদিন 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। ডায়াল 21216 রবি।
বলেছিলাম আবারও ফিরে আসব, বলেছিলাম আবারও ভালোবাসার পথে হাতে হাত ধরে হাঁটব,
হাতে হাত ধরে।
সময় এসেছে আবারও সেই দিনগুলোকে ফিরিয়ে আনার,
ফিরিয়ে আনার
সেই সময়কে আবারও নিজের করে
নেওয়া, নিজের করে নেওয়া,
নিজের করে নেওয়ার। কে আমি? সব উত্তর মিলবে।
আসছি বৃহস্পতিবার।
The original guru is back. Twing the
real oranger. Twing the twing. ভালোবাসার বাংলাদেশ FM 90.4 কথা দিয়ে কথা রাখে, সেটা আজ থেকে না আর অনেকদিন আগে থেকে, যেদিন থেকে ঢাকা FM এর জন্ম, যেদিন থেকে ঢাকা FM এর শুরু। এবং ভালোবাসা বাংলাদেশ সবসময় কিন্তু প্রতিশ্রুতির ক্ষেত্রে এক পাও নড়চড় করে না, এবং সেরকমটা আমরা আজও কথা রেখেছি। আজও তোমাদের গুরু চলে এসেছেন তোমাদের সাথে কথা বলতে, আড্ডা দিতে, এবং আমরা প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও একটি অন্যরকম ভালোবাসার গল্প, একেবারে অন্যরকম উচ্চতার ভালোবাসার গল্প, মানবিকতার সাথে ভালোবাসার গল্প, আর কি বলবো, অন্যরকম উদাহরণ নিয়ে গুরু আসছেন। এবং আমি চলে যাচ্ছি এখন আমাদের গুরুর কাছে। গুরু থাকবেন তোমাদের সাথে ঠিক রাত 2 পর্যন্ত ভালোবাসা নিয়ে, ভালোবাসার বাংলাদেশ নিয়ে।
তাসমিয়া কেমন আছো?
দাদা গুরু ভালো আছি।
আজকে আমাদের পরিবেশটা একটু অন্যরকম দুটো কারণ। একটি কারণ হলো যেটি তাসমিয়া বলেছে যে আজ হয়তো আমাদের অনুষ্ঠানে ভালোবাসা বাংলাদেশে ভালোবাসার হয়তো অন্য কোনো কথার গাঁথনি আজ আমরা শুনবো, সেটি তো পরবর্তীতে যাচ্ছে। বাট এই মুহূর্তে আমি যে স্টুডিওতে বসে আছি ভালোবাসা বাংলাদেশের যে স্টুডিওতে বসে আছে ঢাকা এফএম যে স্টুডিওতে বসে আছে সেই পরিবেশটা আসলে খুবই অন্যতম। হট সিটে বসে বাইরের আকাশ দেখতে পাচ্ছি, সোডিয়াম লাইটগুলোকে মনে হচ্ছে যেন ঠিক জোনাকির আলো। হয়তো রাত যত গভীর হবে ভালোবাসার কথোপকথন তো বাড়তে থাকবে, ভালোবাসার অনুভূতিগুলো হয়তো সেই সাথে পরিবর্তনশীল থাকবে। বাট এই মুহূর্তে ঢাকা এফএমকে ধন্যবাদ দিতে চাই এরকম একটি সুন্দর স্টুডিওর জন্য যেখানে বসে কথা বলতে বেশ ভালো লাগছে।
জি গুরু, সেই সাথে সোডিয়াম লাইটগুলোকে আমার কাছে মনে হচ্ছে টিফিন ক্যারিয়ারের বক্স।
আচ্ছা, আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাই, কারণ প্রত্যেকটা দিনই যেটা হয় যে আমাদের বন্ধুরা যারা শুনছেন ওপার থেকে, যারা কানে হেডফোন দিয়ে কিংবা বিভিন্ন মাধ্যম থেকে আমাদেরকে শুনছেন, তারা অধীর আগ্রহে বসে আছেন কখন আমাদের স্টুডিওতে যে আগত অতিথি আছেন তাদের কথা শুনবে। বাট আমরা যাবো, সেই কথা বলবো। তার আগে আমাদের কিছু নিয়মকানুন থাকে যে কথাগুলো আসলে আমাদের বলতে হয় আমাদের অনুষ্ঠানে, যেগুলো ইতিমধ্যে তাসমিয়া বলে দিয়েছে, তারপরে আমি আরেকটিবার বলছি। সেটি হচ্ছে আমাদের ফেসবুক পেজে, ঢাকা এফএম এর যে অফিসিয়াল ফেসবুক পেজ, সেখানে ইতিমধ্যে একটি পোস্ট দেওয়া আছে, যে পোস্টটি আপনারা কমেন্ট করতে পারেন, আপনাদের মনের অনুভূতিগুলো জানাতে পারেন, ভালো মন্দ অনেকে তো অনেক রকম লিখছে, সবই আমরা দেখছি। তো সেগুলো নিয়ে কথা নাই বলি, আপনি আপনার মনের কথাগুলোকে জানান, আমরা সেগুলো সবার সামনে পড়ে শোনাবো। এবং সেই সাথে আগামী পর্বে যিনি স্টুডিওতে আসতে চান, আজকে যেমন অতীতে এসেছেন, গত পর্বে যেমন এসেছিলেন ভালোবাসা বাংলাদেশে, আপনার ভালোবাসার কথাগুলো যদি তুলে ধরতে চান তাহলে যা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে ওজি একটি স্পেস দেবেন, তারপর আপনার নাম এবং লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আমরা আপনার সাথে যোগাযোগ করব, গুরু আপনাদের সাথে যোগাযোগ করবে, অর্থাৎ আমি যোগাযোগ করব, এবং আগামী পর্বে আপনি হয়তো হতে যাচ্ছেন আমার আমন্ত্রিত অতিথি। স্যার, বাড়তি কথা না বলি আমরা আমাদের মূল অনুষ্ঠানে চলে যাই। আজ ভালোবাসার বাংলাদেশে গুরুর সাথে একজন না দুজন মানুষ উপস্থিত আছেন। একজন হলো সগীর হোসেন খান, তথ্য গবেষণা সম্পাদক ড্রিম টাচ ফাউন্ডেশন, এবং ব্যক্তিগত জীবনে যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা গবেষণা ইনস্টিটিউট, যাকে আমরা আইইআর ডিপার্টমেন্ট বলে জানি, সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাশ করেছেন। এবং আরেকজন অতিথি আছেন, যিনি হচ্ছেন ফারুকুল ইসলাম, ডাক্তার ফারুক ভাই, উনি প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড্রিম টাচ ফাউন্ডেশন। সগীর ভাই সম্পর্কে এতটুকু শুধু বলতে চাই, আর ফারুক ভাই সম্পর্কে এতটুকু বলতে চাই, তারপরে বিস্তারিত তাদের মুখ থেকে শুনবো। সেটি হচ্ছে সগীর, আমার আপনার সবার মতোই, আট দশটা মানুষের মতোই কোনো না কোনো মায়ের গর্ভেই জন্ম নিয়েছেন, বেড়ে উঠেছেন, কিন্তু সমাজের কিছু দৃষ্টিভঙ্গির কারণে তাকে প্রতিনিয়ত ভালোবাসা থেকে বঞ্চিত হতে হয়েছে, এই সিস্টেম তাকে তার ভালোবাসা দেয়নি। আর ঠিক ফারুকুল ইসলামও আমাদের মতো একজন মানুষ, যিনি এই ভালোবাসা বঞ্চিত মানুষদের জন্য, সগীরদের মতো মানুষদের জন্য, সুবিধা বঞ্চিত মানুষদের জন্য, ভালোবাসা বঞ্চিত মানুষদের জন্য ক্রমাগত নিঃস্বার্থে, কোনো স্বার্থ নেই এখানে, কাজ করে চলছেন। তো আমরা কথা বলবো সগীরের সাথে। সগীর, আমি আপনার সম্পর্কে যতটুকু বলেছি সেটা নিতান্ত খুব কম, আপনার যে অভিজ্ঞতার যে ঝুড়ি কিংবা সফলতার যে ঝুড়ি তা মোটামুটি বেশ বড়। তো আমরা প্রথমে আগে আপনার জীবনের সফলতা কিছু কথা জানতে চাই, যে আপনি আর কোন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন, তারপরে আমরা মূল অনুষ্ঠানে আসব।
ধন্যবাদ গুরুকে। গুরু আগে আমার নাম বলে দিয়েছেন, আমি সগীর। গুরু সম্ভবত একটু ব্যাখ্যা করে দেননি কেন আমি অন্যদের চাইতে একটু আলাদা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, 1.5 বছর বয়সে পলিও আক্রান্ত হওয়ার কারণে আমি প্রতিবন্ধী ব্যক্তিতে পরিণত হই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, এটা গুরুজি বলেছেন, আমার সাবজেক্ট হলো স্পেশাল এডুকেশন, এবং সৌভাগ্যক্রমে এটাও প্রতিবন্ধী ব্যক্তিদের উপরে পড়ালেখা। প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে, প্রতিবন্ধী ব্যক্তির নাম শুনলে আমাদের সমাজে যে চিন্তাটা হয়,
আমি যেটা অফিয়ারে বলছিলাম যে আসলে যে আমি যেটা অফিয়ার আলোচনা করছিলাম ফারুক ভাইয়ের সাথে এবং সগীরের সাথে, যে আমি ব্যক্তিগতভাবে খুব অস্বস্তি বোধ করছিলাম, মানে যখন আমি ভাবছিলাম যে আসলে কি পরিচয় দেবো, মানে এই যে প্রতিবন্ধী ব্যক্তি এই শব্দটা কিংবা প্রতিবন্ধী শব্দটা ব্যক্তিগতভাবে আমার বলতে স্বাচ্ছন্দ্য বোধ আমি করছিলাম না ব্যক্তিগতভাবে, এছাড়া কি আসলে কোনো শব্দ নেই, যদি এই বিষয়ে একটু বলতেন।
ধন্যবাদ, এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আছে কিছু কিছু মানুষ ব্যবহার করে স্পেশাল চাইল্ড, এক্সেপশনাল চাইল্ড, ডিফারেন্টলি এবল, কিন্তু বৈশ্বিকভাবে আমরা যেটা করি, আমরা শব্দগুলোকে বাদ দিয়ে প্রতিবন্ধী শব্দটাকে আমরা গ্রহণ করেছি, কিন্তু অন্যভাবে। আচ্ছা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বলতে হবে পারসন উইথ ডিসএবিলিটি, আর যদি বাংলায় বলি প্রতিবন্ধী ব্যক্তি। এটা আসলে আমার কথা না বা দু একজনের কথা না, জাতিসংঘ থেকে যে আমাদের জন্য সনদ তৈরি করা হয়েছে আমাদের অধিকারের সনদ, সেখানে সারা বিশ্বের সব প্রতিবন্ধী ব্যক্তি একসাথে দৃঢ়তার সাথে বলেছে যে আমাদেরকে পার্সন উইথ ডিসএবিলিটি কিংবা বাংলায় প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বলতে হবে। তো এটা আমরা গ্রহণ করি, কারণ আমরা আসলে প্রতিবন্ধী ব্যক্তি এটা নিয়ে গর্ব করতে চাই। আমরা চাই না যে এটা আমরা এড়িয়ে যেতে, কারণ এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে এবং এটা নিয়ে আমাদেরকে বড় হতে হবে।
আচ্ছা, আমি সগীরভাইকে এই মুহূর্তে যারা দেখতে পারছে না, কিছুক্ষণ পরে হয়তো আমাদের ফেসবুক পেজে একটি ছবি যাবে, সেখানে হয়তো যদি কেউ বুঝতে না পারে আমি তারপর একটু বলে রাখি। সগীর ভাই বয়স যখন দেড় বছর ছিল তখন তিনি শারীরিক প্রতিবন্ধকতার শিকার হন পোলিওর কারণে। ওনার দুটো পা অকেজ হয়ে যান, যার কারণে উনি হয়তো আমাদের মতো স্বাভাবিকভাবে হাঁটতে চলতে পারেন না, এবং সেই গল্পটাই আমরা শুনবো, সেই কথাগুলো আমরা শুনবো কিভাবে এই প্রতিবন্ধকতার শিকার আপনি হলেন।
যেমনটা বলছিলাম যে ওই সময় আমরা গ্রামে বাড়িতে থাকতাম এবং ওটা একেবারেই সেই সাহিত্যের অজপাড়াগা যাকে বলে। আমার সমস্যা হওয়ার পর একদিনের মতো জ্বর ছিল, একদিনে সেরে গেল, তারপরে আমার দেখা গেল যে হাত পা ছেড়ে দিয়েছি, আমার মাজা থেকে নিচের অংশ এবং বাঁ হাত দুর্বল হয়ে যায়। গ্রামে ডাক্তার ধরতে পারলো না কি হয়েছে, ছয় মাস চিকিৎসা করার পরেও যখন ধরতে পারলো না ঢাকায় আসলাম, ঢাকায় আসার পরে ধরা পড়ে যে আমার আসলে পোলিও হয়েছে। তারপর প্রায় 10 বছর এই হাসপাতাল সেই হাসপাতাল করতে করতে সর্বশেষ 6 বছর আমি ফিরোজা বাড়ি প্রতিবন্ধী শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম এবং ওখান থেকে সর্বশেষ আমার চিকিৎসা হয়ে বের হয়ে এসেছি আমি।
আচ্ছা, তখন আপনার বয়স কত যখন চিকিৎসা শেষ করা বের হয়ে আসেন?
10-11 এরকম।
10-11, তার মানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা সাধারণত যার বয়স 4-5 থাকে আমরা তখন থেকে কিন্তু স্কুলে যাওয়া আসা শুরু করি প্রাথমিক শিক্ষার জন্য। তো সেই ঘটনাটা আমরা জানতে চাই।
আমার শিক্ষা জীবন শুরু হয়েছে বা হাতে করি, এটা সবারই হয় বা আমার হাতে, কিন্তু আমার একটা লম্বা সময় পর্যন্ত আমার মা এবং আমার বড় বোন এরাই ছিল আমার শিক্ষিকা বলেন বা শিক্ষক বলেন যেটাই বলেন।
সেই সময়টা কত বছর?
একেবারে যদি ক্লাস অনুযায়ী বলি আমাকে সপ্তম শ্রেণী পর্যন্ত বাসায় পড়ানো হয়েছে।
কেন?
প্রতি বছর একটা বই, কারণ আমি আসলে যে বললাম যে মেডিকেল ওয়ার্ল্ডে ছিলাম, চিকিৎসা জগতে ছিলাম, আমি আসলে হাসপাতালে ভর্তি ছিলাম, সকাল বিকেল আমাকে চিকিৎসা করানো লাগত। ওই সময় আসলে স্কুলে যাওয়াটা আমার জন্য সুযোগ ছিল না, কিন্তু এই এইটাকে পূরণ করে দিয়েছে আমার মা এবং আমার বড় বোন। তারা বাসায় আমাকে প্রতি বছর একটা ক্লাসে বই পড়াতে, এইভাবে এক ক্লাস করতে করতে হয়তো আমি সনদ পেতাম না কিংবা আমার কোনো পরীক্ষা ছিল না, পাস নম্বর ছিল না, কিন্তু আমি সপ্তম শ্রেণী পর্যন্ত পড়েছি এবং ওই বয়সের যে ছেলে মেয়েরা যা যা পারার কথা চমৎকার ভাবে পড়তে পারা, বলতে পারা, লিখতে পারা সবই আমি পারতাম।
আচ্ছা, যখন আপনি চিকিৎসা ক্ষেত্র থেকে যখন বের হয়ে আসলেন, তারপর কি আপনি কোনো স্কুলে মানে কোনো প্রাথমিক শিক্ষা নেবার জন্য চেষ্টা করেছেন?
সে এক করুন ইতিহাস। হয় কি যে আমরা যতক্ষণ পর্যন্ত ধাক্কা না খাই ততক্ষণ পর্যন্ত আসলে সমস্যাটা এরকম চেহারাও আছে। আমার বাবা মা খুব গর্ব করে বলতেন যে আমাদের ছেলেটা অনেক তাড়াতাড়ি কথা বলতে শিখেছে, অনেক ভালো পারে, অনেক কিছু করে। সেই গর্ব নিয়েই তারা চেষ্টা করেছিলেন যে যেহেতু এখন মেডিকেল ওয়ার্ল্ড শেষ, ঠিক আছে এখন তাকে শিক্ষা জগতে দিই। দুঃখজনক হলো সত্যগুরু আমাকে প্রায় 7-9 স্কুল ফিরিয়ে দিয়েছে এবং তাদের কারণটা ছিল অদ্ভুত। আমিও জানি না যে এটা আসলে তারা বুঝে বলেছে না বুঝে বলেছে, কেউ বলেছে আমি পারবো না, কেউ বলেছে আমি পরিবেশ নষ্ট করব, এমনও বলেছে যে আমি অন্য বাচ্চাদের নষ্ট করব। আমি জানি না কেন,
আপনি যখন আপনার চিকিৎসা ক্ষেত্র থেকে বের হয়ে এসে যখন আপনার বাবা মা উপলব্ধি করতে পারেন, আপনার মা এবং বোন উপলব্ধি করতে পারেন যে এখন আপনাকে শিক্ষা জীবনে যাওয়া উচিত, তখন আপনি বলতে যেটা চাইছেন যে আপনি বিভিন্ন স্কুলে গিয়েছেন ভর্তি হওয়ার জন্য, কিন্তু অধিকাংশ স্কুল আপনাকে ফিরিয়ে দিয়েছে, তার কারণ আপনি শারীরিক
প্রতিবন্ধী ব্যক্তি।
আচ্ছা, এই কারণে আপনাকে ফিরিয়ে দিয়েছে। আচ্ছা, একজন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি পরিবেশ নষ্ট করে ফেলে, মানে আপনার আপনি যেটা বলছেন, কিংবা অন্যান্য বাচ্চাদের নষ্ট করে ফেলে, কিভাবে?
এটা তো ওই যে বললাম, আমি এখন পর্যন্ত উপলব্ধি করতে পারি না যে আমি কিভাবে করবো। হয়তো তাদের কাছে মনে হচ্ছে যে এই সবাই দাঁড়িয়ে হাঁটছে, সোজা হয়ে হাঁটছে, আমি বসে
সোজা হয়ে হাঁটতে পারছে না,
অড লাগছে।
আচ্ছা,
যেটা আমরা চিন্তা করি
মানে আমাদের চোখের দৃষ্টিকোণ থেকে যদি আমাদের চোখের যে ফ্রেম, সেই ফ্রেমে যদি আমি দেখি তাহলে 8-10 বাচ্চার পাশে আপনাকে দাঁড়ালে হয়তো বেমানান হবে। এই বেমানানের কারণে স্থগিত পরিবেশ নষ্ট করে ফেলবে, অন্য বাচ্চাদের নষ্ট করে ফেলবে। এই হচ্ছে আমাদের সমাজের দৃষ্টিকোণ,
বৈচিত্র্যকে আমরা গ্রহণ করতে চাই না।
তারপরে জীবন
আমি একটু যুক্ত করে নিই, আপনার সাথে কথা হচ্ছিল যে তারপরে আমি একটা মাদ্রাসার সুযোগ পাই।
আচ্ছা,
এবং তারা এখান থেকে, এবং প্রথম বছরে আমি প্রমাণ করে দিই যে যারা বলেছিল যে আমি পারবো না, আমি পরিবেশ নষ্ট করবো, তাদের একটা উপযুক্ত জবাব যাকে বলে, যে মুখে বলা দরকার নেই, কাজে দিয়ে করা। আমি ওই বছর ট্যালেন্ট পুলি বৃত্তি পেয়েছিলাম, লালবাগ থানায় তৃতীয় হয়েছিলাম।
আচ্ছা,
দ্যাট মিন্স আমি প্রমাণ করে দিয়েছি যে তারা সবাই বলছিল, তেমন আমি পারি। তারপর থেকে জীবন চলছে, কখনো শিক্ষা জীবন আমাকে পিছনে ফিরে তাকাতে হয়নি, কোনো ক্লাস আমাকে দুবার পড়তে হয়নি। আমার রোল আলহামদুলিল্লাহ 1-4 মধ্যে ছিল। আমি অনার্স মাস্টার্স করেছি, ফার্স্ট ক্লাস পেয়েছি এবং খুব ভালোভাবে পেয়েছি। আমি শিক্ষা জীবনে শুধুমাত্র পড়ালেখায় আমি জীবন অতিবাহিত করিনি, আমার কাছে মনে হয়েছে যে মানুষ হিসেবে আমার কর্তব্য শুধুমাত্র পড়ালেখায় বইয়ের পাতায় ডুবে থেকে সে কর্তব্য পালন সম্ভব না। আমি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত ছোটবেলা থেকেই, প্রথম শিশুদের নিয়ে কাজ করি, এখন যৌন কর্মীদের সন্তানদের নিয়ে কাজ করেছি একসময়, সফটওয়্যার জগতে আমি কাজ করি, মানুষের প্রাইভেসি নিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন FSS বাংলাদেশের সাথে কাজ করি, এখন ডিন ট্রাস্ট ফাউন্ডেশনের সাথে আছি এবং এটাও আমি ভলান্টিয়ার হিসেবে করি। আমি সাংস্কৃতিক প্রজেক্টে অংশগ্রহণ করেছি, আমার মূল পছন্দ ছিল কবিতা আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা, এবং গুরু আমি প্রাউডলি বলি যে আমি অনেক অপ্রতিবন্ধী ব্যক্তিকে হারিয়ে অনেকবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি এইসব বিষয়ে।
আচ্ছা জগির, আপনার কাছে জানতে চাই যেটা, যে এই যে শিক্ষা জীবন, এই শিক্ষা জীবনে সহপাঠীদের কাছ থেকে আচরণটা কেমন ছিল?
এক কথায় অসাধারণ। আপনার সাথে কথা হচ্ছিল, আমি সবসময় বলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে যে পিছিয়ে দিয়েছেন, সেই পিছানোটুকু ঠিক করে দিয়েছেন বা এগিয়ে দিয়েছেন দুটা জিনিস দিয়ে। এক, আমার পরিবার, এক কথায় অসাধারণ। আমাকে যথাসম্ভব বলে না যে বাবা মা হাতে তুলে উঠিয়ে দেন, এটুকু করেছে একদম নিখুঁত ভাবে, কোনো কার্পণ্য করেনি, অপ্রতিবন্ধী ভাই বোনদের সাথে আমার কোনো বৈষম্য কখনো করেনি। আর সহপাঠীদের কথা আমি আসলে কখনোই প্রশংসা করে শেষ করতে পারবো না। আপনি বলছিলেন না যে ভালোবাসা অনেক ভাবেই আসে, সিস্টেম থেকেও আসে, এই ভালোবাসাটা আমি পুরোপুরি পেয়েছি আমার বন্ধুদের কাছ থেকে। আমি শুধু সহপাঠী বলে তাদেরকে একটা অংশে নিয়ে আসবো না, আমার এলাকার খেলার সাথী, আমার বাসার বন্ধুরা, আমার পড়ালেখার বন্ধুরা, তারা সবসময় এতটা আন্তরিকতার সাথে সহযোগিতা করেছে। মাঝে মাঝে এরকম হতো যে আমি হুইলচেয়ার নিয়ে কোথাও যাবো, আমি বলতাম ঠিক আছে আমি চালাই, হুইলচেয়ার যেহেতু আমি চালাই তাহলে অন্তত আমার ভালো লাগবে যে আমি চলছি, কিন্তু তারা আমার কষ্ট দেখতে 2 মিনিট পরে নিজে থেকে ঠেলা শুরু করতো, মানা করার পরও ঠেলা শুরু করতো। কারণ এটা লোভ দেখানো ছিল না, তারা আন্তরিকতার সাথে করেছে, মানে ভালোবাসাটা তাদের এতটাই ছিল যে আমি এখন স্বীকার করি যে পরিবারের বাইরে যদি বন্ধুরা না থাকতো হয়তো আজকে এই ছবির
এই জায়গাটা হয়তো আসতে পারতো
না।
আচ্ছা, আরেকটি আমি কথা তুলতে চাই, সেটি হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। মানে আপনার কথার পরিপ্রেক্ষিতে যে কথাটা আমি শুনতে পেলাম যে আপনার বয়স যখন কতদিন ছিল বলুন?
1.5 বছর।
তখন আপনি গ্রামে ছিলেন, একদম যেটাকে বলা হয় যে অজপাড়া গা, হয়তো বিদ্যুৎ ছিল না, হয়তো ঠিকভাবে পরিবেশটাও বৃদ্ধি হয়নি তখনও। তো ওই সময় শিক্ষা ব্যবস্থার কারণে কি আপনি মনে করে থাকেন যে যদি তখন শিক্ষা ব্যবস্থা উন্নতি থাকতো এখনকার মতো থাকতো, কিংবা ওই সময় যদি প্রপার ডিসিশনটা কিংবা প্রপার চিকিৎসকের সহযোগিতা পাওয়া যেত তাহলে হয়তো আপনি এই জায়গা থেকে নিজেকে উত্তরণ করতে পারতেন, এরকম কি মনে হয়? কিংবা এই বিষয়টি যদি একটু পরিষ্কার করে বলতেন।
পলিও যাদের হয় এটা সাধারণত স্নায়ুতে আঘাত করে, স্নায়ুতন্ত্রে। তো স্নায়ুতন্ত্রে একবার একটা কিছু হয়ে গেলে এটা আসলে ফিরিয়ে নেওয়া যায় না, অর্থাৎ কিউ না, পলিওটা আসলে কিউ না। সেক্ষেত্রে যদি ঢাকায় থাকতাম, শহরে থাকতাম, সুচিকিৎসা পেতাম তাহলে যে ভালো হয়ে যেতাম ব্যাপারটা এরকম না। তবে হ্যাঁ, এখন আমার যে সমস্যা, যতটুকু সমস্যা যদি সময় মতো ধরা পড়তো একেবারে প্রথম দিন থেকে, তাহলে হয়তো আমি আরো ভালোভাবে চলাফেরাটা করতে পারতাম, যেটা অন্তত ক্রাচ দিয়ে চলা বা একটা ক্রাচ দিয়ে চলা, একটু ভালো মতন বসতে পারা, শুতে পারা, এই জিনিসগুলো হয়তো হতো, কিন্তু কিউর হতো না।
জগির, আপনি তো আপনার বন্ধুদের কথা বললেন, আপনার এলাকা, আপনার পড়াশোনা, এরকম কি কেমন কোন ঘটনা আছে যে যেই ঘটনাটার কারণে হয়তো সবার আড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়েছে আপনার প্রতিবন্ধকতার কারণে? খুলে বলুন, একদম মন খুলে বলুন, আছে যা বলবেন মন খুলে বলুন।
এটা আসলে অনেক সময় হয়, কারণ আমাদের সমাজ প্রতিবন্ধী ব্যক্তির সাথে যখন ইতিবাচক আচরণটাও করে, সেটা হচ্ছে ছেলেটার দায়িত্ব হাঁটতে পারতো বা এই পর্যন্ত এসেছো তুমি প্রতিবন্ধকতার পরেও, আর আমাকে প্রশংসা করলো, এই প্রতিবন্ধকতাটাকেও তুলে আনতো, মানে এই জিনিসটা আমার খুব খারাপ লাগতো যে আমার বন্ধুকে সে যেভাবে প্রশংসা করছে আমাকে করছে না। কিন্তু সমাজের যে জিনিসটা আমি সবচেয়ে বেশি আঘাত পেয়েছি সেটা হলো আমাকে সবসময় মনে করা হয় যে একটা ভিক্ষুক বা করুণা চাইতে,
করুণার চোখে দেখা,
করুণার চোখে দেখা। যেমন আমি যদি বলি যে আমি যখন কোনো বড় অফিস আদালতে যাই, সরকার অফিস আদালতে যাই, আমাকে একটা আতঙ্কে থাকতে হয়। দেখা গেল যে আমি একটা আমার ঘটনা বলি যেটা আমার এখনো খুব খারাপ লাগে। আমি আমার বড় ভাই, দুঃখিত, আমার মেজু ভাই গিয়েছিলাম হলো রাজস্ব বোর্ডের অফিসে। সিকিউরিটির খাতার মধ্যে আমাকে সাইন করতে হলো, আমার মেজু ভাই জিজ্ঞেস করলো আমি সাইন করবো না, সে নিজে থেকে ইচ্ছা করে জিজ্ঞেস করলো, লোকটা বললো না আপনাকে সাইন করতে হবে না। মানে কি, মানে আমি সিকিউরিটির জন্য ঝুঁকি, আমি ওই বিল্ডিংটা ফেলে দেবো, ধ্বংস করে দেবো, বা আমি কিছুটা চুরি করে নিয়ে যাবো, ব্যাপারটা এরকম আমাকে সিকিউরিটি বইতে স্বাক্ষর করতে হলো, আমার ভাইকে করতে হলো না। এরকম অনেক আঘাত পেয়েছি যে রেস্টুরেন্টে ঢুকতে গেলে ঢুকতে দেবে না, যে মনে করে যে প্রতিবন্ধী ব্যক্তি সে এই রেস্টুরেন্টে বসারও যোগ্য না, খাওয়া তো অনেক পরের কথা। কিংবা একটা হোটেলে ঢুকতে যাচ্ছি কিংবা একটা সভায় গিয়েছি ঢুকবো আমি, বা মার্কেটে যাওয়ার আগে আমাকে চিন্তা করতে হয় যে এই পোশাকটা পরবো। সাধারণত আমি নর্মাল পোশাক পরতে পছন্দ করি, লাইট কালারের, কিন্তু মার্কেটে গেলে বা কোনো একটা শপিং মলে গেলে চিন্তা করতে হয় যে এই লাইট কালারটা তো আসলে লাইটলি নিবে না, বা এত লাইটলি নিবে আমাকে ঢুকতে দেবে না। তখন বাধ্য হয়ে আমাকে পোশাকটাকে নিয়ে একটু ভাবতে হয় যে ঠিক আছে একটু ব্রাইট কালার পরে যায় আজকে, না হলে তো আমাকে সিকিউরিটি গার্ডও ফিরিয়ে দিবে। এমন হয়েছে আমাকে বলেছে যে আমার বন্ধু ছজন আমরা ছিলাম, পাঁচজনকে ঢুকতে দিবে, কিন্তু আমাকে ঢুকতে হলে উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি না লাগবে।
যেখানে আপনার কোনো হাত নেই কিন্তু আপনাকে একটা অপরাধ দৃষ্টিতে সবসময়
দেখা হচ্ছে। এটা মানে আমি যে কতবার কেঁদেছি, আমরা বাংলা সিনেমায় দেখতাম যে নায়িকা দৌড়ে এসে বালিশে পড়ে কান্না, কিংবা বাথরুমে গিয়ে কল ছেড়ে কান্না, এটা শুধু সিনেমার জগৎ না, এটা আমার বাস্তব জীবনে। আমি বহুবার টয়লেটে গিয়ে কিংবা গোসলখানায় গিয়ে কল ছেড়ে কেঁদেছি যে এগুলি কেন হচ্ছে, এগুলিকে আমি কিভাবে ঠেকাবো বা আমি কি করব। মানে বলো না চাপা কান্না, এত কষ্ট লাগতো যে মানে আমার বন্ধুরা যেতে পারছে, পাঁচজন বন্ধু আমরা একই সাথে পড়ি, একই ক্লাসে পড়ি, আমরা একই মানে সামাজিকভাবে একই ক্লাসে, একই মিডিল ক্লাসে, তাদের কোনো পার্থক্য নেই, কিন্তু আমাকে ঢুকতে হলে উদ্বোধন করতে মুখ্যমন্ত্রী নাও লাগবে।
তখন কি মনে হতো ওই মুহূর্তে?
ওই মুহূর্তগুলোতে ভাঙছে গত মন্ত্রিত, কিন্তু এটা আসলে করতাম না এই কারণে যে এটা আসলে আমাকে নেতিবাচক করে ফেলবে। তো যেটা করতাম যে আমার বন্ধুরা আমাকে অনেক সহায়তা করেছে, যতবার এরকম ঝামেলা হয়েছে আমার বন্ধুরা কেউ না কেউ ছিল, আমরা সর্বাত্মক চেষ্টা করেছি যে এরকম আচরণ করছে তাকে বুঝিয়ে এনে অনেক মানে তাকে বুঝিয়ে ছেড়েছি যে আপনি একটা ভুল করেছেন, এবং তাকে ক্ষমা চাইতে বাধ্য করেছি, এবং এটা কখনো আমি ছেড়ে দিইনি, কাউকে ছেড়ে দিইনি। এমনকি আমার অভিজ্ঞতা আছে, আমি আর্মির সাথেও তর্ক করেছিলাম, গুরু মনে থাকার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় বা কারফিউ। আমার একটা মজার অভিজ্ঞতা আছে যে ওই সময় আমি এক দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে, দুজন দৃষ্টি প্রতিবন্ধী মেয়েকে রোকেয়া হল থেকে উদ্ধার করতে গিয়েছিলাম, তারা আসলে ঢাকা শহরে গিয়েছিল না।
আচ্ছা,
ওই সময় আর্মি আমার সাথে বিহেভ করেছিল পুলিশ, এবং তাদেরকে রিক্সা থেকে নেমে আমি বুঝিয়েছি যে আমি প্রতিবন্ধী ব্যক্তি, আমাকে যেতেই হবে, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তাদেরকে রাজি করিয়ে তাদের সাথে দুজনকে নিয়ে তারপর আমি ওই মেয়েদেরকে বের করে নিয়ে এসেছিলাম রোকেয়া হল থেকে। আমরা সবসময় চেষ্টা করি যে বুঝতে হবে ভাই তুমি ভুল করছো, তোমাকে বুঝতেই হবে।
পরিসংখ্যাটা কেমন থাকে, মানে বোঝার পরিসংখ্যাটা না বোঝার পরিসংখ্যাটা কেমন থাকে, বোঝাতে কি সক্ষম হন?
আমি এই স্মৃতিগুলো অনেক বেশি হাত চাই যে কিরকম পারলাম। একটা জায়গা আমি পারিনি, সেটা হলো আমি একদম বলে দিই, সোনালী ব্যাংকের এক ম্যানেজার খুবই রাফ বিহেভ করেছিল, তাকে আমি আসলে কিছুতেই বোঝাতে পারিনি।
ঘটনাটা কি ছিল?
ঘটনাটা ছিল এরকম, সরকার থেকে প্রতিবন্ধী খাতা দেওয়া হয়, খুব চমকের একটা উদ্যোগ, ভাতা নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম। দারোয়ান আমাদের সাথে ভালো আচরণ করেনি, অনেক প্রতিবন্ধী ব্যক্তি ছিল যারা আসলে দাঁড়িয়ে থাকতে পারে না, তাদের বসার ব্যবস্থা করেনি। এটা নিয়ে আমি খুব জানিয়েছিলাম ওই লোকটার কাছে, লোকটা আমাকে বের করে দিয়েছিল। কিন্তু আমি যখন ম্যানেজারের কাছে অভিযোগ করলাম, ম্যানেজার সরাসরি বলে বসলো যে আপনার আমাদের কাছ থেকে টাকা নেবেন, আমার আমাদের বিরুদ্ধে অভিযোগও করলেন। তখন আমি বলে বসলাম যে আপনার কাছ থেকে টাকা নেই।
আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা হচ্ছে আপনি আমার কাছ থেকে টাকাও নেবেন আবার অভিযোগও করবেন,
অভিযোগও করবেন, মানে
তার কাছ থেকে ব্যক্তিগত পকেট থেকে টাকা নিচ্ছেন, এরকম
একটা ব্যাপার যে দান খয়রাত করছেন। এটা একেবারেই মানে মেনে নিতে পারিনি। শেষ পর্যন্ত যেটা হলো যে উনি কোনোভাবে আমার কথা শুনলেন না, আমাকে বের করে ছিলেন। তো আমি ওই দিন প্রচন্ড রাগ করেছিলাম, এবং আমার ভাতার যে কাগজটা ছিল তার মুখের সামনে ছিঁড়ে ফেলে দিয়ে বলেছিলাম যে আপনার এই কটা টাকা আমি নিচ্ছি, এ কারণে যে সরকার থেকে এটা আমার জন্য অধিকার, এটা না নিলে আমি মারা যাবো না। আমি সেই যে ছিঁড়ে ফেলে দিয়ে এসেছি, সমাজকল্যাণ মন্ত্রণালয় অফিসার দুবার আমার বাসায় এসেছেন এটাকে আবার করানোর জন্য, আমি বলেছিলাম যে না আমি করবো না, এই মানুষগুলোকে আমি দেখিয়ে দিব যে তারা আসলে ভুল করেছে, আমি ওই লেভেলে যাবো, তাদের ভাতা ছাড়াই যাবো, এবং আলহামদুলিল্লাহ আমার শিক্ষা জীবন শেষ করেছি অনেক ভালোভাবে, তাদের সহায়তা নেওয়া লাগেনি।
এই যে ছোটকাল থেকেই যে একটা জেদ ভালো কিছু করার প্রতি যে একটা জেদ, এই জেদটা কোথা থেকে পেয়েছেন, মানে কার কাছ থেকে পেয়েছেন, কিংবা কোন কোন ক্ষেত্রগুলো আপনাকে সাহস জুগিয়েছে এই জেদগুলোর ক্ষেত্রে?
দুটা বিষয় কাজ করেছে। একটা হলো পরিবারের যে উৎসাহ, যে উনি যে বললাম সাংস্কৃতিক জগতে যাওয়া, এটা যত না আমার ইচ্ছায় তার থেকে অনেক বেশি তাদের উৎসাহ। এইসব জায়গাতে গিয়ে এই যে প্রতিযোগিতার মনোভাব আমাকেও পারতে হবে, এবং জাতীয় পর্যায়ে যখন আমি প্রথম হতাম দ্বিতীয় হতাম তখন যে গর্ব করে বলতাম, এই বিষয়গুলো আমাকে উৎসাহ দিত যে আমাকে এটা ধরে রাখতে হবে। আর দ্বিতীয় বিষয় হলো ওই যে বললাম সমাজের নেতিবাচক মনোভাব, যেমন ওই যে বললাম ভিক্ষুক মনে করে রাস্তা দিয়ে হাঁটলে অনেকে টাকা দিয়ে দেয়,
টাকা দিয়ে দেয়,
টাকা দিয়ে দেয়।
মানে আপনার ব্যক্তিগত জীবনে কি এরকম
বহুবার বহুবার মানে, এবং আমার বাধ্য হয়ে আমার আচরণ মানে কিছু কিছু অভ্যাসও ছেড়ে দিতে হয়েছে। আমি
যেমন একটু আমি শুনতে যেমন আমি হঠাৎ মানে আপনাকে দেখছে যে আপনি স্বাভাবিক ভাবে হাঁটতে পারছেন না, দ্যাটস আপনাকে টাকা দিয়ে দিয়ে ভিক্ষুক মনে করেছেন লোকটা।
এবং এবং খুব অদ্ভুত ব্যাপার হলো যে এমন এমন সিচুয়েশন আমাকে ভিক্ষুক ভেবেছে যেটা আসলে আমার কাছে অভাব লেগেছে, যে আমার যে এখন আউটলুকটা, আমি একটা ক্যাপ পরা, ভালো একটা দামি ব্যাগ ব্যাকপ্যাক নেওয়া, স্কুলের ব্যাকপ্যাক বা কলেজের ব্যাকপ্যাক বা ইউনিভার্সিটির ব্যাকপ্যাক, ভালো একটা পোশাক পরা, এই মুহূর্তে তো আসলে ভিক্ষুক হওয়ার কথা ছিল না, তারপরে ভিক্ষুক হয়ে বসলো। আমি খেয়াল করলাম যে একটু যদি দাঁড়িয়ে বড় রাখি ভিক্ষুক হয়ে বসে, যেখানে দাঁড়িয়ে আর বড় রাখতে পারি না, ছোট ছোট করে রাখা লাগে। ফতোয়া পড়লে ভিক্ষুক হবে, মনে করে যে মসজিদ থেকে বেরোচ্ছি হয়তো বা এখন দাম খারাপ করে যাই, 10 টাকা 20 টাকা। এমনও হয়েছে গত রোজারিদে, গত বছর আগের রোজারিদে অনেকদিন পর শখ করে ফতোয়া পরে বেরোলাম, যে পাঞ্জাবি তো পড়তে পারবো না, ফতোয়াটা পরে যাই। বাসায় আসতে আসতে তিনজনে কাজ করলেন, পরে বাসায় এসে নিজের কাছে আমি
জানিয়ে দিলাম। মানে কিভাবে তারা এটা মানে আমরা সাধারণত কি দেখি রাস্তাঘাটে, যেটা হচ্ছে যে কেউ এসে মানে এসে আছে চাচ্ছেন যে বাবা আমাকে একটু সহযোগিতা করো কিংবা একটু দেন, সেটা তো আলাদা বিষয়। কিন্তু আপনাকে কেন এভাবে মানে কি আমি আমি দেখতে চাচ্ছি চোখে, বাট আমি বুঝতে পারছি না কিভাবে
এটা আসলে আমার পক্ষে বোঝা সম্ভব হয় না, কারণ আমি কারো কাছে কোনো টাকাইও না, আমি নিজের মতো করে মাথা নিচে করে হেঁটে যাই। তারা এসে তারপরে মানে দেওয়ার চেষ্টা করে, তা আমি শুধু একটাই প্রশ্ন করি, কোনো সমস্যা? কোন সমস্যা বলে বুঝে ফেলে যে না ভুল করেছি, তারপরে চলে যায়, আমি আর কিছু বলি না। যেটা হয়েছে যে এই এই আচরণ গুলো না আমি অনেক বেশি ফিল করতাম, যেগুলোকে আমাকে চেঞ্জ করতে হবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় যখন পাশ করলাম তখন আমি অনুভব করলাম যে যোগ্যতা যদি হয় তাহলে কাউকে মুখে বলতে হয় না যে আমি একজন সেরকম কেউ একজন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছি, এটা বলার সাথে সাথে অনেকে আচরণ বদলে যায়, যেখানে আমাকে চেয়ার দিত না সেখানে আমাকে চেয়ার দেওয়া সজন্য, বুঝে যায় এই ছেলেটা কিছু একটা জীবনে একটা জায়গায় পৌঁছতে হবে, যেখান থেকে আমি যে আজকে গুরুকে বলছি যে আমি অনেক কিছু পারি সেটাকে ধরে রাখতে হবে, কারণ 10 বছর পরে যদি আমি কিছু হতে না পারি তাহলে আমি গুরুর সামনে আবার সেই মুখ নিয়ে আসতে পারবো না, বলতে পারবো না যে আমি এবার করে দেখেছি, এই যে মানুষগুলো শুনছে তাদের কাছে বলতে পারবো না যে আমি সেই ছবি আমি করে দেখেছি। আমার ভিতরে পরিবার থেকে একটা অহম্বোধ তৈরি করে দিয়েছে যে তুমি ছোট না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমি বাসে কখনো ফ্রি ভাড়ায় যাই না।
আচ্ছা,
একটা নিয়ম আছে যে হাফ ভাড়া নিবে প্রধানমন্ত্রীর কাছে, সেটা খুব রেয়ার কেস, নিয়েছি আমি, কিন্তু সবসময় মানা করি, আমি বলি আমি ফুল ভাড়া দিব।
আচ্ছা,
এটা আমার অহম্বোধ, আমি আমাকে ছোট করব না, আমার ভয় যাতে আমি দিতে পারি, কারণ গুরু আপনি বাসে চলেন জানেন,
নিজের চোখে যদি নিজের সম্মানটা হারিয়ে যায় তাহলে মানুষ
মানুষ হওয়া যায় না। যে কারণে দেখা যাচ্ছে যে আমি বলে বেড়াচ্ছি বা আমি নিজেকে দেখিয়ে বেড়াচ্ছি আমি ভিক্ষুক না, তারপর আমাকে ভিক্ষুক ভাবছে, সেখানে যদি আমি কম ভাড়ায় চলি আমি আমার নিজের ভয় দিতে পারবো না, আমি অধিকারের কথাটা বলতে পারবো না। এই বিষয়গুলোই ছোটবেলা থেকে গুরু উত্তর উত্তর এক সময় চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল, ঠিক আছে দিচ্ছ না, এখন যেমন গুরু এক সময় কথায় কথায় আসবে কর্মসংস্থানের বিষয়টা, এটাও একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে যে আমি দেখাবো আমি হারাইনি এই পর্যন্ত, আমি এখানেও দেখিয়ে দেব।
আপনার কথা প্রসঙ্গে একটি কথা আমার মনে পড়ে গেল, যে আসলে আমি যেটা ব্যক্তিগত ভাবে মনে করি, এটা একান্তই আমার দৃষ্টিকোণ থেকে, যারা শুনছেন তাদের কাছে একমত নাও হতে পারেন, খুবই স্বাভাবিক, বাট আমার মনে হয় এবং ফারুক ভাই যে একজন মানুষের দেহ থেকে যখন আত্মা চলে যায় আসলে তখন তার মৃত্যু হয় না, আমার কাছে মনে হয় তার মৃত্যু হয় যখন তার আত্মসম্মান বোধে আঘাত পড়ে, সেটা আমার মনে হয়
শতভাগ এক,
মানে মানুষের যদি আত্মসম্মান বোধ না থাকে তাহলে তার মৃত্যু অধীনই হয়ে যায়। দেহ থেকে প্রাণ যাওয়াটা তো শুধু একটা মানে ঘটনার বিষয়, যেটা আমার মনে হয়, আমি জানি না এটার সাথে আসলে আমার শ্রোতারা যারা আছেন তারা কতটা একমত পোষণ করবে। আচ্ছা, আমরা ফকিরের সাথে কথা বলছিলাম, আমরা একটু ফারুক ভাইয়ের সাথে কথা বলতে চাই। ফারুক ভাই, ব্যক্তিগত জীবনে আপনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে আছেন আমি জানি, এবং সেই সাথে আপনি ড্রিম টাচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক হিসাবে আছেন, এই ধরনের কাজের সাথে কিভাবে যোগ হলেন?
ধন্যবাদ গুরু আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমেই আমার সংগঠন ড্রিম টাচ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাকে এবং যারা ঢাকা এফএম 90.4 এর যারা কলা কৌশলী কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, আমি অনেক আগে থেকে এই অনুষ্ঠানটার নাম জেনে আসছি যে ভালোবাসার
বাংলাদেশ।
তো আমার কাছে মনে হয়েছে বা অনেকের কাছে মনে হতে পারে যে ভালোবাসার বাংলাদেশ মানে হচ্ছে যে একটা নারী পুরুষ গঠিত
চলো আমি তুমি পালাই
পালাই,
ভালোবাসা মানে আমি তুমি পালাই,
ভালোবাসাটা যে একটা
বিশাল বিশাল
ভিন্নতা, ভালোবাসার যে একটা ব্যতিক্রম উদ্যোগ আপনি গ্রহণ করেছেন, আপনি উদ্যোগ নিয়েছেন আজকের অনুষ্ঠান, ভালোবাসা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে ভালোবাসা আমাদের যে করবে, এই যে একটা উদ্যোগ নিয়েছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাকে।
সমাজের আসলে যেটা ফারুকভাই মনে করি, প্রত্যেকটা সিস্টেমের সাথে, প্রত্যেকটা পিলারের সাথে ভালোবাসা যুক্ত, সেটা শুধু নরনারীর মাঝখানে না, প্রত্যেকটা সিস্টেমের সাথে যুক্ত।
অবশ্যই অবশ্যই দাদা। তো আমি কয়েক বছর লন্ডনে ছিলাম,
আচ্ছা,
যে কারণে যেখান থেকে আমার আসলে এই বিষয়ে আমার
কাজ করার আগ্রহ,
কাজ করার আগ্রহটা এখান থেকেই।
আচ্ছা,
আমি যখন যাই তখন ওখানে আমি একটি ইন্ডিয়ান রেস্টুরেন্টের অনুমোদন আমার আমার আত্মীয়ের মাধ্যমে পাই। তো সেখানে প্রথম আমি দেখলাম যে সেখানে অনুমোদন নেওয়ার ক্ষেত্রে প্রথম যে ইয়েটা আছে যে নিয়মটা, সেটা সেখানে ডিজেবল পার্সনদের জন্য আলাদা অ্যাক্সেস আছে কিনা,
আচ্ছা,
এবং সেখানে তাদের আলাদা বাথরুম আছে কিনা, সব ফেসিলিটি গুলা আছে কিনা এগুলি দেখতে তারা আসছেন।
আচ্ছা,
তো আমি যেহেতু বাংলাদেশ হিসেবে ওখানে গিয়েছি, আমার কাছে খুব আশ্চর্য লেগেছে যে এটাকে এত গুরুত্ব দেওয়ার কি আছে, আমার দেশে তো আমি এটা দেখি নাই। এরকম দেখলাম, পরবর্তীতে তারা যখন দেখলাম আমি ওখানে থাকলাম, তারা নিশ্চিত করলেন যে ডিজেবল পার্সনদের জন্য আলাদা অ্যাক্সেস এবং তাদের
টয়লেট। ঘটনাটা কি এরকম যে আপনার কাছে খুব খটকা লাগলো যে ইনাদের জন্য এরকম বিশেষ ব্যবস্থা করার কারণটা কি? কারণ আমাদের ওখানে তো এরকম দেখিনি কিছু।
এক্স্যাক্টলি।
আচ্ছা,
তো পরবর্তীতে যখন অনুমোদন পায় সবকিছু পরে, এবং সেখানে আমাদের পাশে একটা ছিলেন আপনার ইউকে ডিজেবল ফাউন্ডেশন,
আচ্ছা,
ওখানে আমার যখন আমার কাজগুলো শুরু করি, আমি যখন আমার সেখানে কর্মসংস্থান হয়, আমি ওই রেস্টুরেন্টের ম্যানেজার ছিলাম, তো ছুটির দিনে আমি ওখানে যেতাম। এই সমস্ত ডিজেবল পার্সনদের ক্ষেত্রে তাদের যে মায়া মমতা আমাকে খুব অনুপ্রাণিত করে, এবং ওখানকার যে সিস্টেম গুলা, যে সিস্টেম গুলো আমাদের দেশে নেই, যেমন আমার ওখানে বাস স্ট্যান্ডে বাস আসতো,
আচ্ছা,
বাসে দেখতাম যে আলাদা একটা সিঁড়ি নেমে আসতো, কিছু ডিজেবল পার্সন আছে যারা হুইল চেয়ার নিয়ে উঠতেন, ওখানে আলাদা তাদের বসার ব্যবস্থা আছে, ওখানে কেউ দাঁড়াবে না, এবং সেটা একদম সামনের সামনে দিবে, এবং ডিউ রেসপেক্ট সবাই দাঁড়িয়ে থাকবে, আগে তারা বসবে, তারপরে অন্যরা যাবে,
মানে আমাদের মতো মার্কেট করে কে সবার আগে যাবে এরকম প্রতিযোগিতা নেই।
এই যে একটা তাদের প্রতি যে মানসিকতা, তাদের প্রতি যে ভালোবাসা শ্রদ্ধা আমাকে খুব অনুপ্রাণিত করে।
এটা কত বছর আগেকার কথা আপনি বলছেন?
আমি তিন চার বছর আগে কথা বলছি,
2013-14 দিকে এরকম।
জি,
আচ্ছা,
তো আমাকে খুবই অনুপ্রাণিত করে। আমি তখন ভাবতে থাকি যে আমি যে দেশে বসবাস করেছি, যেখানে আমি ছিলাম, যেখানে লেখাপড়া করেছি, আমার তো শুধুমাত্র সার্টিফিকেটই নিয়েছি, কিন্তু এই যে মানবিক যে উৎকর্ষতার বিষয় এগুলা তো আমাদের
মনুষ্যত্বের বিকাশ কোথায়।
তো সেখানে আমি প্রতি ছুটির দিন, যেটা আমরা সপ্তাহে একদিন ছুটি পেতাম, প্রতিদিন আমি সেখানে যেতাম এবং কাজ করে যে ভালো লাগতো, আমি যে আমার আপনজনদেরকে, আমার স্ত্রী সন্তানদেরকে দেশে রেখে গিয়েছি, ওই অভাবটা আমি সেখানে পূরণ করতাম ওখানে যেয়ে যেয়ে।
আচ্ছা আচ্ছা,
এবং খুব ভালো লাগতো। যখন আমি দেশে আসি, আসার পরে আমি আর বিলাতে পারি না, আমি যদি আমার দেশে যে এই যে ব্যবস্থাপনাগুলো, এই যে অব্যবস্থাপনা, এগুলি চেঞ্জ হওয়া দরকার। তখন আমি ভাবো যে কি করা যায়, আমি তো একা এগুলি কিছু করতে পারবো না, অনেক সংগঠন আছে যারা কাজগুলি করে, কিন্তু আমার কাছে দৃশ্যমান মনে হচ্ছিল না, তো আমি একা কি করতে পারি। পরে আমি আমার কিছু ফ্রেন্ড, বিশেষ করে আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি কিছু মানুষ, শ্রদ্ধা মানুষ যারা আমাকে এই ব্যাপারে অনুপ্রাণিত করেন, যার মধ্যে হচ্ছেন যে মুশির রহমান খান,
আচ্ছা,
সাব্রিনা রহমান, এবং আপনার প্রকৌশলী আজিজুল ইসলাম, এবং বাংলা শিশুকরণ পরিষদের চিফ কোঅর্ডিনেটর নাসার ইকবাল জাদু, তানজিলা আক্তার দীপা, আবু নাসার মোহাম্মদ রহমতুল্লাহ, এবং ডিজেবল পার্সন ডাক্তার জাফরুল্লাহ, এই যে ব্যক্তিগুলো আছেন তাদের সাথে আমি কথা বলি, এবং তাদের অনুপ্রেরণা সহযোগিতা, স্পেশালি আমি বলবো যে মুশির রহমান খান বাবু, ওনার অক্লান্ত আমার প্রতি সাপোর্ট আমি এই সংগঠনটাকে দাঁড় করাই, এবং আমি মনে করেছি যে কিভাবে চেঞ্জ আনা যায়, একটা চেঞ্জ আনা দরকার। চেঞ্জ গুলি সাধারণত আনতে হবে নতুন প্রজন্মের মাধ্যমে, এবং সেক্ষেত্রে মিডিয়া একটা দারুণ ভূমিকা
রাখতে পারে।
গণমাধ্যমের যে অনেক বিশালতা, অনেক সুযোগ, এটা আমরা ব্যক্তিগতভাবে পারবো না। পরে আমি শুরু করলাম যে কিছু সভা, সেমিনার, সিম্পোজিয়াম, মানববন্ধন, এগুলি করলাম। এক্ষেত্রে আমি আজকে রেসপেক্ট জানাতে চাই, শ্রদ্ধা জানাতে চাই টিএবির চেয়ারপার্সন সুলতানা কামাল ম্যাডাম, উনি আমার প্রোগ্রামে এসেছেন, উনি বক্তব্য রেখেছেন, গণমাধ্যমে বক্তব্য রেখেছেন, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান, বাংলাদেশ মানবাধিকার ব্যুরোর মহাসচিব ডক্টর শাহজাহান। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই সন্ধানী মহাসচিব ডক্টর মনির আলী আসলিতু, ডক্টর জাফরুল্লাহ, মিস্টার পারভেজ আহমেদ। এরা আমাকে খুবই এনকারেজ,
সহযোগিতা এবং ভালোবাসা,
সহযোগিতা এবং ভালোবাসা এরা আমাকে দিয়েছেন এবং পথ দেখিয়েছেন যে এভাবে করা যায়। সর্বশেষ আপনাকেও আজকে আমি আরেকবার ধন্যবাদ জানাতে চাই গুরু, যে আমি যেটা ফিল করেছি যে আজকে আমাদের যে যুব সমাজ, বিশেষ করে এই যে আজকে তারা শুয়ে আছে, যে এই যে মধ্যরাতে আমি কথা বলছি, তারা অনেকেই লেপের নিচে, কম্বলের নিচে, কানে হেডফোন, তারা হয়তো আগে ভাবতো যে আমরা আজকে একটা প্রেমের গল্প।
এবং এবং আমি ছোট্ট একটু অ্যাড করি, আমার শ্রোতাদের হয়তো আমি একটু ডিস্টার্বই করলাম, একটু অ্যাড করি, ফারুক ভাইয়ের সাথে আমার যোগাযোগটা কিন্তু খুব হঠাৎ করি। আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম, মানে আমার ব্যক্তিগত একটি পোস্ট ছিল, সেখানে উনি কমেন্ট করেছিল আমার যতটুকু যদি ভুল না হয় এরকম একটি মহৎ উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ, এটা অন্য একটি পারপাসে ছিল। তার পরবর্তীতে আপনি আমাকে নক করেন যে আপনি এই ধরনের একটি কাজের সাথে যুক্ত, এবং আমি যখনই শুনেছিলাম যে আপনি এই ধরনের কাজের সাথে যুক্ত, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কাজগুলোকে খুব ভালোবাসি এবং আমি চাই কিছু করতে, আমার ক্ষমতা থেকে যতটুকু আমি করতে পারি। এবং তখনই আমি আপনাকে কথা দিয়েছিলাম যে ফারুক ভাই, আমার ক্ষমতা থেকে সৃষ্টিকর্তা আমাকে যতটুকু দিয়েছেন আমি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য আপনার পাশে আছি এবং থাকবো।
গুরু আমি আবারও আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি আমাকে সুযোগটা করে দিয়েছেন।
না, আমি কৃতজ্ঞ যে আপনাদের পাশে আমি থাকার সুযোগ পেয়েছি।
আমি আমার সংগঠনের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, কর্তৃপক্ষকে জানাচ্ছি, কলা কৌশলীদেরকে জানাচ্ছি। তো আমি যাদেরকে উদ্দেশ্য করি, আমার খুব আমি আমাদের সজীর ভাই ওনার সাথে কথা বলেছি যে চেঞ্জ যদি আনতে চাই তাহলে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা কিন্তু চেঞ্জ আনতে পারে, তারাই পারে, তাদের সাথে অনেক শক্তি, তাদেরকে আমরা যে কথাটা আমাদের পৌঁছাইতে পারি তারা কিন্তু অনেক চেঞ্জ আনতে পারবে। আজকে তারা যে অন্যান্য দিন যেটা হতো তাদের, তারা এই সময়টাতে ভালোবাসার এক নরনারী ভালোবাসা শুনত, আজকে তারা একটা ভিন্ন ধরনের ভালোবাসার গল্প শুনছে, আমি কৃতজ্ঞতা জানাই তাদেরকে।
ডেফিনেটলি আমাদের শ্রোতারা আমাদের সবচেয়ে বড় উৎসাহের জায়গা,
সেটাই। এবং তারাই পারে যে আমাদের সমাজে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে একটা ইতিবাচক ধারা প্রতিটা পরিবারের মধ্যে দিতে, এবং তাদের হাতে যে একটা প্রধান অস্ত্র থাকে এখন ফেসবুক,
ফেসবুক আসলে
সেখানে তারা লিখতে পারে, বলতে পারে,
স্বাধীন তারা,
স্বাধীন তারা, তারা যে তাদের আশেপাশে যা ঘটছে এই ব্যাপারে ইতিবাচক কিছু বলতে পারে।
আচ্ছা, আমি ফারুক ভাইকে একটি প্রশ্ন করতে চাই আমার একান্তই কৌতূহল থেকে, হতে পারে হয়তো এই প্রশ্নটা খুব একটা শুনতে ভালো নাও লাগতে পারে, সেটা হচ্ছে আপনি যখন বিদেশ থেকে আসলেন, এসে যখন আপনি দেখলেন যে ওই দেশে যে সিস্টেমগুলো আপনি দেখেছেন প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে সুযোগ সুবিধাগুলো সেখানে আমাদের এখানে নেই, তখন থেকে আপনার ভেতরে একটি চিন্তা কাজ করছিল, একটি মহৎ উদ্যোগ কাজ করছিল যে আমি কি করে শুরু করি। তো আপনি যখন যে সকল মহৎ ব্যক্তিদের কথা আপনি বললেন, তাদের কাছে আমরাও কৃতজ্ঞ যে তারা আপনাকে সহযোগিতা করেছে, বিদায় আজ হয়তো আপনাদেরকে আনতে পেরেছে এবং লক্ষ কোটি শ্রোতাকে আমরা শোনাতে পেরেছি, এবং এখান থেকে একজন মানুষও যদি পরিবর্তন হয় সেটা আমাদের জন্য অনেক। কিন্তু এমন কি কোন অভিজ্ঞতা আপনার আছে, আপনাকে কেউ বলেছে যে ফারুক আজাইরা কাজ বাদ দাও, যে এইসব ফালতু কাজ করো না, এসব টাইম নষ্ট করো না, অন্য ধান্দা করো, ব্যবসা করো, অনেক কিছু করতে পারবে, এরকম কি অভিজ্ঞতা হয়েছে আপনার?
অনেক। আমি যখন কাজটা শুরু করি আমার বিজনেসের, আমার একটা পাশাপাশি একটা আমার একটা মেডিসিনের বিজনেস, তো পাশাপাশি যখন কাজগুলো শুরু করি আমার অনেক ফ্রেন্ড, অনেক আত্মীয় স্বজন বা যারা আমাদের সাথে খুব অনেকের সাথে আমি যেহেতু আগে থেকে সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত, তুমি একটা ফার্স্ট ওয়ার্ল্ড থেকে এসে এসব কি করছো,
এসব কি করছো,
তখন আর কাজ নেই, তুমি আসছো, তুমি বড় করে একটা ব্যবসা করো, তুমি যেখানে যে এক্সপিরিয়েন্স নিয়ে আসছো সেটা তুমি এখানে বড় করে দেখো। আমি আসলে ওখান থেকে অনেক কিছু নিয়ে আসতে পারছি কিনা আমি জানি না, বাট আমি একটা জিনিস আমি নিয়ে আসি যেটা আমি প্রাউড করি, সেটা হচ্ছে যে মানুষকে ভালোবাসা।
গুড।
ওখানে যে মানুষকে, মানুষের প্রতি যে মানুষের যে রেসপেক্ট, প্রতিটা মানুষকে যখন রাস্তায় দেখা হয়, আমি শেষের দিকে আমি স্কটল্যান্ডে ছিলাম, প্রতিটা মানুষের সাথে দেখার সাথে হ্যালো বলবে, প্রতিটা পার্সন, এবং সুযোগ যদি
এটা কি তাদের একটা কালচার, এবং
একটা শিষ্টাচার, এবং এই যে ভালোবাসা, যদি তার হাতে একটু সময় থাকে, এক মিনিট থাকে, দাঁড়িয়ে বলবো আজকে ওদেরটা কত সুন্দর দেখো। তো এই যে তাদের প্রতি আমি ওখানে গিয়েছি, আমি সেখানে ছিলাম, আমাকে যে তারা যে এত আপন করে দিত, মনে হয় আমার একদম পরম আত্মীয়, এই যে মানুষের প্রতি যে মানুষের ভালোবাসাটা, এটা আমি ওখান থেকে পেয়েছি। দেশে আসার পরে যখন আমাকে যে এরকম বিরূপ পরিস্থিতি করতে হতো, তো তুমি আর কিছু
পাইলা না,
তুমি এটা করো, ইভেন অনেকে এমনও মনে করতো মনে করতেছি মনে হয় বলতে কিছু ইনকাম আমাদের বিষয় আছে।
আচ্ছা আচ্ছা, মানে এখানেও ব্যবসা আছে?
ব্যবসা আছে। আসলেই আমার পাশে যিনি বসে আছেন,
আমরা শুনবো তো কতটুকু ব্যবসা আছে।
তো ব্যবসা যেটুকু আমি যদি বললাম, একজন মোশির রহমান খান এই ব্যক্তিটি আমার পিছন থেকে, বিশেষ করে যে আমি যারা আসলেন, যে আপনার রোহিঙ্গা পিপল যারা আসলেন খুব কষ্টের সময়, আরো আগে গত ঈদে, ঈদ গুলাতে এইসব তাদের ঈদের সম্বর্ধনা, বিশেষ করে যে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের যে প্রাথমিক স্কুল বাচ্চারা, প্রতিবন্ধী বাচ্চারা, তাদেরকে প্রেস ক্লাবে ডেকে এনে সম্মানিত করার মাধ্যমে আমরা নিজেরা সম্মানিত হয়েছি। সেখানে সুলতানা কামাল ম্যাডামের মতো মানুষরা এসেছেন, কখনো ডক্টর মিজানুর রহমান মতো মানুষরা এসেছেন, কখনো ডক্টর সাজানুর মতো আসছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। এবং যে রোহিঙ্গা পিপলদের জন্য কাউকে বলা লাগে না, আমি জাস্ট আমার ওনাকে বলেছি, আমি আমার মতো কাছে কোনো প্রচারণার দরকার নেই। এই যে কাজ করে যে ভিতরে যে একটা ভালোবাসা বা একটা যে অন্যরকম ফিল করা, এই ধরনের কাজ করলে আমি মনে করি দাদা, যে আমরা যদি খাওয়া দাওয়া করি, লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট, এগুলি খেলে শরীরে শক্তি হয়, শরীর সতেজ হয়। আমি যে কাজটা করি
মন সতেজ হয়,
মন সতেজ হয়, মনটা বড় হয়, মনের জন্য বেঁচে থাকার অনুপ্রেরণা এখানে পাওয়া যায়।
মানে বেঁচে থাকার মেডিসিন হচ্ছে মনুষ্যত্ব, বেঁচে থাকার মেডিসিন হচ্ছে
ভালোবাসা। এবং সেই জিনিসটা আমি এখানে পেয়েছি এবং তাদের জন্য কাজ করতে চাই। বিশেষ করে
আপনার ব্যক্তিগত পরিবার থেকে আসলে আপনি এই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়ার জন্য কতটুকু সহযোগিতা ভালোবাসা পেয়েছেন সেই বিষয়ে আমরা কথা বলবো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেবো, তারপরে ফিরে আসবো। আবার শ্রোতাদের বলছি, আগামী পর্বের ঠিক এভাবে যদি আপনার ভিন্ন কোন ভালোবাসার কথা, সেটা নরনারী হোক, আমি তুমি চলো পালিয়ে যাই, সেরকম ভালোবাসা যদি হোক, কিংবা এমন কোন ভালোবাসা যেটা আমি বলেছিলাম যে মানুষ সারা জীবন মনে রাখবে, মানুষের হৃদয় একটি উদাহরণ হয়ে থাকবে, সেই ভালোবাসার গল্প যদি স্টুডিওতে এসে সরাসরি আমার সাথে বলতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন ওজি, একটি স্পেস দিয়ে আপনার নাম, তাহলে স্পেস দিয়ে আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। এবং ফেসবুকের ঘটনাটি তাৎক্ষণিক বলবে, কারণ অনেকক্ষণ চুপ আছে।
একেবারে তাই গুরুর সাথে আমি একেবারে একমত, এবং সেই সাথে সবাইকে জানিয়ে দিচ্ছি ফেসবুকে আমি অলরেডি একটা পোস্ট করে দিয়েছি, আপনারা দেখবেন দুটা পোস্ট করেছি, তো লাস্ট যে পোস্টটা করেছি সেই পোস্টটা বেশি বেশি আপনি আপনার ওয়ালে শেয়ার করুন, এবং যে বন্ধু সবচেয়ে বেশি আমাদের ভালোবাসার বাংলাদেশের পোস্ট শেয়ার করবেন সেই বন্ধুকে আমরা কিন্তু আগামী বৃহস্পতিবার ঢাকা এফএম 90.4 আমন্ত্রণ জানাবো, এবং তিনি কিন্তু গুরুর সাথে বেশ কিছু চটপটে আড্ডায় মেতে উঠতে পারবেন, সুবর্ণ সুযোগ রয়েছে আপনাদের জন্য। আমি জানিয়ে দিচ্ছি আমাদের ওয়ান এন্ড অনলি ফ্যান পেজ এর লিঙ্কটি, এবং তার লিঙ্ক হচ্ছে facebook.com/ঢাকা FM 90.4, ওকে, facebook.com/ILoveDhakaFM, এবং পাশাপাশি আপনারা কিন্তু ঢাকা স্পেস FM স্পেস 90.4 লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের অরিজিনাল ফেসবুক ফ্যান পেজটি খুঁজে পাবেন, এবং আমাদের অরিজিনাল ফেসবুক ফ্যান পেজের লাইকের সংখ্যা হচ্ছে আপনারা দেখলেই বুঝবেন 466,948, আমি আবারও বলছি 466,948 লাইক রয়েছে। যেই পেজে আপনারা এই লাইক দেবেন বুঝে নেবেন ঢাকা এসএমএস অরিজিনাল পেজ, এবং সেই পেজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন। চলে যাচ্ছে ছোট্ট একটা ট্রেন ব্রেকে, ফিরছি নতুন একটি আওয়ারে, সাথেই থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, এনজয় ভালোবাসার বাংলাদেশ। শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি ট্রেন ব্রেকে। হ্যালো বাবা, হাতে কি উঠে তোমার চা?
কই না তো,
আমি স্পষ্ট দেখতে পাচ্ছি,
সামান্য একটু
রাখো, এক্ষুনি রাখো, ওষুধ খেয়েছো?
ও খেয়ে নেব,
আমার সামনে খাও। গুড বয়, থ্যাংক ইউ বাবা।
আমি শুধু আমার সাথেই মাস্টার রাখো। ভালোবাসার মানুষগুলোর সাথে নির্দিষ্ট পরিমাণ কথা বলে রবি মাই হেলথে উপভোগ করুন প্রতিদিন 1,000 টাকা করে 30,000 টাকা পর্যন্ত হসপিটাল কভারেজ। ডায়াল 21216 রবি।
আমরা প্রতিদিন কেনাকাটার পেমেন্ট, মোবাইল ব্যালেন্স রিচার্জ, টাকা পাঠানো সহ কত কাজে তো বিকাশ করি, তবে বিকাশ করার সময় মনে রাখবেন মোবাইল ফোনে অপরিচিত কারো কথায় নাম্বার ডায়াল করবেন না অথবা লেনদেন করবেন না। মোবাইল ফোনের মাধ্যমে প্রতারণা এবং আর্থিক ক্ষতির ঝুঁকি এড়াতে নিয়ম মেনে নিশ্চিন্তে বিকাশ করুন।
স্ট্রিমিং করলে টেনশন হয়, ফেসবুক লাইভে গেলে মনে জাগে ভয়,
অনেক খরচ,
আবার চাচ্ছি
এই জঙ্গলে আর কিছু নেটওয়ার্ক আছে?
এয়ারটেল চাচ্ছুদের নেটওয়ার্ক বাদ দিয়ে বন্ধুদের নেটওয়ার্কে আয় আর ইচ্ছে মতো নেট চালা।
বন্ধুদের নাম্বার ওয়ান নেটওয়ার্ক এখন সারা দেশে এয়ারটেল।
twing 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 twing
twing twing twing twing twing twing twing twing twing twing twing twing twing twing twing twing twing
twing twing twing twing twing
twing twing twing twing twing twing twing twing twing twing twing twing twing.
This is Taka FM 90.4.
Jomuna Refrigerator, time check. Ekhon shomoy raat 12ta.
Raya Mahanoda, Jomuna Research Center.
Jomuna amar proyojon bodhe. Amar fridge rakha khabar gulo protidini noshto hoye jacchilo. Ei karoney ami emon ekta fridge khojchhilam jate khotikarok silicon ekdomi byabohar hoy na. যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে।
বলেছিলাম আবারও ফিরে আসব, বলেছিলাম আবারও ভালোবাসার পথে হাতে হাত ধরে হাঁটব। সময় এসেছে আবারও সেই দিনগুলোকে ফিরিয়ে আনার, সেই সময়কে আবারও নিজের করে নেওয়া, কে আমি? সব উত্তর মিলবে।
আসছি বৃহস্পতিবার।
The original Guru is back.
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। কল রাশেক এমন একটি প্ল্যাটফর্ম যেখানে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তাদের অভিলাষ, অভিপ্রায়, আশা, আকাঙ্ক্ষা, সমস্যার কথা তুলে ধরতে পারবে এবং আমাদের প্রয়াস থাকবে একই সাথে মোকাবেলা করার মধ্য দিয়ে একটি সমাধানের দিকে এগিয়ে যাওয়া। টেলিফোন হাতে নিন অ্যান্ড দেন কল রাশেক। কল করুন 09611444422, ঢাকা FM 90.4।
ক্ষমতায়নের প্রথম শর্ত বহিঃপ্রকাশ। প্রজন্মের সমস্যার কথা জানতে চাই, শুনতে চাই। কল রাশে প্রতি শুক্রবার রাত 11টায় শুধুমাত্র ঢাকা FM 90.4-এ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি স্প্রিং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে। ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের রিং রিং সাজে।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
ভালোবাসার বাংলাদেশ,
the original Guru is back.
Okay, right now tune kore achen Dhaka FM 90.4 and yes, this is your one and only RG RJ Tasmiya Achi Bhalobasha Bangladesh niye. Jekhane bhalobashar kothar kono kitne bhi hoy na ami bolbo. আপনি পাচ্ছেন অফুরন্ত সুযোগ আপনার ভালোবাসাকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার, কারণ ঢাকা এফএম কিন্তু লার্জেস্ট এফএম নেটওয়ার্ক স্টেশন ইন বাংলাদেশ, ওকে? এবং চাইলে কিন্তু আপনারা আমাদেরকে অনলাইনেও শুনতে পারেন, সব ধরনের সুযোগই আছে। এবং সবচেয়ে বড় সুযোগ আমি যেটা বলবো, আপনার ভালোবাসার কথা ছড়িয়ে দেওয়ার এবং আমাদের ভালোবাসার কথা ছড়িয়ে দেওয়ার, সেটা হচ্ছে আমরা অলরেডি একটা ফেসবুকে পোস্ট করেছি এবং ফেসবুকের পোস্টে আমাদের ফেসবুকের লিঙ্কটা হচ্ছে facebook.com/ILoveHakaFM, সেখানে দেখবেন একটা পোস্ট করেছি, সেই পোস্টটা আপনি আপনার ওয়ালে এবং পাশাপাশি আপনার বন্ধুদের ওয়ালে শেয়ার করতে পারেন। এবং যেই বন্ধু সবচেয়ে বেশি আমাদের পোস্ট শেয়ার করবেন তাকে আমরা ঢাকা এফএম 90.4 এ আগামী বৃহস্পতিবার আমন্ত্রণ জানাবো এবং তিনি হবেন আমাদের আগামী বৃহস্পতিবার অতিথি। তো এত বড় সুবর্ণ সুযোগ মিস করা কিন্তু একেবারে ঠিক না। এবং হ্যাঁ, আপনি কার অতিথি হচ্ছেন সেটাও জেনে নিন, আমাদের সবার প্রিয় আমাদের গুরুর অতিথি হয়ে আসছেন। তো তার সাথে তা হবে নাকি বস, ওকে? সব ধরনের সুযোগ থাকছে, পাশাপাশি কিন্তু আপনি গেস্ট হতে চাইলে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইল ফোনটা হাতে তুলে নিতে হবে এবং পাশাপাশি যেটা করবেন আপনি প্রথমে লিখবেন মেসেজে গিয়ে OG, দ্যাট মিনস অরিজিনাল গুরু, লিখে আপনি আপনার নাম এবং স্পেস দিয়ে আপনার লোকেশন, যে লোকেশনে আপনি এই মুহূর্তে আছেন সেটা লিখে আপনার ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন 16260 এই নম্বরে। এবং 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 যে বন্ধুটি আমাদেরকে আপনার ভালোবাসার কথা বলতে চান, সুযোগটা তো বলে দিলাম, পাশাপাশি আমাদেরকে শুনতে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, যখন ফেসবুকের কথা আসে আমার তো আম্বার আইটির কথা সরাসরি মনে পড়ে যায়। সো আম্বার আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি এবং এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি এবং 1 ফ্রি রিয়েল আইপি, লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। অ্যান্ড ইয়েস, বারবার বলবো যে আমাদের পোস্টে শেয়ার করতে থাকুন এবং লুফে নিন সুবর্ণ সুযোগ। আমি চলে যাচ্ছি এবার আমাদের সবার প্রিয় গুরুর কাছে। জি গুরু,
পানি খাওয়া আমরা বিজ্ঞাপন বিরতির আগে বলছিলাম ফারুক ভাইয়ের সাথে কথা, যে আমরা সগীরের কথা শুনেছি যে পরিবার থেকে সে ক্রমাগত সহযোগিতা পেয়ে গেছে সামাজিক প্রতিবন্ধকতা কে টপকে, কিভাবে সে তার শারীরিক প্রতিবন্ধতাকে দূর করে কিভাবে সাফল্যকে চিনিয়ে আনতে পারে। এখন আমরা আপনার কথা জানতে, যে আপনার পরিবার থেকে আপনি কত সাপোর্ট পেয়েছেন, একদম নিজস্ব যে পরিবার সেই পরিবার থেকে?
ধন্যবাদ গুরু। আমরা একটা ইয়ে জানি, একটা প্রবাদ জানি যে পৃথিবীর যাহা কল্যাণকর তার অর্ধেক করে আছে
নারী
অর্ধেক। যত ভালো কাজ পৃথিবীতে আছে সেগুলির পিছনে কোনো না কোনো নারীর
অবদান আছে, অবদান
আমি যখন এখানে শুরু করি প্রথম দিকে ওনার অতটা ইয়ে ছিল
না,
কিন্তু আস্তে আস্তে আমি যখন প্রথম প্রোগ্রামটাই করি, আমি তো ব্যক্তিগত ভাবে আমি আপনি জানেন যেহেতু আপনি একজন অর্গানাইজার, বাহিরে প্রোগ্রাম করতে গেলে অনেক কিছু অনেক কিছু বিষয় ম্যানেজ করার বিষয় থাকে। তো প্রোগ্রাম আমার পরের দিন, এর আগের দিন আমার কাছে প্রোগ্রাম অনুযায়ী যে পর্যাপ্ত যে ইয়েটা থাকে সাপোর্টটা থাকা দরকার ওইটা আমার কাছে, কিন্তু ওই পরিমাণ বা কাছাকাছি একটা সাপোর্ট আমার পরিবারের খরচের ক্ষেত্রে এটা আমার
কাছে।
এখন আর বিষয় হলো যে আমি কোনটা করবো,
কোনটা পরিবারকে নাকি আমার
উদ্যোগটাকে। তখন আমি মনে করলাম যে ঠিক আছে, এটা না করলে পরিবার কর্তা যদি না করি তাহলে আমি মরে যাবো না, আমি আমার এটা চলবে, কিন্তু যে কাজটা আমি উদ্যোগটা নিয়েছি এটা যদি করতে পারি আমার মন বেঁচে থাকবে, আমার যে ভালোবাসা এটা বেঁচে থাকবে। পরে আমি ওটাকে বাদ দিয়ে এটা শুরু করলাম এবং অনেক ক্ষেত্রে আমার যে তার যে ভূমিকা সে যদি ওইভাবে সহযোগিতা না করতো হয়তো আমি এই কাজগুলি এভাবে করতে পারতাম না। আমি কৃতজ্ঞতার সাথে আমি স্মরণ করি আমার সহধর্মিনীকে এবং আমার যে সন্তানরা, তারা খুব খুব এই ব্যাপারে তার বাবার এই কাজগুলাকে খুব খুব প্রশংসা করে, তারা মনে করে যে বাবা যা করতেছে এটা খুব ভালো করতেছে। আচ্ছা
ফারুক ভাই, আমার একটি ব্যক্তিগত কৌতূহল, আজকে আসলে আমার কৌতূহলের শেষ নেই, কারণ আমি আমি বেশ কিছু জিনিস আমার নিজ চোখে দেখাতো, তো এই ঘটনাগুলোর সাথে সম্পৃক্ততা আছে তাই প্রশ্নগুলো করা। সেটা হচ্ছে আপনি যখন বিদেশে ছিলেন, যেটি আপনি বললেন যে আসলে ওই দেশকে যে সিস্টেমটা ছিল এই ধরনের শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে সুযোগ সুবিধা ব্যবস্থাগুলো ছিল, সেখান থেকে দেখার পরে মূলত আপনার ভেতরের যে মানুষটি সেটি জেগে ওঠে এবং আপনি ভাবেন না আমারও কিছু করা উচিত। সেই প্রসঙ্গেই বলা যে আমি যখন বিভিন্ন সরকারি যে পরিবহনগুলো আছে কিংবা বিভিন্ন বেসরকারি যে পরিবহনগুলো আছে, গণপরিবহন যেগুলো আছে, সেগুলোতে যখন আমি চড়ি, আমার দেখার সুযোগ হয়েছে যে প্রত্যেকটা বাসে কিংবা আমাদের যে পরিবহনগুলোতে আছে একটি আসন সংখ্যা থাকে সীমিত, যেখানে হচ্ছে যে প্রতিবন্ধী ব্যক্তি, বয়স্ক আমাদের যারা আছেন তারা বয়স্ক মানুষ এবং সেসাথে মহিলা। বাট দুঃখের সাথে বলতে বলা হচ্ছে, আমি গতকালও আমার নিজের চোখে দেখা, আমি দেখছি আমি যখন মানে বসে আছি ঠিক যে জায়গাটাতে একজন ভদ্রলোক বসলেন, আমি তাকে ভদ্রলোক হিসেবে বলি, তার বয়সটা হবে 25-26 এবং যথেষ্ট পরিমাণ উনি শারীরিক ক্ষমতা নিয়ে বাস করছেন, মানে একদম সুঠাম একটি দেহের অধিকারী মানুষ। উনি এসে আর কোনো জায়গা বসলো না, ঠিক যেখানে মহিলা এবং হচ্ছে প্রতিবন্ধীদের জন্য যে ব্যক্তিদের জন্য যে সীমিত আসন সংখ্যা সেখানে এসেই বসলো। তো এই যে মন মানসিকতার একটি বিষয় যে ওই জায়গাটা যাদের জন্য, আমরা কিন্তু লেখাটা পড়তে পারছি, বাট তারপর আসলে আমার ওই জায়গাটাতেই দরকার, এবং সেটা নিয়ে অনেক সময় আমি দেখেছি তর্কাতর্কি পর্যন্ত হচ্ছে মহিলাদের সাথে, বয়স্ক মানুষদের সাথে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে। আপনার ওখানকার আসলে অভিজ্ঞতাটা কিরকম? এটা তো আমাদের এখানকার দৃশ্যপট বললাম।
ধন্যবাদ দাদা। ওখানে আমি যখন ছুটির দিনে বের হতাম, তখন দেখতাম যে বাসগুলো আসতো অথবা ট্রেনগুলো আসতো, স্পেসিফিক তাদের জন্য আসন সংরক্ষিত, এবং যারা প্রতিবন্ধী না ব্যক্তিরা, তারা যে তাদের প্রতি পিছনে দাঁড়িয়ে থাকতেন আগে তারা, এবং তারা বসলে তারপরে তারা বসতেন, বা তাদেরকে কার আগে কে তাদেরকে হেল্প করবে।
আচ্ছা, তারপরে একটা বিষয় কিন্তু মিল আছে, আমাদের এখানে কে কার আগে বসতে পারে আর ওখানে কে কার আগে হেল্প করতে পারে।
সেই জিনিসটা আমি যখন বাংলাদেশে আসি, আমি যখন আমাদের পাবলিক ট্রান্সপোর্ট গুলো আছে সেখানে গিয়ে দেখি যে আপনি যেটা বলেছেন যে ওখানে লেখা থাকার পরেও ওইটা ওভাবে থাকে, এবং সিস্টেমটা বাংলাদেশের যে অবস্থা দাদা, আপনি শুধু লেখাটাই দেখেছেন কিন্তু সিট গুলো যে কনজাস্টেড, এত ছোট সিটের মধ্যে একজন প্রতিবন্ধী ব্যক্তি কিভাবে বসবে, যদিও কোনোভাবে ধরে টরে কোনোভাবে উঠানো হলো, তার তো সে শারীরিক সেই অবস্থাটা নেই যে সে এই সিটে বসতে পারে। অর্থাৎ মানবিক বাংলাদেশটার অভাব আমি অনুভব করি, যে প্রতিটা সেক্টরে সেখানে এইভাবে চিন্তা করা হয় না, সুচিন্তা করা হয় যে অর্থনৈতিক মুনাফা কিভাবে করা যায়, কত দ্রুত টাকা বাড়ানো,
শুধু আমার চাই চাই চাই,
আমার চাই
আমার সেভিংস এবং ক্রেডিট বাড়াতে হবে শুধু।
এবং এই ক্ষেত্রে আরো একটা যে আমাদের সামাজিক আরেকটা ইয়ে দেখেছি, যে কিছু যাত্রী বাসে উঠেন, তারা ওই পারিবারিক কলহের মতো মহিলাদের সিট নিয়ে তারাও একটা ঝগড়ায় কলহ লিপ্ত হয়ে পড়েন, হয়তো তারা এমন হতে পারে যে বাসাতে হয়তো কোনোভাবে সে এই ব্যাপারে ক্ষতিগ্রস্ত হতো বা কোনটা হয়ে থাকেন, বাসে যদি একজন মহিলা বা একজন প্রতিবন্ধী ব্যক্তি থাকেন তার উপরে সে খুব রাগটা ছেড়ে দেন, এরকম দৃশ্য কিন্তু আমি দেখেছি।
কেন মানে এই পরিবর্তনটা কেন তাদের এবং আমাদের মাঝখানে এই পরিবর্তনটা কেন? বিকজ তারা হয়তো উন্নত দেশে বাস করছেন, বাট তারা মানুষ আমরা মানুষ, তারা অনেক গ্লোবালাইজেশনের যুগে তারা অনেক কিছু দেখছে আমরা দেখছি, বাট আমাদের এই পরিবর্তনটা এত ধীরে হচ্ছে, কারণ পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু সত্য,
অবশ্যই
পরিবর্তন হচ্ছে, আমাদের মন মানসিকতা পরিবর্তন হচ্ছে, কিন্তু যে সংখ্যাটা কম কেন?
আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, তো কিছু পরিবর্তন আমি স্পেসিফিক কিছু পরিবর্তন আমি আমি যে দেখি, যে এখন একটা শব্দ আপনার, আমরা প্রতিবন্ধীদের ক্ষেত্রে একটা খুব জনপ্রিয় একটা কথা শুনি যে অটিজম। অটিজমটা আগে তো প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে তো বাংলাদেশে অনেক সংগঠন কাজ করেছে, যার মধ্যে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ অন্যতম। সেখানে দেখা যাচ্ছে কেন মিডিয়াতে, আমি প্রথমে যে কথাটা বলেছি মিডিয়া কভারেজ, এবং সত্যিকার অর্থে সেখানে কাজ করেছেন আমাদের আমাদের প্রধানমন্ত্রী, ওনার কন্যা পুতুল, সে এই ব্যাপারে কাজ করেছেন, তিনি পুরস্কার পেয়েছেন, তিনি ইয়াং জেনারেশন যেটাকে আমি বললাম তারা এই বিষয়টাকে পজিটিভলি নিয়েছেন, এবং সেটাকে এখন যদি সজীব ভাইদের মতো ব্যক্তি যারা আছেন, সম্মানিত ব্যক্তি, তাদেরকে দেখলেও তারা মনে করেন যে উনি অটিজম ব্যক্তি। তো এই যে কাজ করে একটা পজিটিভ একটা মেসেজ দেওয়া, আমি মনে করি এই ক্ষেত্রে ওনাদের ক্ষেত্রেও যাওয়া উচিত, এবং আমি মনে করি যে আমাদের যে সামাজিক যে শিক্ষা, আমাদের পারিবারিক যে শিক্ষা, সেখানে শ্রদ্ধার বিষয়টা কমে যাচ্ছে। আমার মনে হয় আমরা যে ফেসবুক বা আমরা যে ইন্টারনেট ব্যবহার করছি, শুধুমাত্র সেগুলি বিনোদনের ক্ষেত্রেই আমরা ব্যবহার করতেছি। এখানে যে মানবিক কিছু বিষয় আছে, যে আমাদের শিক্ষণীয় বিষয় আছে, আধুনিক বিশ্বের যে পজিটিভ যে বিষয়গুলি আছে ওই জিনিসগুলো আমরা কাজ করছি না, অথবা আমাদের সামনে অনুকরণীয় যে পার্সনগুলো ওই সংখ্যা কমে যাচ্ছে। আবার মনে হচ্ছে যে পারস্পরিক দ্বন্দ্ব কলহ, যারা আমাদের যে ন্যাশনাল হিরোজ তাদের ব্যাপারে এক মানে বিভিন্ন রকমের সম্মানের অভাব এক পক্ষ আর পক্ষে দেখার কারণে নতুন প্রজন্ম কিন্তু তারা যে আইডল খুঁজে পাচ্ছে না।
মানে সর্বোপরি আমরা এরকম বলতে পারি যে আমাদের অনুশীলনের যে পরিচর্চা সেটা কোনো না কোনো জায়গাতে বাধা পাচ্ছে।
আমি যদি একটু,
জি জি অবশ্যই অবশ্যই,
আমাদের সমাজে এখন বাচ্চাদেরকে যেভাবে বড় করা হচ্ছে, আমি কেন্দ্রিক,
আমি কেন্দ্রিক,
আমি কেন্দ্রিক, হ্যাঁ একদম, পঞ্চম শ্রেণীর একটা বাচ্চাকে যদি স্কুলের বাইরে আরো তিনটা কোচিং করা লাগে, কারণ তাকে ক্যারিয়ার করতে হবে,
গানে প্রথম হতে হবে, ক্লাসে প্রথম হতে হবে, সবকিছুতে প্রথম হতে হবে,
এই যে মানুষটাকে ছোটবেলা থেকে হাতে ধরে শেপ দেওয়া হচ্ছে আমি কেন্দ্রিক, সে আসলে ভবিষ্যতে গিয়ে কার জন্য ভাববে?
আমাদিগকে কেন্দ্রিক তো হচ্ছে না।
এই যে ফারুক ভাইয়ের সাথে কয়েকদিন আগে কথা হচ্ছিল, এই যে প্রশ্নপত্র ফাঁস বাবা মারাই করছেন, হাতে ধরে বাচ্চাদেরকে দিচ্ছেন, এখন এই যে শেখানো হচ্ছে যে বাই হুক অ্যান্ড বাই কুক তোমাকে একটা গোল্ডেন ফাইভ পেতেই হবে, এখন এই বাচ্চারা যখন বড় হবে,
সেক্ষেত্রে যদি জিজ্ঞাসা করা হয় যে বিজয় দিবস কবে, হয়তো বলবা যে 26শে মার্চ
বিজয় দিবস,
কিন্তু এ প্লাস পাও,
এ প্লাস পাও, সমস্যা নাই। এই যে বাবা মা হাতে ধরে শেখাচ্ছে, আপনি যখন গদ বাঁধা মুখস্থ করবেন, আমি গুরু মাঝে মাঝে অবাক হই, বিভিন্ন জনকে কথা বলার সময় আমি চেষ্টা করি আমার যে জীবনটা দিয়ে মানুষকে উৎসাহিত করতে, এবং যদি বলে যে আমি ছোটখাটো কাউন্সিলিং করার চেষ্টা করি, একদম একটু হতাশ, মাঝে মাঝে আমি একটা উদাহরণস্বরূপ জিজ্ঞাসা করি, তোমরা ইন্টারে প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলা প্রবন্ধটা পড়ো নাই? পড়েছে, হঠাৎ করে বলতে পারে না, আমার তো পড়িনি, পরে মনে হয় না যে পড়ছে, যে প্রমোদ চৌধুরী এরকম রকম লেখা ছিল, যে মাত্র এক বছর আগে ইন্টার পরীক্ষা দিয়ে আসছে, সে যদি ফট করে প্রমোদ চৌধুরীর এই কথা মনে করতে না পারে, কিংবা নজরুলের জীবনের গান প্রবন্ধটা মনে করতে না পারে, সে কি শিখেছে?
আমি সেদিন একটি ভিডিও দেখছিলাম যে অপারেশন সার্চ লাইট কি, অপারেশনের সময় যে লাইট জ্বালানো হয় তাকে বলা হয় অপারেশন সার্চ লাইট, আমি জাস্ট ভাবলাম যে কোথায় আছি আমরা, মানে গোল্ডেন প্লাস আসলে কোথায় আছি,
এটাই যে এই বাচ্চাগুলো আসলে বড় করে কিভাবে আরেকজনকে শিখবে কিভাবে। এবং আমি আমার একটা অভিজ্ঞতা দিয়ে বলি, মানে আমি মানে কার্টেসি বা নম্রতা বোধ,
নম্রতা,
হ্যাঁ, এই জিনিসটা আমাকে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই।
আমরা না আজকাল বিনয় হতে ভুলে গেছি,
এই বিনয়টা, এটা মানে আগের কথা, সম্ভবত 5-6 সালের কথা, আমি একটা নাটক দেখতে গিয়েছিলাম এক জায়গায়, এক জায়গায় সামনের সারিতে কোনো সিট খালি ছিল না, একটা মতো সিট খালি ছিল, তার মধ্যে ব্যাগ দেওয়া, তো আমি পাশের ছেলেটাকে জিজ্ঞাসা করলাম যে এটা কি খালি, সে জানে যে এটা খালি না, সে নিজেরটা উঠে গিয়ে বলছে এটা খালি, তা আমি ছেলেটার চেহারা দিকে তাকিয়ে রইলাম যে তার যে বয়স, এই বয়সে এতটুকু কার্টেসি দেখানো কথা না, তা আমি জিজ্ঞেস করলাম কত বয়স বসে ছেলে, যে কোন ক্লাসে পড়ো, সে বলো 6-এ পড়ি, সেটা 2006 সালে ঘটনা বলছে। আমি সবসময় এই উদাহরণটা দিই, এই যে বাচ্চাটাকে অবশ্যই পরিবার থেকে শিখিয়েছে, স্কুল থেকে শিখিয়েছে, এখন যদি আমরা বাচ্চাদেরকে চুল হওয়া শিখাই হাতে ধরে,
আমাদের জীবনের সবচেয়ে বড় বিদ্যাপীঠ কিন্তু আমাদের পরিবার,
অবশ্যই,
সার্টিফিকেট তো আসলে ওটা জাস্ট মানে আমি বলি যে এখন বিষয়টা হয়ে গেছে বিয়ে করার জন্য, এখনকার সময় ছেলে কি করে MBA করে, ডাক্তার ইঞ্জিনিয়ার, এটা, বাট আমাদের মূল যে শিক্ষা সেটা তো আমাদের পরিবার,
অবশ্যই।
আমি সাথে একটু যোগ করতে চাই গুরু, যে আমাদের শিক্ষা পদ্ধতি আমাদের সমাজ থেকে বা আমাদের পরিবার থেকে শুরু হয়, টার্গেট থাকে যে সে একটা চাকরি করবে, সে ইনকাম করবে, কিন্তু খুব কমে শোনা যায় যে সে পড়াশোনা করে মানুষ হবে, এই জিনিসটার অভাব, এই কারণে আমরা যে নতুন প্রজন্ম তারা কিন্তু বিভ্রান্ত হচ্ছে।
মানে সবার একটাই কথা হচ্ছে, এক কথা এরকম যে ভালো স্টুডেন্ট হও, ভালো চাকরিজীবী হও, ভালো হাজবেন্ড হও, ভালো বয়ফ্রেন্ড হও, কিন্তু ভালো মানুষ হও না,
শুধু তাদের কি না, আমি আমি যদি দন্তে কাদারওয়াজ, আপনি একজন জার্নালিস্ট, আমি বাংলাদেশে দেখেছি, বাংলাদেশে এসে দেখেছি যে ডিজেবল পার্সনদের জন্য আমাদের সিস্টেমটা কত অমানবিক অথবা মানবিকতা সম্পূর্ণ নয়। আমি যখন সেমিনার সম্প্রজন গুলা জাতীয় প্রেস ক্লাবে করি, সজির ভাইদের মতো মানুষরা যারা ওখানে এসে আমাদের সম্মানিত করেছেন, ডাক্তার জাফরুল্লাহ শারীরিক প্রতিবন্ধী, ওনারা তো আসতে পারে না। যেমন আমি আরেকজনের নাম বলে গেছি, সরি, যে আশিত করিম পাটোয়ারি, রূপম,
জি,
খুবই, সে বর্তমানে সে দৃষ্টি প্রতিবন্ধী, সে আমাকে খুবই ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। সে নটরডেমে পড়ে,
উচ্চ মাধ্যমিক তারা আসে।
কিন্তু এই যে সগীর ভাইদের মতো মানুষ যারা, তাদের উঠতে কষ্ট হয়। অন্যান্য জায়গা বাদ দিলাম, জাতীয় প্রেস ক্লাবের মতো যদি হয়েছে, রিসেন্টলি হয়েছে, সেখানে তাদের উঠার জন্য যেখান থেকে মানুষের মেসেজ যাবে যে তোমরা মানবিক হও, এই সমাজে এখানে অসঙ্গতি, ওখানে দুর্নীতি, ওখানে স্বজন প্রীতি, এ ব্যাপারে মানুষকে সচেতন করবে, সেই জায়গাটাতে ডিজেবল পার্সনদের জন্য কোন রকমের ওই আপনার লিফটের ব্যবস্থা নেই। তারা ওই সিঁড়ি ভেঙে ভেঙে দোতলা তিনতলায় উঠে।
এই বিষয়ে আমার মনে হয় আপনার সগীরের সাথে এই বিষয়টি তিক্ত অভিজ্ঞতার কথা আমরা জানতে পারি, বলুন সগীর।
সাম্প্রতিক সময় একটা অভিজ্ঞতা হয়েছে, যারা চাকরির জন্য পড়ালেখা করে তারা জানে যে গত 29 ডিসেম্বর বিসিএস
পরীক্ষা ছিল।
বিসিএস পরীক্ষা প্রতিবন্ধী ব্যক্তিদের সুযোগ হয়েছে অনেক পরে। 33তম বিসিএস এর প্রথম প্রতিবন্ধী ব্যক্তিদের পরীক্ষা দেওয়ার সুযোগ হলো। বিসিএস পরীক্ষার আগে যে পরীক্ষা হতো সেখানে প্রতিবন্ধী ব্যক্তি অংশগ্রহণ করতে পারতো না, কারণ বিসিএস এর নিয়মে বলা ছিল যে দৃষ্টিশক্তি কতটুকু হতে হবে, 6x6, উচ্চতা কতটুকু হবে। এখন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি তার তো দৃষ্টিশক্তি 6x6 হবে কেন, সে দেখতেই পারে না,
দেখতেই পারে না,
আর উচ্চতা আমার তো উচ্চতাই নেই। তো 33তম বিসিএস এর একজন প্রতিবন্ধী ব্যক্তির কারণে, ওনার নাম স্বপন চৌকিদার, উনি এখন আইন মন্ত্রণালয়ের একজন উপসচিব হিসেবে আছেন। উনি একটা রিট আবেদন করেছিলেন, তার প্রেক্ষাপটে আমাদের অবশ্যই প্রশংসা করতে হয় আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এবং সরকার প্রতিবন্ধী বান্ধব, সে পরিবর্তনে নিয়ে আসে। 33তম বিসিএস এ এটা আমরা প্রথম দিই, কিন্তু 34তম বিসিএস থেকে সুবিধা হয় হলো অনলাইনে যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করতে হয়, প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে আমি টিক চিহ্ন দিয়ে তারপরে রেজিস্ট্রেশন করি।
তার মানে ওখানে কি একটি অপশন আছে, আচ্ছা,
আমি প্রতিবন্ধী ব্যক্তি কিনা, মাইকোটায় পড়ি কিনা,
আচ্ছা আচ্ছা,
তার মানে খুব সহজে আমাদের চিহ্নিত করা যাচ্ছে যে কতজন মানুষ প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে অংশগ্রহণ করছে। আমি যদি একদম হাতে কড়ায় গুনে বলি যে 34তম বিসিএস থেকে এখন 39তম বিসিএস, অলমোস্ট 5টা বিসিএস হয়ে গিয়েছে। 5 বছর যদি একটা বছর প্রতিদিন ধরি, 5 বছরে কিন্তু একটা জিনিস ভাবার অনেক সময়। প্রতিবন্ধী ব্যক্তিদের যাদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করার সুযোগ আছে, তার অবশ্যই সিট প্ল্যান্টভাবে হওয়া দরকার ছিল, যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি সে উপরে উঠতে পারবে না, তাকে অবশ্যই নিচে পরীক্ষা দিতে হবে, কিংবা দৃষ্টি প্রতিবন্ধী তাকেও নিচে পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, তাদের জন্য সবাইকে এক সেন্টারে নিয়ে আসা দরকার নেই, যে যে সেন্টারে আছে সেই সেন্টারে শুধু নিচে তালা দিলেই হবে। কিন্তু গুরু, এত দুঃখ লেগেছে যে গত বছরও আমি পরীক্ষা দিয়েছি 4 তলায়, আমার সিট পড়েছিল মিরপুর মণিপুর গার্লস স্কুল, এটা 4 তলায়, লিফট নেই। এবার আমি
এই অবস্থাতেই
বসে বসে 4 তলায় উঠেছি, এবার পরীক্ষা দিয়েছি, এবারও আমার 4 তলায়। এটা ছিল হলো জগন্নাথ ইউনিভার্সিটির পাশে পোক্স ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, এবং এটা একটা অনেক পুরনো বিল্ডিং, যেখানে এটা সিঁড়িগুলো অনেক উঁচা উঁচা, এবং দুঃখজনক হলো সত্য যে ফ্লোরে আমার পরীক্ষা হয়েছে বা যে তলায় যে পরীক্ষা হয়েছে এটা সম্পূর্ণ ছিল না, এখনো ভাঙা চোড়া ইট দেখা যাচ্ছিল, টয়লেটটা ঠিক মতো রেডি হয়নি এখনো, তার মানে আমাকে টয়লেট করার জন্য এক ফ্লোর নেমে তারপর টয়লেট করতে হয়েছিল। পরীক্ষার সময় যেটা হয় আর কি, আমাদের একটু মেন্টাল প্রেশারে একটু
হাত ঘামিয়ে করতে ক্রমাগত হাত ঘামবে এবং বিয়োগের
পরিমাণ বাড়বে। তো এক তলায় গিয়ে নেমে গিয়ে দেখি যে 2 ফ্লোরের মানুষ এক ফ্লোরে আসার কারণে এত বেশি ভিড় হয়ে গিয়েছে যে আর আমার পক্ষে আর ওখানে সুযোগ পাওয়া সম্ভব না, বাধ্য হয়ে আবার সিঁড়ি ভেঙে উপরে আসলাম। এটা মানে আমাদের সিস্টেমটাই আসলে এরকম
যে, এটা বলতে চাচ্ছেন না, যখন অনলাইন আপনারা রেজিস্ট্রেশন করুন সেখানে কিন্তু দেওয়া আছে, আপনারা সেটা চিহ্নিত করবার পরও আপনাদেরকে চিহ্নিত করা হয় না,
না, এবং এবং এইবার কিন্তু গুরু
এটা নিয়ে কোনো কথাবার্তা হয় না আপনাদের সোসাইটিতে, কিংবা আপনাদের আশপাশে যারা থাকেন তাদের ভেতরে কোনো প্রতিবাদ কিংবা কোনো আলোচনা?
আমাদের মধ্যে ই হচ্ছে কথা হয়, গতবার যে চেয়ারম্যান ছিলেন পিএসসি সমাজের চেয়ারম্যান, তার সাথে আমরা কথা বলেছিলাম। তো এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এবার পরীক্ষা দিয়েছে এবং এভাবে আমাদের উপরে উঠে ভর্তি হয়েছে, আমরা দেখা করবো আমাদের কষ্ট কথা তুলে ধরার জন্য। আমরা আশা করি সিস্টেম থেকে পরিবর্তন অবশ্যই করা হবে, কারণ আমি এর আগেও বলেছি আবার বলছি, এই সরকার অনেক বেশি প্রতিবন্ধী বান্ধব। শুধুমাত্র এখন যেটা যে তৃণমূল পর্যায়ে যারা বাস্তবায়ন করবে
অনুষ্ঠানের নাম হলো ভালোবাসার বাংলাদেশ, এবং যেটি ফারুক ভাই খুব সুন্দর করে বলে দিয়েছে যে এই কনকনে শীতে কাঁথার নিচে কানে হেডফোন দিয়ে সবাই হয়তো ভাবছে যে কোন ছেলেটি আসবে, বলবে যে তার প্রেমিকা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, কিংবা কোন আপুকে আমরা শুনতে পাবো যে বলবে যে আমার প্রেমিক আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে, এই ধরনের আমি তুমি চলো পালিয়ে যাই যেটা আমি বললাম। কিন্তু সেখান থেকে আজকে এসে হয়তো একটু ভারী কথা, হয়তো অনেকের কাছে বোধোদয় নাও হতে পারে, হয়তো অনেকের কাছে বোরিং লাগতেও পারে, কিন্তু এই কথাগুলো যারা বুঝতে পারছেন আমার মনে হয় তারা একজনও যদি হয় আমাদের জন্য অনেক। এখন তারপরে একটু আলোচনায় আসি যে প্রেম ছাড়া তো আসলে মানুষের জীবন হয় না,
অবশ্যই
ভালোবাসা মানে যেটা আমরা এখন বলছি ভালোবাসার কথা, কিন্তু যে প্রেম একটু চলো পালিয়ে যাই টাইপের প্রেম, যে সেই টাইপের প্রেমের স্পর্শ কিংবা ছোঁয়া যদি কেউ বলে যে না আমার পেতে ইচ্ছা করে না জীবনে, আমার মনে হয় যে সে হয়তো পুরোপুরি সত্য কথা বলছে না। তো সেই রকমের আসলে কোন অভিজ্ঞতা সগীর আপনার জীবনে, এবং সেই ক্ষেত্রে আপনার যেই ধারণাটা হয়েছিল কিংবা যে অভিজ্ঞতা হয়েছিল সেই কথাগুলো একটু জানতে চাই, যে ওই টাইপের প্রেম যে চলো পালিয়ে যাই এরকম কোন অভিজ্ঞতার কথা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন।
ধন্যবাদ। আমিও চাচ্ছিলাম যে
এই প্রসঙ্গটা আসুক, মানে রসায়নটা একটু দরকার,
কারণ ইতিমধ্যে আমাদের দর্শকরা অনেক বেশি
বোর হয়ে যেতে পারে।
আবার এরকম একটা ভাবনাও থাকে যে প্রতিবন্ধী ব্যক্তিরা আবার ভালোবাসা
ভালোবাসা কি,
কিংবা
ভালোবাসতে পারে,
কিংবা ওর আবার পরিবার গঠন কি। আমাদের দেশে এরকম হয় যে প্রতিবন্ধী ব্যক্তি হলে সম্পত্তি অধিকার দিতে চায় না, যেটা পিতৃসত্তা আমাদের পাওয়ার যোগ্যতা, বিশ্বাস করবে। এবং মজার বিষয় হলো যে আমি শারীরিক প্রতিবন্ধী হওয়ার পর অনেকদিন পর্যন্ত আমাকে এই কথা শুনতে হচ্ছে এই পাগল, যদিও আত্মীয়স্বজন বা পাশের পরিচিত মানুষ দুষ্টমি করে বলেছে, কিন্তু পাগল শব্দটা আমার সমাবেশে কাউকে কিন্তু বলছে না। এই প্রেক্ষাপটে সমাজে যেটা হয় যে আমাদের আবেগ ভালোবাসা এই জিনিসগুলো আসলে সমাজ
আমরা খাঁটি বাংলায় বলতে গেলে আমরা যেটা বলি যে ফোরন কাটতে তো আসলে আমাদের,
এবং আমাদের ভিতরে কি ধরনের স্টেরিওটাইপ মানে কতটা মানে গেড়ে গিয়েছে। আমি আমার একটা বাস্তবতা বলি, দর্শকদের হয়তো ধাক্কা লাগবে, এক মেয়ের সাথে আমার পরিচয় ঘটেছিল, যদি একদম সাল ধরে বলি তারিখ ধরে বলি এটা খুব মজার একটা তারিখ, ভালোবাসা দিবস ২০১৪ সালে
১৪ ফেব্রুয়ারি
মেয়েটার সাথে পরিচয় হয়েছিল। মেয়েটা স্বেচ্ছায় এসেছিলেন যে আমি আপনার কথা শুনলাম অনেকদিন যাবো, তোমার কথা শুনলাম অনেকদিন যাবো, আমি আমি কথা দিচ্ছি আমি তোমাকে বিয়ে করবো।
মানে ঘটনাটা কি হঠাৎ করে নাকি আগে থেকে?
কোনো হঠাৎ করে, মানে
আপনি তখন কোথায় ছিলেন কিংবা কি করছিলেন?
আমি তখন জাতীয় প্রতিবন্ধী ফোরাম থেকে বের হয়ে জাতীয় প্রতিবন্ধী ফোরামের ডাক্তার নাফিসুর রহমানের সাথে একটা কনসালটেন্সি করছি।
আচ্ছা আচ্ছা।
কনসালটেন্সি সহায়তা করছি। মেয়েটা হঠাৎ করে নিজে থেকে আসলো।
আচ্ছা।
এসে অনেক কথাবার্তা বললো, নিজেই বললো যে মানে হঠাৎ করে বলতে সেদিন তার সাথে পরিচয় আবার এরকম না, আগেও পরিচয় এই ধরনের কোনো কিছু হচ্ছে না, তাকে আমি পছন্দ করি বা তার প্রতি দুর্বল বা সে আমার প্রতি দুর্বল এরকম কোনো কিছু না। পড়ালেখা এবং এটা আসলে কোচিং সেন্টার থেকে বিসিএস কোচিং সেন্টার থেকে পড়ালেখা চা খাওয়া এত দূর পর্যন্ত এমনি মাঝে মাঝে গল্প করতাম যে কি কষ্টগুলো করি সেও কষ্টগুলি করে বললো। অভিভাবকগুলো পরের দিন সে আমাকে বলতেছে যে তোমার সাথে আমি বিয়ের আগে সেক্স করবো। আমি খুব অবাক হলাম কেন। এখন সে বললো যে আমি জানি যে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের এই একটা ঝামেলা আছে, তারা তাদের ওয়াইফদেরকে স্যাটিসফাই করতে পারে না। আমি পুরো অবাক যে এটা আবার কি ধরনের কথা, মানে তুমি আসলে স্যাটিসফাই কিভাবে বলতে চাচ্ছ? আমাদের তাকে আমি দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছে না, কারণ অনেক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির বিবাহ ভেঙে যায় এবং ওখানে লেখা থাকে যে সে আমাকে সন্তুষ্ট করতে পারে নাই। এবং এটা বিবাহ ভেঙে যাওয়ার কারণ হলো যেটা আমি সবসময় বিশ্বাস করি যে প্রতিবন্ধী ব্যক্তিদের বিয়ে দেওয়ার ক্ষেত্রে যেটা হয় বা পরিবার গঠনের ক্ষেত্রে যেটা হয় যে একটা গরিব ঘরের মেয়ে দেখিয়ে দিয়ে দিলাম।
আচ্ছা আচ্ছা।
ভালোবাসা বাংলাদেশের সকল শ্রোতাদেরকে বলছি, আমরা কিন্তু এই মুহূর্তে ফেসবুক লাইভে আছি এবং যে সকল বন্ধুরা আমাদের আজকে অতিথিকে দেখতে চান এবং আমাদের গুরুকে দেখতে চান, আমাদের দুজন অতিথিকে দেখতে চান, তারা সবাই কিন্তু এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 এ ফ্যান পেজে লাইভে চলে আসতে পারেন। আমি আবারও ফেসবুকে লিঙ্কটা বলে দিচ্ছি, facebook.com/ilovedhakaFM, এটা হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি ফ্যান পেজের লিঙ্ক এবং সেই লিঙ্কে ফেসবুক লাইকে আছি আমরা এই মুহূর্তে। তো চলে আসুন এই মুহূর্তে, আমরা আবার গুরুর কাছে চলে আসছি।
আমি সরাসরি ছবির কাছে যেতে চাইছি। আচ্ছা, আমি সেই মুহূর্তে শ্রোতাদের উদ্দেশ্যে একটু বলি যে আমাদের কথা প্রসঙ্গ যেহেতু লাইভ অনুষ্ঠান, সেই মুহূর্তে কোনো শব্দ যদি আপনাদেরকে আঘাত করে থাকে তাহলে তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত, কিন্তু এটি আসলে মানুষের ইমোশন থেকে হয়তো অনেক সময় অনেক শব্দ বের হয়ে আসে, আমরা তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখিত, কিন্তু যে মেসেজটি আমরা দিতে চাচ্ছি হয়তো আশা করি আমাদের বন্ধুরা সেটা বুঝতে পারবে। জি,
ধন্যবাদ। তো যেটা হলো যে ওই যে গরিব ঘরের একটা মেয়েকে দেখে বিয়ে দিয়ে দেবো, মানে ছেলে একটু প্রতিবন্ধী হলেও সম্ভ্রান্ত পরিবারে টাকা পয়সা আছে, আর গরিবের ঘরে তো একটা ভালো সম্ভ্রান্ত মানে টাকা পয়সা হলো ছেলে দেখে হয়ে যায়, কেউ আসলে মেয়েটার খবর নেয় না, মেয়েটা কি চাচ্ছে, মেয়েটাকে আদৌ কি এই মানুষটাকে বিয়ে করবে, এই মানুষটাকে সংসার করতে চাচ্ছে। তারপরে যেটা দেখা যায় যে আমি এমনও দেখেছি যে বিয়ে দুই মাসের পরে বিয়ে ভেঙে গেছে, গিয়েছে।
আচ্ছা, তার মানে বিষয়টি হচ্ছে এরকম যে মেয়েটি আপনার সাথে কথা বলতে আসে তার একটি ডিমান্ড ছিল যে আপনার সাথে একটি সম্পর্ক জড়িত হতে চায়, যেটি হয়তো বিয়ের আগে অনৈতিক সম্পর্ক, অনৈতিক সম্পর্ক জড়িত হতে চায়, এবং যেটি আসলে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা তো অনেক দূরের বিষয়, শোনার জন্য হয়তো আপনি প্রস্তুত
ছিলেন।
আচ্ছা, তারপরে কি হলো?
আমি জানতাম যে মেয়েটা আসলে বেশি দিন থাকবে না, আমি সেইভাবে তার সাথে ওইভাবে মানে আমি চেষ্টা করেছি, না আমি সম্পর্ক যাইনি বা এরকম বলবো না, আমি দেখছিলাম তাকে এবং চেষ্টা করছিলাম যে আমি যাতে উইক না হয়ে পড়ি, আর মেয়েটা যখন চলে যাবে মেয়েটা আসলে কষ্ট লাগবে না, লাগবে আমার।
মেয়েটি কি পুরোপুরি স্বাভাবিক?
অপ্রতিবন্ধী। এখানে একটু বলে রাখি, আমরা যেমন প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে বলি, স্বাভাবিক সুস্থ এই শব্দগুলো আমরা অন্য মানুষ থেকে ব্যবহার করে করি। আপনি যদি সুস্থ হন আমি অসুস্থ না, আপনি স্বাভাবিক হন আমি অস্বাভাবিক না, আমরা এক্ষেত্রে ব্যবহার করি অপ্রতিবন্ধী বোঝানোর জন্য, আসলে প্রতিবন্ধকতা।
এই টার্মগুলো আসলে আমাদের জানা নেই, কারণ যেটি একান্ত আপনাদের ভেতর থেকে যে আলোচনাগুলো হয়ে থাকে সেভাবে কখনো আমাদের কথা বলার সুযোগ হয়নি। এটা আমার মনে হয় যে আমাই সহ তসমিয়া সহ যারা শুনছেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু এগুলো একটু লেসন, যেগুলো আমরা জানতাম না, অনুষ্ঠানটা না করলে হয়তো আমরা জানতাম না।
অবশ্যই এটা একটা ঘটনা। তারপরে
তিনি অপ্রতিবন্ধী একজন,
এবং আমি বুঝেছিলাম যে সে আসলে এখানে সিরিয়াস না, কারণ তার হয়তো ইমোশন মনে হয়ে গেছিল তাই এরকম হানতে। কিন্তু এরপরের ঘটনাগুলো না গুলো আমার কাছে আরো অনেক বেশি আঘাতের ছিল, যেটা আসলে হয়তো এতদিন পর্যন্ত আমি কাউকে বলিনি আমার খুব কাছের একজন কি দুজন ছাড়া। যেমন একজনের সাথে আমি চেষ্টা করছিলাম, মানে আমি আসলে ভালোবাসার কথা কাউকে বলিনি, আই লাভ ইউ বলে বলিনি যে চলো হাত ধরে ঘোরাঘুরি করি, এগুলো আসলে মনে হচ্ছে যেহেতু চাকরি বাকরি করছি, বয়স হয়ে গিয়েছে, এখন আসলে বিয়ের বয়স, এখন ওই টাইম পাস করে ছেড়ে
দেওয়ার
টাইম নাই, এখন হলো গিয়া শীতের দিনে শীত কমাতে হবে, যে কারণে সবাইকে আমি বলেছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই। হ্যাঁ, আবার না বলো, তোমার না বলো সবার অধিকার আছে, কারণ আমি আমি জানি যে প্রত্যেকটা মানুষের নিজের স্বপ্ন আছে, একজন একজন অপ্রতিবন্ধী মানুষের আছে, প্রতিবন্ধী মানুষের আছে, আমি যদি সেই স্বপ্নে ফিট না হই, জোর করে ফিট হওয়ার কিছু নেই, সেক্ষেত্রে তুমি মানা করবা কি করবা না মানা করে দাও, তোমার দায়িত্ব আছে। আবার প্রত্যেকটা কন্যার বাবা মারই স্বপ্ন থাকে, তাদের সেই স্বপ্নকে আমি আমার অধিকার নেই, আমি যত টাকা
তার সাথে তার
মেয়ে বিয়ে হবে, এখন আমার অধিকার নেই সেই স্বপ্নটাতে ভেঙে দেওয়া বা সেই স্বপ্নটাকে জোর করে আমি তো পারফেক্ট বলার, আমাকে যে পারফেক্ট মনে করবে তাকে আমি বিয়ে করবো, এবং এটা এটা বোঝার জন্য আমাকে নক করতে হবে, নাহলে তো দরজা খুলবে। আমি এরকম জেনারেলকে নক করেছি এবং অভিজ্ঞতাগুলো একেবারে অদ্ভুত ছিল, এবং অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আমি নিজের কাছে নিজে নিজের চোখে পড়ে গেলাম। যেমন মেয়েকে ট্রাই করেছিলাম বিয়ের জন্য
পারিবারিক ভাবে,
আমি প্রথমে কথা বলি, সব ক্ষেত্রে আমি চেষ্টা করি আমি আগে কথা বলে নিই, যদি রাজি হয় তাহলে বাবা মার কাছে, যেখানে সে মেয়ে রাজি না সেখানে বাবা মাকে বলে আসলে লাভ নেই,
আসলে কাউকে অপমান করার দরকার নেই,
দরকার নেই। তো একটা মেয়েকে ট্রাই করেছিলাম যে যে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে, এবং
উনি কি অপ্রতিবন্ধী?
অপ্রতিবন্ধী ব্যক্তি, এবং খুব মানে প্রতিবন্ধীদের প্রতি অনেক বেশি দয়া মায়া এবং আন্তরিকতার সাথে কাজ করেন। তার পক্ষ থেকে এবং তার বাবা মার পক্ষ থেকে বক্তব্য ছিল এরকম, ছিল ঢাকার নিজস্ব বাড়ি গাড়ি থাকবে একটা কথা ছিল, তার মানে আমার ভালোবাসাটা
বিয়ের কথা যখন বললেন তখন মেয়ের মা না বাবা?
মেয়ের বাবা নেই, মা এবং ভাই।
মেয়ের মায়ের কথাটা এরকম ছিল যে ছেলের বাড়ি গাড়ি থাকলে চিন্তা ভাবনা করতাম এরকম। আচ্ছা
এখন
মানে এখানে মানবিকতা প্রেম ভালোবাসা কোনো বিষয় নেই, পয়সা আছে কিনা এটা হচ্ছে
বিষয়। এখন আমাদের সমাজটা সবসময় এটাই হয়ে গিয়েছে যে আমরা মেয়ের জন্য একটা ছেলে খুঁজে টাকা বাড়ি আছে, টাকা বাড়ি যে আসলে সুখ দেয় না, এটা সব এখন সমাজে স্বচক্ষে দেখতে পাচ্ছি।
দেখলেও সেখানে রে ভাই, দেখলেও সেখানে।
দ্বিতীয় আরেকটা ঘটনা বলি শেষ করি, এরকম ঘটনা অনেক আছে আসলে বলা শুরু করলে। দ্বিতীয় ঘটনাটা বলি যেটা আমার অদ্ভুত লেগেছে, আরেকটা মেয়েকে চেষ্টা করেছিল, এটা আসলে আরো বেশি ফর্মাল ছিল, আনুষ্ঠানিক ছিল। আমার বন্ধু নজরুল, আমার খুবই কাছের বন্ধু, মানে যাকে বলে যার জন্য জীবন দেওয়া যায়, সে এরকম বলেছিল যে আমার কয়েক বান্ধবী আছে খুবই ভালো, তুমি কথা বল। এবং বান্ধবীকেও সব ডিটেলস এ বলা ছিল যে ছেলে কথা বলবে হলো গিয়া বিয়ে, মানে এখানে কোনো পুতুপুতু কথাবার্তা নেই। মেয়ের সাথে আমি কথা বললাম, মেয়ে বেশ ভালো, আমি অবশ্যই বলবো মেয়েকে একসাথে একসাথে দেওয়া যায়, মেয়ে সব খুলে বলেছে, আমার কথা খুলে শুনেছে। কিন্তু মেয়ের মা এবং মেয়ের খালার মন্তব্য, মেয়েটা আমাকে বলেছে, খুলেই বলেছে, মেয়েটাকে আমি ধন্যবাদ দিই, খুলে বলেছে আমার আসলে কিছু করার নেই। মেয়ের মার মন্তব্য ছিল এরকম, ওটা ছেলের কাছে বিয়ে দেবো, আরেকটু সুস্থ হলে তো হইতো, ঠিকই মেয়েটা মানুষ। মেয়ের মার ডায়লগ ছিল আরো চরম। মানে এটার ব্যাখ্যা দ্বারা এরকম যে এই মেয়েটা আমার সাথে বিয়ে করলে, আমাকে বিয়ে করলে সে গাঙে পড়ে যাবে। সত্যি এটাই কি বাস্তবতা? আমি আসলে মানে সেদিন আমি আমার বন্ধুকে অনেকদিন পর্যন্ত বলেছি যে নজরুল ফিরে দিতেই পারে তাদের মেয়ে,
স্বাভাবিক,
খুবই স্বাভাবিক, তাদের একটা স্বপ্ন আছে,
পছন্দ অপছন্দ যার যার ব্যক্তিগত ব্যাপার,
একটা হলো না যে ঠিক আছে এখানে দরকার নেই, ছেলেকে না করে দে, এই কথাটা বললো, মানে আমিও দেখবো তাদের মেয়েকে কোথায় দিয়ে দাঁড়া, আমি কি মেয়ে মেয়ে কি করি। এটা আমি তাদেরকে ছোট করে বলছি না, কিন্তু আমার যে বোধটা যে আমার সাথে একটা মেয়ে বিয়ে হলে গাঙ্গায় পানিতে পড়ে যাবে, মানে এতটাই আমরা অযোগ্য শুধুমাত্র শারীরিক অপ্রতিবন্ধকতার কারণে, এটা শুনে তারপরে আমি গুরু হতাশ না। কারণ সমাজে যেটা ফারুক ভাই বলছিলেন অনেক বেশি পরিবর্তন আসছে। আমি আগে কখনো ভালোবাসা মানে প্রতিবন্ধী দেখতে অপ্রতিবন্ধী দেখতে ভালোবাসা দেখতাম না, এখন আমি দু একটা চোখে পড়েছি এবং আমার সামনে আমি যদি বলি আমার আইয়া, আমি আইয়া থেকে পড়ালেখা করেছি, সেখানে দুই ছোট ভাই বোন আছে যারা একজন পছন্দ করে, ছেলেটা অপ্রতিবন্ধী, মেয়েটার লোভ ভীষণ। এবং ছেলেরা যখন মেয়েটাকে পছন্দ করেছিল তখন সে জানতো না যে লোভ ভীষণ, দূর থেকে দেখলে বোঝা যায় না, কিন্তু পরে যখন বুঝেছে একটু খারাপ লেগেছিল, কিন্তু সে পরে নিজে আবার নিজেই গিয়েছে যে না মেয়েটা এত স্বল্প দৃষ্টি তার দোষ না। এবং এই ছেলেটার গল্পটা আমরা জানতে পেরেছিলাম, সে নিজে আমাদের আইয়ের একটা ম্যাগাজিনে এই কথাটা লিখেছিল, সে নিজে ডিক্লেয়ার দিয়েছে।
আসলে আমাদের সমাজে ভালো উদাহরণ যেমন আছে খারাপ উদাহরণ হয়তো পরিসংখ্যানটা কম বেশি, কিন্তু আমরা আশা করি যে আস্তে আস্তে মানে ধীরে ধীরে এই পরিবর্তনটা ঘটবে, আমাদের পরিসংখ্যানটা বাড়বে,
আমাদের গুরুরা যখন আমাদের এই লক্ষ্য তুলে ধরবে অবশ্যই পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এখন ভালোবাসার কথাটা যদি বলি, আমি এখন স্বপ্ন দেখি একটা পরিবার গঠন করব, আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে স্বেচ্ছায় আমাকে বুঝে বিয়ে করবে, কমসেকম যদি এটুকু বলে যে হ্যাঁ আপনার প্রতিবন্ধী ব্যক্তি ঠিক আছে, দেখেন আপনার সাথে সংসার করা যায় কিনা, চলুন শুরু করি, মন থেকে আমি সবসময় বিশ্বাস করি আমি একটা শরীরকে নিয়ে সংসার করবো না, মনকে নিয়ে সংসার করবো, কারণ শরীরকে নিয়ে যখন সংসার করবো তখন আসলে দৈনিক আমি তাকে ধর্ষণ করবো। আমি চাই না এই অনুভূতিটা নিতে যে আমি একটা মানুষকে তার অনিচ্ছার বিরুদ্ধে কাজ করছি। আমি চাই যেই হোক মানে সুন্দরী শুধুমাত্র বাহ্যিক না, মানে একটা চেহারা
ফর্সা
হলো সত্যি কথা যে এই যে আমরা বড় বড় নাটকগুলোতে দেখি যে 80 বছর 70 বছর বয়স কি সুন্দর, মানে অনেক উদাহরণ আছে, সেটা কেন ভালোবাসাটা? তো আমি এখনো বিশ্বাস করি যে আমি একজন অবশ্যই পাবো আমার স্বপ্নের মানুষটাকে, সে অবশ্যই স্বেচ্ছা আমাকে বিয়ে করবে এবং আমরা মৃত্যুর আগ পর্যন্ত হাতে হাত ধরে, হয়তোবা হাতে হাত ধরে হাঁটতে পারবো না, আমি হুইল চেয়ারে থাকবো সে হেঁটে যাবে, কিন্তু হাতে হাত ধরে শেষ দিন পর্যন্ত চলবো এবং ছাড়বো না।
আমি ভিজুয়াল দেখছিলাম যে বহু দূরে ফ্রেম একটা ধরা, ঠিক শীতের কুয়াশা ভরা মানে সকালবেলা আপনি আছেন, যেভাবে বললেন যে আপনি হয়তো হুইল চেয়ারে আছেন, পাশের মানুষটি আপনাকে হাত ধরে হেঁটে যাচ্ছে, আমরা আস্তে করে ক্যামেরাতে একটা ছবি তুলে রাখলাম। ভালো লাগলো আপনার কথাগুলো শুনতে, অনেক ভালো লাগলো আসলে।
এবং
প্রতিটা মানুষের স্বপ্ন দরকার, স্বপ্ন ছাড়া মানুষ কখনো বাঁচতে পারে না, এটা আমি বিশ্বাস করি।
অবশ্যই।
এবং গুরু আমি একটা কথা বলবো যে ইনশাআল্লাহ উনি যখন বিবাহ করবেন তখন সহধর্মিণীকে সাথে নিয়ে আমরা আবার ভালোবাসার বাংলাদেশে বসবো
ইনশাআল্লাহ। আমি ভেবেছিলাম তাসমিয়া বললো যে আমাদেরকে দাওয়াত দেবে,
দাওয়াত পাবেই।
একটি গল্প আমাদের জানানো, খুব সংক্ষেপে জানতে চাই যে সগীরের সাথে আপনার কিভাবে কানেকশনটি হলো ফাউন্ডেশনে।
ধন্যবাদ গুরু। আমি যখন এই ভাবতেছিলাম, আমি আমার লেভেলে আমার বিভিন্ন বন্ধু বান্ধব আছে যাদের সাথে আমি আগে সামাজিক কর্মকাণ্ড গুলির সাথে একসাথে কাজ করতাম, তো আমি একজন আছেন যে আমার বন্ধু প্রকৌশলী মাজিদুল ইসলাম, তার সাথে কথা বলি, তিনি আমাকে একজন নাম, ওনার ডাক নাম হচ্ছে জাদু,
আচ্ছা,
নাসের ইকবাল জাদু, যিনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়কারী,
আচ্ছা,
উনি সত্যি জাদুকরি মন মানসিকতা সম্পর্কে একজন মানুষ। ওনার কাছে গেলাম, উনি সুধীর ভাইয়ের সাথে প্রথম আমার কথা বলে দিলেন, উনি আমাকে জানলেন প্রথম যে আসলে অ্যাকচুয়ালি আমি
কি করতে চাই,
আমার ভীষণটা কি। উনি আমার একটা দুপুর আমার সাথে কথা বললেন, আমি ওনাকে বললাম যে আমার যেহেতু আমি ভালোবাসি, আমি এই এই আমার ইয়েটা, আমি এক্ষেত্রে এটা চাই, আমি একটা পরিবর্তন চাই, একটা চেঞ্জ চাই, একটা পরিবর্তনশীল বাংলাদেশ, একটা অন্যরকম
ভালোবাসা বাংলাদেশ,
ভালোবাসা বাংলাদেশ। তো উনি আমাকে সুধীর ভাইয়ের সাথে ফোনে কথা বলে দিলেন, বলেন যে এই ছেলেটা আছে যে এই ভলেন্টারি কর্মকাণ্ডের সাথে ইনভলভ, এবং তার জীবনের গল্পটা সে উনি আমাকে বললেন। আমার খুব সেদিনে ওনার সাথে আমার রেসপেক্ট ওখানে উপস্থিত তৈরি হয়, এবং ওখানে আরো দু একজন যারা এই এই সেক্টরে কাজ করে তাদের নাম বললেন। তো ওনার সাথে আমি কথা বলে যখন দেখা হলো আমার সাথে, আমি সত্যি ওনার সাথে কথা বলে অভিভূত, আমি যা করতে চাই, আমি যা চেঞ্জ করতে চাই, আমি দেখুন সজীব ভাইয়ের মধ্যে সব আছে, এবং খুব আশাবাদী একজন মানুষ। এই যে আজকের যে চিন্তা ভাবনা অনেক অনেক উনি,
এবং সবচেয়ে বড় কথা সগীর এখন পর্যন্ত যে কথাগুলো বলেছেন প্রত্যেকটি কথা খুব সোজাসাপটা, এবং লুকিয়ে কোনো কথা বলা নেই, মানে কোনো কথার মাঝখানে নাটকীয়তা অভিনয় কোনো কিছু নেই।
এই জন্য আমি ওনাকে শ্রদ্ধা করি, আমি সত্যিকার অর্থে আমি খুব গর্বিত যে এরকম একজন মানুষের সাথে আমার পরিচয় হয়েছে। এবং আমি জাদু ভাইকে স্পেশালি থ্যাংক জানাতে চাই যে
আমাদের
যে সংগঠন চেয়ারম্যান সাবরিনা রহমান, আর এটার সমন্বয়কারী হচ্ছেন তানজিরা আক্তার দীপা, ওনারা এবং সগীর ভাই এবং সহ আমরা একসাথে কাজ করি। আমি খুব অনুপ্রাণিত, আমি বিশ্বাস করি এই বাংলাদেশ সত্যিকার অর্থে একদিন ভালোবাসার পরিপূর্ণ
বাংলাদেশ হবে,
এবং এই পরিবর্তনটা
নতুন প্রজন্মকে
ধরে আসবে, এবং আমরা তাদের সাথে আছি, এবং তাদেরকে আমরা শুধু ধরে দিতে হবে যে এই জায়গাগুলোতে তোমাদের কাজ করতে হবে। এবং আমার বিশ্বাস যারা ইতিমধ্যে আমাদের অনুষ্ঠান শুনেছেন, শুধুমাত্র ওই একটি ভালোবাসা যদি আমরা বাদ দিই ইনভাইটেড কমার মধ্যে, যে ওই ভালোবাসা ছাড়া ভিন্ন রকম কেউ চায়, এর মধ্যে যদি আপনি যেমন বলেছেন যে একজনও যদি পরিবর্তন হয়,
হোক না কম, একজন পরিবর্তন হলো, একজন যদি ভালোবাসাকে সম্মান দেয় সেটা আমাদের জন্য অনেক।
এবং আমি খুব গর্বিত হব সেদিনে যে একজন মানুষ পরিবর্তন হয়েছে,
আমরা সে আশাটা করতেই পারি। সগীরের কাছে আমার আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে শিক্ষা জীবন তো শেষ, এখন ডেফিনেটলি আপনার যেমন পরিবার গঠনের একটি চিন্তা ভাবনা আছে, সেই সাথে কিন্তু আছে পরিবার গঠন হলো সেই পরিবারকে ঠিকঠাক ভাবে চালাতে জন্য কিন্তু একটি কর্মসংস্থানের ব্যবস্থা আছে। সেই কর্মসংস্থানের জোগাড় করতে গিয়ে কিংবা সেই কর্মসংস্থানের জন্য আপনাকে যে যে সংঘাতের ভেতর দিয়ে যেতে হচ্ছে সেই ঘটনাগুলো একটু জানতে চাই।
আমরা মাঝে মাঝে বলি সে এক বিশাল ইতিহাস,
এটা খুব ভালো, বিশাল ইতিহাস।
আমি একটা ছোট উদাহরণ দিই বা একটা ঘটনা বলি। আমরা আমির খানের খুব ভক্ত বাংলাদেশে, উনি একেবারে সামাজিক জিনিসগুলো তুলে আনেন। তার তারে জমিন পর ছবিটা বেশ বিখ্যাত হয়েছিল বাংলাদেশে, আমরা অনেকবারই দেখেছি অনেকে। সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে একটা আদিবাসী গোত্র কোনো গাছকে মারতে চাইলে চারপাশে ঘুরে আর গালি দেয়, গাছটা একসময় গালি শুনতে শুনতে এমনি মরে যায়, যার কত শুনবো।
খুব চমৎকার একটি উদাহরণ দিয়েছিলেন, উদাহরণের সাথে সাথে আমি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যাব, তারপরে আবার ফিরে আসবো, নাহলে তাসমিয়া আবার ঝামেলা শুরু করে দেবে। তো তাসমিয়া আমরা ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, তার জন্য তোমার যা যা বলার।
একেবারে ছোট্ট একটা বিজ্ঞাপন পৃথিবীতে যাবো, তবে তার আগে বলে দিচ্ছি আমাদের সাথে থাকতে হলে আপনাকে যেটা করতে হবে, প্রথমত টিউন করে থাকতে হবে ঢাকা এফএম 90.4, এন্ড ইয়েস তার পাশাপাশি যেটা করতে হবে আপনাকে আমাদের পোস্ট অলরেডি করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের ঢাকা এফএম 90.4 এর ফ্যান পেজে, যার লিঙ্কটা হচ্ছে facebook.com/ilovedhakafm, সেই পোস্টটা বেশি বেশি আপনার ওয়ালে শেয়ার করুন, এবং আপনার ওয়ালে শেয়ার করলে এখন যেটা পাবেন সেটা হচ্ছে সুবর্ণ সুযোগ আমাদের গুরুর সাথে বসে এক কাপ চা এবং তার সাথে টা গ্রহণ করার, সেটাও আবার ঢাকা এফএম 90.4 স্টুডিওতে। এবং আপনাকে যেটা করতে হবে, আপনি যদি আমাদের গেস্ট হয়ে আমাদের হট সিটে বসতে চান ভালোবাসার বাংলাদেশে, এবং পুরো বাংলাদেশকে আপনার ভালোবাসার কথা, ভালোবাসার রংগুলোর কথা যদি জানাতে চান, আপনি সিম্পলি যেটা করবেন, আপনার মোবাইল ফোনের ম্যাচ ডিসক্রিপশনে যাবেন, গিয়ে টাইপ করবেন OG, লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। সো ইন্টারনেট না থাকলেও কিন্তু চলবে, কারণ মোবাইল ফোন আছে সবার হাতে। সেক্ষেত্রে সবাই যখন ফেসবুকে আমাদেরকে নক করছেন বাসায়, কিন্তু ইন্টারনেট থাকাটা একেবারে জরুরি বলে আমি মনে করি। সো আপনি কিন্তু আমার এটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে আছে, এবং জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং ফিচারগুলো আছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, এন্ড ইয়েস লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611337 এই নাম্বারে। ওয়েল, আমি আমাদের ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটা আবার বলে দিচ্ছি, facebook.com/ilovedhakafm, যেখানটা আমরা একটা পোস্ট করেছি সেই পোস্টে আমাদের সাথে থাকুন, লাইক এবং কমেন্ট করে পাশাপাশি বেশি বেশি শেয়ার করুন আপনার পোস্টটা, কারণ আমরা কিন্তু আপনাকে এই মুহূর্তে আমাদের পাশে চাচ্ছি।
কমেন্ট অবশ্যই পড়বে, এবং সেই সাথে আগামী পর্বে যদি স্টুডিওতে কেউ যদি তার ভালোবাসার কোনো উদাহরণ আমাদের পৃথিবীর বিশ্বে ছাপ দিয়ে জানিয়ে দিতে চায়, তাহলে যা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করতে হবে OG, একটি স্পেস দিয়ে আপনার নাম এবং তারপর আপনার লোকেশন এবং মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে।
একেবারে তাই। আমি দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকে কমেন্ট করেছে রানা, রানা বলছে আজকে শ্রোতা অসাধারণ লাগছে, আসলেই এরকম প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে অনেক বেশি প্রোগ্রাম হওয়া উচিত, যাতে আমরাও তাদের সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে পারি। একেবারে ঠিক বলেছে। খুশবু আছে আমাদের সাথে, খুশবু বলছে আমাদেরকে সাভার থেকে, বলছে আজকে আমাদের অরিজিনাল গুরুর প্রোগ্রাম খুব বেশি ভালো লাগছে আপু, সবসময় আপনি আমাদের সাথে থাকবেন এবং গুরুকেও বলবেন আমাদের সাথে থাকতে। আমাদের গুরুর অরিজিনাল নেমটা কি গুরু, আপনার কাছে প্রশ্নটা?
আচ্ছা, সেটা হচ্ছে যে আমাকে সবাই রাজীব নামে জানে, এটা আমার মনে ইতিমধ্যে আমার যারা বন্ধু কিংবা যারা আছেন, শত্রু যারা আছেন, সবাইকে বলছি যে আমার নামটা মোটামুটি জানে অনেকে, তারপরে বলছে আমাকে সবাই রাজীব বলেই জানে।
ওকে, আমাদের সাথে সালমা আছে, সালমা আমাদেরকে টেক্সট করেছে বরিশাল থেকে, বলছে আপু তুমি আমার কমেন্ট পড়ো না কেন, আছে এই যে তোমার কমেন্ট পড়ে দিয়েছি, এবং ঠাকুর ঠিক রাত দুটো পর্যন্ত আমাদের সাথে ভালোবাসা বাংলাদেশে। অথর বলছে আমি ভালোবাসা অথর সাগরে ডুবে গিয়েছি, তিনি আছেন আমাদের সাথে সিলেট থেকে। ওয়াও, সিলেটের বন্ধু, এবং সিলেট আমার মনে হয় গুরুর খুব প্রিয় একটা জায়গা।
হ্যাঁ, আমার সিলেট খুব ভালো লাগে, দুটো কারণে, প্রথমটা বলতে পারবো না, সেকেন্ডটা হচ্ছে যে
প্রথমটা আমি জানি,
প্রাকৃতিক সৌন্দর্য ভরা সিলেট হচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্য ভরা, সবকিছু আছে ওখানটায়, ঝর্ণা আছে, পাহাড় আছে, সবকিছু আছে। আর আমার, আমি একজন মানে বলা যেতে পারে যে আমি প্রকৃতির প্রেমে প্রতিনিয়ত পড়ি আমার, এবং পড়তে ভালো লাগে।
ওকে, আমাদের সাথে আরো আছে রাসেল, রাসেল বলছে আপু আজকে প্রোগ্রামটা অসাধারণ ভালো লাগছে, এরকম গল্প আরো বেশি বেশি চাই, আমরাও চাই তোমাদের মতো শ্রোতা আরো বেশি বেশি আমাদের পাশে থাকুক।
গল্প যেমন ভালো লাগছে, সেই সাথে কিন্তু আমরা চাইছি যে আগামী পর্বে যারা আসতে চাইছেন, এই কথা সূত্র ধরে আরেকটিবার বলে দিতে চাই যে অনেকে আমাদের কাছে বলেন যে ভাই আমিও আসতে চাই কিন্তু গুরু কি করে আসবো, সে আসার সুযোগটা হচ্ছে আপনার মোবাইলের মেসেজ অপশনে যেতে হবে, যে টাইপ করতে হবে OG, দেন স্পেস দিয়ে আপনার নাম এবং লোকেশন এবং আপনার মোবাইল নাম্বারটি লিখে পাঠিয়ে দিতে হবে 16260 এই নাম্বারে। মানে পন্থাটা আসলে খুব সোজা, জাস্ট আপনার মনের ইচ্ছা থাকতে হবে, মোবাইল থাকতে হবে, চার্জ থাকতে হবে, আর তারপর টাইপ করতে হবে OG, স্পেস আপনার নাম, লোকেশন, মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260 এই নাম্বারে। গুরু আপনাদেরকে ফোন দেবে, আপনাদের সাথে কথা বলবে, এবং সেখান থেকে একজন নির্ধারিত অতিথিকে নিয়ে আসবে আগামী পর্বে স্টুডিওতে সরাসরি কথা বলার জন্য।
একেবারে তাই। এই মুহূর্তে আমাদের কাছে যেতে হচ্ছে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেকে, কমার্শিয়াল ব্রেকের পর ফিরে আসছি। এনজয় ক্লেমন, ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি সুইং ব্রেকে।
ইচ্ছে হলে রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে সুইং, টুইং এট দ্য টুইং।
Dhaka FM 90.4. Connecting Bangladesh.
Hey! Gendam hobe Gendam!
Total Toya. Coming soon.
Twing it, 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 twing
it, twing it, twing it, twing it, twing it, twing it, twing
it, twing it, twing it, twing it, twing it, twing it,
twing
it, twing it,
twing it, twing it, twing it, twing it, twing it, twing it, twing it, twing it, twing it, twing it,
Twing it,
বারবার ফিরে আসে, প্রতি বসন্তে ফিরে আসে, ভালোবাসা দিবসে ফিরে আসে, আবার 12টি মাসেও ফিরে আসে। যে চলে যায় তাকে ফিরে আনতে হয় না, তাই না? আবার মাঝে মধ্যে আনতে হয়, এটাই হয়তো বা ভালোবাসা। আমার মাঝে অনেক কনফিউশন আছে, আর এই কনফিউশন গুলো দূর করার জন্য কিন্তু আমাদের সবার প্রিয় গুরু থাকছেন তোমাদের সাথে আজও, ঠিক রাত 2টা পর্যন্ত, এবং থাকবে প্রতি বৃহস্পতিবার 11টা থেকে রাত 2টা পর্যন্ত, তাই না? এবং সবাইকে বল দিচ্ছি, আমাদের পোস্ট শেয়ার করতে হবে ফেসবুকে। যে পোস্ট আমরা কোথায় শেয়ার করছি সেই লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে, facebook.com/ilovedhakafm। এখানে অলরেডি একটা পোস্ট করেছি, একটা আমরা বেসিক্যালি 3টা পোস্ট করেছি। তো যেই পোস্টে আপনারা সবচেয়ে বেশি শেয়ার করবেন সেই বন্ধুকে কিন্তু আমরা আমাদের স্টেশনে আমন্ত্রণ জানাবো চা আড্ডার জন্য, এবং সাথে থাকবে আপনাদের সবার প্রিয় গুরু। যে ভালোবাসার কথাগুলো প্রশ্ন উত্তর আপনি খুব সহজে পান না, সেই প্রশ্ন উত্তর গুলাই কিন্তু সামনাসামনি বসে গুরু দিয়ে দিতে পারবেন, তাই না? তো ডানে বাই টাকাতে আর হবে না। ওকে, অ্যান্ড আপনি যদি ফেসবুকে এই মুহূর্তে লগ ইন করে থাকেন, আপনি কিভাবে আমাদেরকে সার্চ করে পাবেন সেটা বলছি। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, অ্যান্ড ইয়েস, যখনই আপনি এই ওয়ার্ড গুলো ইউজ করে আমাদের ঢাকা এফএম কে সার্চ করবেন, আশেপাশে অনেক নকল ফেসবুকের ফ্যান পেজ চলে আসবে ঢাকা এফএম এর, রাইট? সেই নকল পেজ থেকে ডানে বাইরে না থাকি আপনি যেটা করবেন, যে আমাদের অরিজিনাল যে ফ্যান পেজ তার লাইকের সংখ্যাটা দিকে একটু তাকাবেন, এবং সেখানে লাইকের সংখ্যা আছে 4 লাখ, অবশ্য এখন বেড়ে গেছে, 4,67,091টি, 4,67,091টি লাইক আছে। একটু কম, একটু তো বাড়তেই পারে, কম বেশি হতে পারে, তো এইটা লক্ষ্য করে আসল পেজে লাইক দিয়ে আসল পোস্ট গুলো শেয়ার করবেন, এবং নকল পেজ থেকে লাইক গুলো তুলে নিতে ভুলবেন না। এবং সেই সাথে ফেসবুকের কথা যেহেতু বলেছি, আমরা যে কথা আবার বলে দিচ্ছি তোমাদের সবাইকে, কারণ ফেসবুক সার্চ করতে গেলে তো বাসায় ইন্টারনেট থাকতেই হবে। ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, যশোর, গাজীপুর, রংপুর, বগুড়া, কুমিল্লা এবং নারায়ণগঞ্জে, এবং জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতাদের জন্য থাকছে IPTL ফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, 1 ফ্রি রিয়েল আইপি, এন্ড ইয়েস লো ল্যাটেন্সি ফর গেমার, এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করতে পারেন 0961133377 এই নম্বরে। আমি নাম্বারটা আবারও বলছি 0961133377 এই নম্বরে, এবং আমি আবারও চলে যাচ্ছি আমাদের প্রিয় গুরুর কাছে।
জি গুরু।
আর আমি সরাসরি চলে যাচ্ছি সগিরের কাছে, যেখানে আমরা কথা বলছিলাম সে এক বিশাল ইতিহাস কর্মসংস্থান, তো আমরা আসলে শুনতে চাই
যেটা বলছিলাম আমি এখানে সেই উদাহরণটা। এই কর্মসংস্থানে মানে শিক্ষা জীবন পর্যন্ত আমি ছিলাম, মানে একেবারে যদি বলি হাফেজ আব্দুর রাজ্জাক জামে ইসলামের মাদ্রাসা থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেলের ইসলাম কলেজ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি অনেক কিছুই করেছি এবং আমার অপ্রতিবন্ধী বন্ধুদের সাথে লড়াই করে অনেক কিছুই করেছি, খেলাধুলা থেকে শুরু করে আমি কিন্তু আমার মতো করে যা খেলতে পারতাম সবকিছুতে আমি নিজেকে আলাদা করে গুরুত্বটা তুলে ধরতে পেরেছি। ছোটদের মধ্যে হয় না যে বাছায় বাছায় দল করা, এক দুই করে দল করা কিংবা লটারি করে দল করা, এতটুকু গুরুত্ব তৈরি করতে পেরেছিলাম খেলার মধ্যে যে আমাকে নেওয়ার জন্য একটা গুরুত্ব ছিল। আমি সাতচারা খেলেছি, সাতচারাতে সবসময় আমি সব শেষে থাকতাম, কারণ জানে যে চোখের তিনটার মধ্যে একটাতে ফালা বেই চারা, তার মানে আমাকে নিতেই হবে। সাতচারা খেলেছি বন্ধু,
আপনার চেষ্টা এবং ভালোবাসাতে নিজের গুরুত্ব তৈরি করেছেন সমাজে
এবং আমার বন্ধুদের মাঝে। আমি ক্রিকেট খেলেছি আমার মতো করে, খুব ভালো স্পিন করতাম, আমি ফুটবল খেলেছি জুড়ে অনেক বল টল লেগে এলাহি কাণ্ড, তারপরে খেলেছি যতটুকু পেরেছি। ছোটদের একটা খেলা আছে বোম্পাট, দুঃসাহসিক খেলাগুলো খেলেছি, সাংস্কৃতিক প্রতিযোগিতায় যেটা বলছিলাম শুরুর দিকে যে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি, তার মানে আমার ভিতরে আমি আসলে প্রমাণ করেছি। তার মানে আমি যদি বলি যে এইসব কর্মকাণ্ড আমাকে
দরকার, আমাকে
লুকিয়ে রাখিনি, এবং যদি আমি আমার এইসব কর্মকাণ্ডের কারণে আমাকে আমি দশে দশ না দিলে কমসে কম আত্ম দিতেই পারি ছেলে দেওয়ার মতন, সেই আত্মবিশ্বাসটা নিয়ে আমি কর্মজীবনে প্রবেশ করলাম যে আমি একটা ভালো চাকরি করব। কারণ আমাদের তো আসলে সামাজিক যেটা ইংরেজিতে বলে সোশ্যাল রিকগনিশনটা, এটা আসলে ফেলে দেওয়ার না, এটা লাগি। তার মধ্যে আবার বিয়ে শাদীর ব্যাপারে তো একটু আগে বলছিলাম আমরা, একটা ভালো ডিগ্রি না হলে আমি যখন চাইবো যে আমি একজন মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবো, সেও তো সেটা আমাকে নিয়ে গর্ব করতে পারে, সেটা তো আমাকে তৈরি করতে হবে, সেটা তো আমার দায়িত্ব
এবং এটা অন্যায় কিছু না,
অন্যায় কিছু না চাইতে পারে। কারণ আমি যেমন আমার স্ত্রীকে বা সহধর্মীকে সমাজে উপস্থাপন করবো, তাকেও তো আমাকে উপস্থাপন করতে হবে, সেও চাইবে। এখন সে যদি একটু গর্ব করে বলতে না পারে যে কি করি, এটা আসলে তখন নিজের কাছে খারাপ লাগবে আমি আসলে কি করতে পারলাম। সেই আত্মবিশ্বাস নিয়ে যখন কর্মসংস্থানে নামলাম, আমার কাছে মনে হলো যে পরিবেশটা যেন রেডি ছিল যে এখন আমাকে চারপাশ থেকে ঘিরে ধরবে, তারপরে বকাবকি শুরু করে আমাকে আত্মবিশ্বাসটা একদম ফিরে দিবে, এবং সত্যি আমার আত্মবিশ্বাস ফিরে দিয়েছিল। আমি যেমন একদম প্রথম অভিজ্ঞতা থেকে বলি, আমার প্রথম অভিজ্ঞতাটা ছিল আমি অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে একটা আবেদন করেছিলাম, আমি সংগঠনের নাম দিলাম না, দরকার নেই, এটা অ্যাডমিন লেভেলে ছিল প্রশাসন বিভাগে। মজার বিষয় হলো ভাই বোন আমাকে বসতেও দেয়নি, দরজাতে ঢুকেছি ও আপনি ঠিক আছে আসেন হলে জানাবো না,
মানে কোনো ইন্টারভিউ নিয়ে তো দূরের
বিষয় বসতেও বলেনি। অথচ আমি খেয়াল করছিলাম যে আমার আগে যারা যাচ্ছিল গড়ে দুই থেকে তিন মিনিট করে
সময় পেয়েছে কথা বলে,
তার মানে তিন মিনিট তার দাঁড় করে রাখেনি, বসতে তো অবশ্যই বলে
অবশ্যই।
এটা ছিল প্রথম অভিজ্ঞতা। এরপর অভিজ্ঞতা গুলো ঠিক এরকমই হচ্ছিল, আমি দুই বছর তিন বছর,
তার একটি কারণ হচ্ছে আপনি শারীরিক আপনার যোগ্যতা নেই
এবং ভাইবা নিয়ে যে যোগ্যতা প্রমাণ করার চেষ্টা করবে সেটা
সুযোগ নেই, আপনার যোগ্যতা নেই, যেহেতু আপনি হাঁটতে পারছেন না ঠিকভাবে আপনার যোগ্যতা নেই।
এবং অবস্থাটা এতটাই করুণ অবস্থায় নেমে গেল, আমি একবার আমার ছোট দুলাভাইকে দুঃখ করে বলছিলাম, দুলাভাই এখন আমার চাহিদা চাকরি না, এখন আমার চাহিদা ভাই কমসে কম ভাইবাটা তো নেও, দেখো যে আমি জানি কি জানি না, চাকরি দিও না, দরকার নেই চাকরি, একটু ভাইবা তো নেই,
বসতে তো অন্তত দাও,
দেও মানে বলি যে কিছু একটা। আমার একদম মনে পড়ে প্রথম তিন বছর পরে গিয়ে আমি প্রথম ভাইবা বোর্ডে একটা প্রশ্ন পেয়েছিলাম, মানে আমার প্রতিবন্ধকতার বাইরে, মানে কমন প্রশ্ন হলো কেমনে হলো কিভাবে হলো কেন বা আমার টিকা দেয় নাই, অসচেতন ছিল, এটা জীবনটা নষ্ট করে দিল, এই টাইপের কথার বাইরে প্রথম আমি একটা প্রশ্ন পেয়েছিলাম, সেটা হলো কম্পিউটার সম্পর্কিত একটা প্রশ্ন, মানে পদটা ছিল কম্পিউটার পদ প্রশ্ন, এটা একেবারে তিন বছর পর আমার এখনো মনে আছে, কারণ আমি হিসাব করতাম যে কত দিন গেল, মানে যে বাংলা সিনেমা যেমন দেখাইতো যে হাঁটতে হাঁটতে যদি তার ক্ষয় হয়ে গেছে, আমিও চিন্তা করতাম যে কত বছর এটা লিখবো, লিখে রাখবো যে কত বছর, তিন বছর পরে গিয়ে এখন পর্যন্ত আমি বলি যে আমার যদি একশোটা ভাইবা দিয়ে থাকি 99% ভাইবা দিয়ে আসলে আমাকে তেমন জিজ্ঞাসাই করা হয় নাই,
জিজ্ঞাসা করা হয়নি, তার কারণটা আসলে আপনি কি অনুধাবন করতে পারেন, মানে এটা কি আপনার প্রতি সহানুভূতি নাকি আপনাকে ছোট করে দেখার প্রবণতা, যে আসলে ওকে কি প্রশ্ন করবো, ওকে তো আসলে চাকরি দেবো না কিংবা পারবে না, ছেলে তো হাঁটতে পারে না চলতে পারে না খুব কষ্ট, কিরকম অ্যাটিটিউডটা কিরকম,
কিছু ভাইবাবুর অ্যাটিটিউডটা হয় একেবারে প্রকাশ্য নগ্ন। যেমন শিক্ষা নিয়ে যারা কাজ করে আমরা তো স্বাভাবিকভাবে ধরে নিব যে তারা অন্যদের চাইতে ব্যতিক্রম হবে, তাদের মূল্যবোধটা বেশি, এখানে আমি একটু নাম নিই, আগেগুলো নাম নিই, এটা নাম নিই, শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজেক্টে আমি অ্যাপ্লাই করেছিলাম, সেটা ছিল একেবারেই খাঁটি কম্পিউটার অপারেটর পদ।
আচ্ছা,
এর জন্য দুই হাত ভালো থাকলে মোর দ্যান ইনাফ, মানে কম্পিউটার চালানোর জন্য দুই পা লাগে না আর যাই হোক এখন পর্যন্ত। আমাকে ভাইবা বোর্ডে আমি যখন ঢুকলাম,
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
রায়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোধে। ভালোবাসার বাংলাদেশ,
দি অরিজিনাল গুরু গুরু ইজ ব্যাক।
আমরা যেটা বলছিলাম, যে প্রসঙ্গে আমরা ছিলাম সে প্রসঙ্গে শুনতে চাই।
আমি যখন হাইওয়ে ঢুকলাম, তখন ভাইবোর্ডে ঢুকতে একজন বললো যে ব্যবহারিক পরীক্ষা ছিল, সে সরাসরি বললো যে সে তো অনেক ভালো করেছে।
আচ্ছা,
ভালো করেছে। তো আমি একটু খুশি হলাম যে ভাইবোর্ডে এরকম একটা ব্যবহারিক শেষ, লিখিত সে ব্যবহারিক শেষ, ভালো করেছেন। তো আমিও খুশি হলাম। ভাইবা নেওয়ার পরে মানে যদি আমি বলি যে পদে অনুযায়ী দ্বিতীয় ছিলেন উনি, কারণ উনি দ্বিতীয় সর্বোচ্চ কথা বলছিলেন, উনি ফট করে বসে বসলেন, আপনি তো সার্টিফাইড প্রতিবন্ধী ব্যক্তি, আপনি মনে হয় এই কাজটা পারবেন না। আমি অবাক হয়ে গেলাম, আমি আগে কখনোই শব্দটা শুনিনি, সার্টিফাইড প্রতিবন্ধী ব্যক্তি। প্রতিবন্ধী ব্যক্তিদের একটা সনদ দেওয়া হয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে, অধিদপ্তর থেকে, যাতে করে আমরা আমাদের প্রাপ্য সুবিধাটা পাই। এখানে হয়ে গেল উল্টো, এই সার্টিফিকেট আমি দিয়েছি দেখে আমাকে বলছে আপনি সার্টিফাইড প্রতিবন্ধী ব্যক্তি, চাকরিটা আপনি পারবেন না। আমি আমার অনুভব করেছিলাম যে সে সম্ভবত এই কারণে বলছে যেটা ঢাকার বাইরে করতে হবে। তো আমি বললাম যে আমার তো এনজিওতে চাকরি করার অভিজ্ঞতা আছে, আমি
মানে যে চাকরি করেছি সেই সনদটি মূলত আপনারা পেয়ে থাকেন, যে আপনাদের সুবিধাগুলো
পাওয়া যায়,
সেই সুবিধা পাওয়ার জন্য যে সনদটি সেটাকে মানে
ব্যবহার করা হচ্ছে, এখন
ব্যবহার করে বলা হচ্ছে যে আপনি সার্টিফাইড প্রতিবন্ধী ব্যক্তি। বাহ, এই হচ্ছে আমাদের সমাজ। গুড,
আমি অবাক হয়ে গেছিলাম, আমি এর আগে কখনোই শব্দ শুনিনি এত জায়গায়, সব জায়গায় অবশ্যই আমি আমার সনদ দিই যাতে করে যারা প্রস্তুত থাকে যে কাকেও ভাই বানাচ্ছে। এইটাই হলো অবস্থা, যে আমি আজকে যেমন একদম স্পষ্ট করে বলি যে মাঝে মাঝে ভাইবা বোর্ডে এরকম বিব্রতকর প্রশ্নের সম্মুখীন হতে হয়, যেটা আমি উত্তর দিব এটা মানে কিভাবে দেবো কি করবো এটা। যেমন আমি প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে মানুষের কাছে অনেক সময় কৌতূহলের বস্তু, মানে কমন প্রশ্ন দেখার সাথে সাথে যে আপনার কিভাবে হয়েছে,
মানুষকে জিনিসে পরিণত করে একটা অদ্ভুত বিষয়, আরে এ তো অদ্ভুত একটা জিনিস এরকম।
এটাই বাস্তবতা, এবং ভাইবা বোর্ডেও এই কৌতূহলটা বের হয়ে আসে। আমাকে এরকম প্রশ্ন করা হয়েছে একবার, আমার প্রজনন ক্ষমতা ঠিক আছে কিনা। এখন ভাইবা বোর্ডে আসলে আমি এটা কিভাবে বলবো, মানে আমি তো লেখাই আছে অবিবাহিত সিঙ্গেল, এখন সিঙ্গেল একজন মানুষ আসলে কিভাবে বোঝানো উচিত যে প্রজন ঘর ঠিক আছে?
প্রশ্নগুলো কখনো একজন স্বাভাবিক মানুষ আর একজন স্বাভাবিক মানুষ কখনোই করতে পারে না। সেই প্রশ্নগুলো আপনাকে
আমাকে প্রয়োগ করেছে। তারপরে যাই হোক, আমি আমার মতো করে উত্তর দিয়েছি যে হ্যাঁ বিয়ে করিনি, যেখানে বলা সম্ভব না, কিন্তু একজন মানুষ, একজন অপ্রতিবন্ধী ছেলে বড় হওয়া পর্যন্ত, বয়স হয়ে পর্যন্ত যে পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে হয়ে আসে তার সবই স্বাভাবিকভাবে আমার সাথে হয়েছে, সেক্ষেত্রে আমি ধরে নিয়েছি আমার প্রজন ক্ষমতা ঠিক আছে। এটা আমার উত্তর ছিল। সব দেখাতে আসলে কম বেশি আমার প্রতিবন্ধকতার বাইরে খুব কম প্রশ্ন আসে,
এবং সেই ক্ষেত্রটা হচ্ছে কর্মসংস্থান,
কর্মসংস্থান। এবং এই প্রথম এসে আমি উপলব্ধি করলাম যে একদম দুজন না, ধরে নিচ্ছে সবাই। আমি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠানগুলোতেও, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চাকরি আবেদন করেছি, সেখানেও সবাই ধরে নিচ্ছে যেহেতু আমার পা নেই আমি হাত দিয়েও কিছু করতে পারবো না। মানে মানে বলে না যে দৌড়ে গিয়ে দরজা ধাক্কা খেলাম, আমি যে আমাকে আগে 10-8 দিতাম, আমি এখানে 10-0 দেওয়ার সুযোগ পাচ্ছি না, মানে এখন মাইনাস দেওয়া লাগবে আমাকে যে আমি এতটা অযোগ্য। অদ্ভুত ব্যাপার হলো যে এনজিওতে আমি চাকরি করেছি, জাতীয় প্রতিবন্ধী ফোরামে অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে ছিলাম, এবং আমি দলে করে বলতে পারেন। আমার সাবেক পরিচালক আমাকে অনেকবারই বলেছিল, সুমি এরকম একজন মানুষ, ওকে একটা কাজ দিলে তো উঠায় নিয়ে আসবে, আমাকে চিন্তা করতে হয় না একবার দেওয়ার পরে। আমি লিখে দিয়েছিলাম সর্বাত্মক চেষ্টা করে, এবং আপা 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 প্রশংসা করেছে, আমি নামটা ভুলে গেলাম আপনার।
এক কথা, যতগুলো প্রত্যেকটা চ্যালেঞ্জকে আপনি নিতে ভালোবেসে
নিতে ভালোবেসেছি, এবং আমি সর্বাত্মক উজাড় করে দিয়েছি, প্রমাণ করেছি নিজেকে। এই প্রাইভেট সেক্টর আমি নিজেকে প্রমাণ করতে পারছি, কিন্তু সরকারিতে প্রমাণ তো দূরে থাক, প্রমাণের সুযোগও পাচ্ছি না। মানে এই মুহূর্তে একেবারে, মানে আমাকে যদি বলেন যে আমি 16 সালের প্রথম দিকে একেবারে টোটালি ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা চাকরি পাচ্ছে, ফার্স্ট ক্লাস জব করছে, যে বন্ধুদের সাথে একসাথে খেলে বললাম তারা এখন 1000 টাকা বেতনে চাকরি করে বিয়ে করছে, বাচ্চা আছে, আর ছবিতে ভাই বাবা নেওয়া হয় না। কর্মসংস্থান ছিল আমার জন্য একেবারে নতুন পৃথিবী, কারণ আমি সবসময় বলি আমি প্রিভিলেজ, আমি সুবিধা প্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি, বড় হয়েছি সুবিধা নিয়ে, এত বেশি বঞ্চনা শিকার হয়নি। কিন্তু এই জায়গায় এসে মনে হচ্ছে যে টোটালটাই পুরাটাই আমার বঞ্চনা, এখানে প্রমাণ করার জন্য ন্যূনতম সুযোগ পেলাম না।
এটা কি শুধু মানে সরকারি ক্ষেত্রে আর বেসরকারি ক্ষেত্রে আপনাকে এই ধরনের প্রতিবন্ধকতা শিকার হতে হয়েছে?
আমি বেসরকারি ক্ষেত্রে এনজিওতে চাকরি করেছি বললাম, এনজিওতে আমাকে এই ধরনের বৈষম্যের শিকার হতে হয়নি। এখানে সবসময় যোগ্যতা বিচারে কাজ করে দেওয়া হয়। আমি প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে পড়ালেখা করেছি। আমার তীব্র ইচ্ছা আমি এই সেক্টরে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে কাজ করবো ভলেন্টারি বেজে, কারণ ভলেন্টারি বেজে কথা বললে আমার নিজের অধিকারের কথা সুউচ্চ কণ্ঠে বলা যায়। কিন্তু আমি যদি কারো অধীনে চাকরি করি, আমার কণ্ঠ আমি সুউচ্চ করতে পারবো না। যার অধীনে চাকরি করবো তার সাথে চোখ নামিয়ে কথা বলতে হবে, সে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে 2 নম্বরই করলে আমি বলতে পারবো না। এই সেক্টরে অনেক মানুষ আছে ভালো কাজ করছেন, আবার অনেক সময় আছে মতের মিলও হয় না, মতের মিল না হলেও তখন বলা যায় না। তো আমার, আমি এই সেক্টরে ভলান্টারি বেজে আছি। দি স্ক্যানের একটা পত্রিকা আছে, প্রতিবন্ধী ব্যক্তি দ্বারা পরিচালিত, এবং প্রতিবন্ধী ব্যক্তিরা এখানে লেখালেখি করেন, অপরাজেয়। আমি শ্রোতাদের অনুরোধ করব, এই অপরাজেয়তে গেলে আমার মতো হাজার হাজার মানুষের প্রতিবন্ধী ব্যক্তির সাফল্যের কথা তারা শুনতে পাবে। এই অপরাজিত আমি লেখালেখি করি, এবং সেটা ঘরে বসে লেখালেখি না, বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ভাই বোন সাক্ষাৎকার নিয়ে।
এখন পর্যন্ত আপনি কতগুলো ইন্টারভিউ ফেস করেছেন?
গত বছর যে ফোল্ডারটা তৈরি করে রেখেছি কম্পিউটারে, এখন পর্যন্ত আমি মানে যদি বলি যে একদম দ্বিতীয় শ্রেণীর আর তৃতীয় শ্রেণীর, প্রথম শ্রেণীতে তো ঢোকার সুযোগ পেলাম না, এটার ভাইবা দিয়েছি গত বছর পর্যন্ত 64।
তার মধ্যে কতগুলোতে সুযোগ হয়েছে চেয়ারে বসে কথা বলার?
70% আসলে হয়নি চেয়ারে বসার সুযোগ।
গেট থেকে বিদায়,
আসসালামু আলাইকুম। 30% সুযোগ পেয়েছি
যেখানে অবান্তর প্রশ্ন করা
হয়। অবান্তর প্রশ্ন করা, এই 30%-এর মধ্যে হয়তো 2% খুব সুন্দর প্রশ্ন করেছে, হলে আলহামদুলিল্লাহ, না হলে আলহামদুলিল্লাহ, কিছু করার নেই, কমসে কম ভাই মতো নিয়েছে, সুযোগ তো পেয়েছি নিজেকে প্রমাণ করার। এবং গুরু বলে রাখি, মানুষ হয়তো ভাববে যে মানুষটা কর্মসংস্থান পাচ্ছে না, এর জন্য হয়তো ভেঙে চড়ে দেওয়া যাচ্ছে। আমি নিজেকে সবসময় যে বললাম একটা অহংকার, পরিবার থেকে আমাকে সেটা তৈরি করে দিয়েছে, আমি এটাকেও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি যে আমি দেখাবো। আমি যেমন ফারুক ভাইকে মাঝে মাঝেই বলি যে ফারুক ভাই কাজ করাতে চাচ্ছেন, বড় কাজ দেন, করে দেখাবো, চুক্তিতে আসেন, যে কাজ হতে ভালো মতন তুলে দিব। আমি আমার স্কিল ডেভেলপমেন্ট করছি অনেক জায়গাতেই, আমি সফটওয়্যার নিয়ে কাজ করি, বলেছিলাম যে আমি ফ্রি সফটওয়্যার বা মুক্ত সফটওয়্যার নিয়ে স্বেচ্ছাসেবী কাজ করি, আমার এখানে দক্ষতা বেশ ভালো। আমি একজন ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করছি, এবং সর্বশেষ যে আমার ওয়েব ডিজাইনের প্রজেক্টটা, আমি অবাব করে বলি যে খুব সামান্য জ্ঞান নিয়ে আমি 1050 একটা প্রজেক্ট তুলে ফেলছি। তার মানে আমি থেমে নি, আমি কারোর মুখাপেক্ষি নি। এই মুহূর্তে আমি চাকরি না, বলবো যে আমি কর্মসংস্থানের জন্য ভুগছি, কর্মসংস্থান চাই, দয়া চাই না আমার যতটুকু যোগ্য।
মানে বিষয়টি হচ্ছে এরকম যে ভাই আমার টাকার জন্য চাকরি দরকার নেই, আমার আত্মপরিচয়ের জন্য
চাকরি দরকার,
আত্মপরিচয়ের জন্য
কর্মসংস্থান দরকার। প্রমোদ চৌধুরী একটা প্রবন্ধ আছে, বলছিলাম যে সাহিত্যে খেলা, ওখানে একটা কথা ছিল যে দেবতারা যদি মর্তে নেমে আসে সেটা কেউ দোষ ধরে না, কিন্তু মর্তবাসী রসাতলে গেলেই ঝামেলা হয়ে যায়, ওইটাও নিচ্ছে এটাও নিচ্ছে। এখন যদি অপ্রতিবন্ধী ব্যক্তি কেউ ফ্রিল্যান্সিং করে, খুব স্মার্টলি দেখা হয় যে হ্যাঁ ছেলেটা স্বাধীনভাবে কিছুটা করতে যাচ্ছে, মানে এটা তার প্রতি ইতিবাচক। প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষেত্রে মনে করা হয় কি সুযোগ নাই, কি আর করবে, যাক কিছুটা করে খাচ্ছে।
আচ্ছা আমার আরেকটি কৌতূহল, শুরুতেই বললাম যে আজ কৌতূহল শেষ নেই, কখনো কি এরকম হয়েছে মানে যেটা আপনি শুরু থেকে বলেছিলেন যে রাস্তায় আপনি হেঁটে যাচ্ছেন কেউ হয়তো এসে আপনাকে ভিক্ষুক মনে করে ভিক্ষা দেওয়ার জন্য এসেছে, কর্মসংস্থানের ক্ষেত্রে কি কখনো এরকম হয়েছে যে ভাই আপনার চাকরি দখলে কি কিছু সাহায্য টাহাজ্য কি লাগবে মানে দু চার পাঁচ হাজার টাকা নিয়ে যান, কিংবা আত্মীয় স্বজনের ভিতরে কি কেউ কখনো এরকম দেখেছে যে সেটা তো কাজ পাচ্ছে না আচ্ছা তুমি দু হাজার টাকা নিয়ে যাও তোকে তুমি আপাতত চলো, এরকম কি কখনো?
আত্মীয় স্বজনের মধ্যে হয়নি, কিন্তু যেটা হয় যে সমাজে কিছু মানুষ আছে যে মানে উনি অনেক বেশি দয়ার শরীর এটা বোঝানোর জন্য মুখ হয়ে থাকে, কিছু মানুষ দায়িত্ব নিয়ে কাজ করে এবং আপনি যখন দায়িত্ব নিয়ে কাজ করবেন আপনি যাদের জন্য কাজ করছেন তাদেরকে আপনি সমপর্যায়ে মনে করবেন, যেমন আমি ফারুক ভাই উদাহরণ দিচ্ছি, ফারুক ভাইকে মজার বিষয় হলো আমি ফারুক ভাইকে সম্মান করে বলছি যে অনেক ছোট ছোট বিষয় আমি ভুল ধরা দিই, ফারুক ভাই এইভাবে বললে না বলে এই এই করলে ভালো হবে, যেমন আমি সরাসরি বলে যে গুরু আপনাকে বলেছি যে প্রতিবন্ধী ব্যক্তি বলতে হবে, ফারুক ভাইকে প্রথম দিন বলেছি চেঞ্জ, কেন চেঞ্জ হয়েছে কারণ উনি আমাকে আমার সমপর্যায়ে মনে করেছেন, কিন্তু কিছু মানুষ আছে যে আমার দয়ার শরীর বলে বেড়াতে হবে আমাকে, এরকম অনেকেই আছেন যে বাসে দুই মিনিটের দেখা দুই মিনিটের কথা একটু পরে উনি নেমে যাবেন, উনি বাই হোক অ্যান্ড বাই হোক আমার নাম্বার চাচ্ছেন যেমনি হোক উনি আমাকে সহযোগিতা করেই ছাড়বেন, কিছু টাকা দিয়েই ছাড়বেন, মাত্র দুই মিনিটের পরিচয় আরেক স্টপে নেমে যাবেন, আবার দেখা গেছে এই সেক্টরে অনেকে আছেন একটা হুইল চেয়ার দেওয়ার একটা কিছু কিস্তি দেওয়ার এরকম অনেকে অফার দেন যে ভাই নিয়ে যাও পাচ্ছি না কাউকে দিতে তুমি নিয়ে যাও, এটা ইতিবাচক না, এটা পুরোটাই নেতিবাচক, কারণ আমার নিজে আছে এবং আমি নিজে কিনে তারপরে ব্যবহার করি আমার পছন্দ মতো, কারণ যেগুলি দেয়া হয় সেগুলো আসলে ব্যবহার করার মতো না, আমি নিজে হুইল চেয়ার নিয়ে ঘুরি, আমার হুইল চেয়ারটা নিজের বাছাই করে কেনা নিজে চালাই মাঝে মাঝে নিজেই রাস্তায় ঘুরে বেড়াই নিজের মতো করে, সেটাই বলছিলাম যে এরকম মানুষ হয় আছে কিছু যে দয়ার শরীর সে অনেক বড় মাপের, আমাদের তো আসলে মানে যে ফারুক ভাই মাঝে মাঝে বলে যে দেখানোটাও এখন হাই ক্লাস লেভেলের হয়ে গেছে যে মহিলা কি করে সোশ্যাল ওয়ার্ক করে বেড়ান, সোশ্যাল ওয়ার্ক করে বেড়ান এটা খারাপ কিছু না, কিন্তু খারাপ কিছু হলো যখন এটাকে মানে কার্ড খেলা হয়,
আমাদের সমাজে অনেকে সোশ্যাল ওয়ার্কের নামে অনেক বড় বড় ব্যবসা এবং ধান্দা করে যাচ্ছে এই কথাগুলো আসছে, তো এককভাবে আমরা কাউকে দোষারোপ করতে পারবো না, আমাদের সিস্টেমটা আসলে একটা মানে এটাকে আসলে পরিবর্তন করতে হবে। আচ্ছা একটি বিষয় আমি সগীর ভাই এবং হচ্ছে ফারুক ভাইয়ের সাথে কথা বলতে চাই, এটা আমার একটা জিজ্ঞাসা উত্তরটা আপনারা দিতে পারবেন, সেটি হচ্ছে যে আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে শারীরিক প্রতিবন্ধকতার কারণে আপনাকে সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা স্বীকার হতে হয়েছে তা কিছু ক্ষেত্রে বর্ণনাহীন, আপনার কি মনে হয় কখনো যে যদি আপনি আপনি কি মধ্যবিত্ত ঘর থেকে?
আচ্ছা আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান,
যদি এরকম হতো যে সগীরের পিতা এবং সগীরের ফ্যামিলি বাংলাদেশের একটি বিশাল বড়লোকের পরিবার মানে বিশাল কোটিপতি ঘরের একটি সন্তান, আপনি বিশাল শিল্পপতি ঘরের সন্তান, যে অসুবিধাগুলোর আপনার সম্মুখীন হতে হচ্ছে কর্মসংস্থান থেকে শুরু করে ভালোবাসা থেকে শুরু করে ইচ আর এভরি সেক্টর, সেই সেক্টরগুলো কি ঘটনাটা এরকম ঘটতে পারতো আরে বাবা ওই ভাইয়ের ওই ছেলে দুটো পা নেই চিন্তা করতে পারো প্রতিবন্ধকতা হওয়ার পরও কি করেছে আর তোমরা খেয়ে খেয়ে শুধু হচ্ছে শরীর বাড়াচ্ছ, এই ধরনের কথাবার্তাগুলো কি হতে পারতো যদি আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কোটিপতি শিল্পপতি হতো? তার মানে এখানে অর্থ একটা বড় ফ্যাক্টর, মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারকে যে প্রতিনিয়ত আমাদেরকে কষাঘাতের ভেতর দিয়ে যেতে হয় সেটা আমরা যারা থাকি তারা একমাত্র জানি, এটা কি আপনি স্বীকার করেন কখনো কি এরকম হতে পারতো যদি আপনি আজকে বড়লোকের কোনো ঘরে জন্মগ্রহণ করতেন এরকম? ফারুক ভাইয়ের কাছে দিয়ে আমি জানতে চাই।
আসলে আপনি সঠিক বলেছেন গুরু যে এখানে আমি যে কথাটা বলতে চাই ভোগবাদী সমাজ, আমাদের যে ভোগবাদী সমাজ এটা অন্যরকম হয়ে গিয়েছে, সগীর ভাই যেমন বলতেছিলেন আমি শুনছিলাম তন্ময় হয়ে, উনি অনেক খুব আত্মমর্যাদাশীল একজন মানুষ, আসলে প্রতিবন্ধী ব্যক্তির আসলে দয়া চায় না, তার সম্মান চায়, তার অধিকারটা চায় প্রাপ্ত, যেটা আমরা সেটা করি না, আমি দুটা দেশের মধ্যে আমি যে দেশে থেকেছিলাম লন্ডনে আর বাংলাদেশে আমি পার্থক্য করি, সেখানে আমাদের সিস্টেমটা একটা বড় ফ্যাক্টর, সেখানে যে পরিবারে একজন প্রতিবন্ধী ব্যক্তি আছেন ওই ওনাকে লালন পালন করার ক্ষেত্রে ওই ব্যক্তিরা কিন্তু এক্সট্রা একটা বেনিফিট পান,
আচ্ছা
এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর যেটা আমাদের এখানে এটা
নেই,
তো সেখানে আরেকটা বিষয় যে ওই এই কাজগুলোর জন্য
এটা কি আমাদের এখানে একদমই নেই?
না, আমাদের তো নর্মালি তো আমরা যে আমাদের মৌলিক অধিকারগুলো
সেগুলো ঠিকভাবে হয়তো
হয় না, তো হয়তো বা এখানে কিতাবে আছে, কাজের কিতাবে আছে কিন্তু গোয়ালে নেই, এরকম হয়। তো ওইখানে যারা কাজ করেন পরিবার যারা ডিজেবল পার্সন আছেন তাদেরকে তারা সামনে নিয়ে আসেন, আমরা এখানে কি করি? আমরা এখানে যাতে থাকে ঘরে থাকলে যদি কোনো মেহমান আসে আমাদের বাসায়, আমরা যদি যিনি থাকেন ডিজেবল পার্সন তাকে আমরা ঘরের ভিতরে লুকিয়ে রাখি, তাকে সামনে আসতে দেয় না। আপনি যে কথাটা বলছিলেন যে যে উচ্চ বিত্তশালীদের যে বিষয়টা, যে যদি কারো একজন থাকেন যে বড় ফ্যামিলি একজন মনে করছে খুব এইভাবে গলাটা বড় করে বলা হয় যেন দেখো কি এমন করেছে, তো তোমরা কিছু পারো না, অমুক অমুক বিত্তশালীর ছেলে এরকম এরকম করেছে। আমরা যদি পার্সোনালি দেখি দাদা যে বড় বড় যদি যে সমস্ত লোকরা আছেন ওই সমস্ত ফ্যামিলিতে আমরা যারা এখানে বসে আছি যারা শুনছি, আমরা যদি ব্যক্তিগতভাবে তাকাই আমরা খুঁজে দেখবো যে প্রায় প্রত্যেক ফ্যামিলিতে উচ্চবিত্ত ফ্যামিলিতে কিছু কিছু ব্যক্তি আছেন ডিজেবল পার্সন। হ্যাঁ, সেখানে তারা কিন্তু ওটা আমরা দেখি না, কিন্তু আমরা যখন একটা নিম্ন মধ্যবিত্ত
কিংবা মধ্যবিত্ত পরিবারে
যখন আমরা কি বলি এটা পাপের ফসল,
পাপের ফসল, ইয়েস, যে বাবা মা পাপ করেছিল ওইটা শাস্তি ছেলের উপর দিয়ে যাচ্ছে,
অথবা অথবা এমন কিছু মনে করি যে আরে খাইতে পায় নাই এই জন্য এরকম হয়েছে। কিন্তু ডিজেবিলিটির জন্য যে আরো অনেক কিছু
বিষয় জড়িত,
তার যে মাতৃজনিত যে সমস্যা মায়েদের সেখানে যে চিকিৎসা সুবিধা বা একদম প্রাকৃতিকগত ভাবে অনেকেই অনেক জায়গাতে হয়ে থাকে সেগুলো আমরা নিতেই পারি না, কিন্তু এই যে সামাজিক দৃষ্টিভঙ্গি যেটা যেটা ডিমটাস ফাউন্ডেশন পরিবর্তন করতে চায় যে যে একটা ডিজেবল পার্সন সে হতেই পারে কিন্তু সে আমার ভাই, আমার বোন, আমার আত্মীয়, আমার যতটুকু অধিকার
তারও ততটুকু অধিকার,
ততটুকু অধিকার কিন্তু আমরা দিতে চাই না। আবার কিছু লোক যেমন বলতেছিলেন যে আপনি বলতেছিলেন যে কিছু কারণও আছে যে সমস্ত ব্যক্তিরা এই সমস্ত সংগঠন নিয়ে কাজ করেন তার মুখে যতটা বলেন
কাজে কর্মে ততটা নেই।
আমি সজীব ভাইয়ের একটা উদাহরণ দিতে চাই, যখন প্রথম আমি প্রোগ্রামটা করি উনি এত আত্মসম্মান বোধ সম্পন্ন একজন মানুষ, আমি যখন অনুষ্ঠানটা করি আমার কাছে মনে হয়েছে যে তখন প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাবে আমি প্রোগ্রাম করি, আমার আমার উদ্দেশ্য হলো যে এর মাধ্যমে বাংলাদেশের মানুষ জানবে এবং একটা পরিবর্তন কিছু না কিছু পরিবর্তন হবে, এতেই আমার সফলতা। আমি যখন প্রোগ্রাম করি সজীব ভাই চলে যাবেন, তো আমি ওই যেভাবে ইউজ টু অন্যান্যদের ক্ষেত্রে সজীব ভাই আসতেন তো উনি তো আসতে আসা যাওয়ার একটা খরচের বিষয় আছে, আমি সজীব ভাই ডোন্ট টেক আদারওয়াইজ ওনাকে আমি
সহযোগিতা করতে চেয়েছেন
এবং সেটা আমি আমার রেসপেক্ট আছে ডিউ রেসপেক্ট আমি ওনাকে হাতে এটা দেওয়ার চেষ্টা করেছিলাম, উনি নেন নাই। পরে যে আমাদের দাদু ভাই, দাদু ভাইয়ের কাছে উনি শেয়ার করছেন এটা সম্মানজনক, আমি তো অনেকে সবসময় শিখি এটাকে রেসপেক্টের সাথে যায় নাই, এটাকে অবশ্যই একটা তুমি দিতে চাও খামে করে সুন্দরভাবে তাহলে তুমি সেটা করবা। কিন্তু আমি তখন বলছি দাদু ভাই আমার একান্তই মানবিক ভুল, আমি উনি যখন আমি প্রথম যখন কাজগুলো শুরু করি তখন আমি তো প্রতিবন্ধী প্রতিবন্ধী মুখ দিয়ে বলতাম, ওখানে উচ্চারণটা প্রতিবন্ধী বলতাম কিন্তু ভিতরে কিন্তু রেসপেক্ট থাকতো। সজীব ভাই আমাকে বলছেন ফারুক ভাই একটা প্রতিবন্ধী ব্যক্তি বলেন তাহলে রেসপেক্টটা ওর আপনার মনে যা আছে তাই হবে। তারপরে যেটা আমি বলতেছি না
যেটা আসলে আজকে আমি প্রোগ্রামের শুরুতে প্রশ্নটা করেছি যে আমি নিজে খুব মানসিকভাবে একটা মানে ইনডিসিশনের ভিতরে ছিলাম যে প্রতিবন্ধী শব্দটা আমার কাছে কেমন মনে হচ্ছে যে তাকে ছোট করা হচ্ছে, তো সেই বিষয়টি সকল ভাবে এবং আপনি পরিষ্কার করে বলুন যে প্রতিবন্ধী ব্যক্তি বলার জন্য যেটা,
সেই কারণে আমি বলতে চাই যে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে,
দৃষ্টিভঙ্গি
যদি দৃষ্টিভঙ্গি বদলাতে পারি
সত্যিকার। এবং আরেকটি কথা আমি এখানে পয়েন্ট আউট করি হয়তো শ্রোতাদের বলতে ভুলে যাবো পরবর্তীতে, সেটি হচ্ছে যে সকল ভাইকে বলছি যে ফারুক ভাই এই মুহূর্তে যে কথাটি বললেন যে তিনি আপনাকে আপনার আসা যাওয়ার জন্য যে সম্মানটা দেওয়া উচিত সেটা হয়তো দিতে চেয়েছে কোনো খাম ছাড়া, এবং সেটা যে উনি ভুল করেছিলেন ওনার যে খারাপ লেগেছেন সেটাও কিন্তু একটা গণমাধ্যমে প্রকাশ্যে উনি স্বীকার করছেন, এরকম স্বীকার করার ক্ষমতা কিন্তু সবার থাকে না, মানে আমি যে ভুল করছি সেই ভুলটাও যে আমি প্রকাশ্যে গণমাধ্যমে সবার সামনে স্বীকার করছি, কারণ আমরা সবাই কিন্তু প্রথম দিনই সব জানি না, আমি নিজেই যেমন জানতাম না অনেক কিছু আজ আপনার কাছ থেকে আমি শিখতে পেরেছি এবং এটা বলতে আমার ন্যূনতম লজ্জা নেই, কারণ এই ধরনের চর্চা এই ধরনের অনুশীলনের মাঝখানে আমরা থাকিনি কিংবা থাকা হয়নি কিংবা আমাদেরকে রাখা হয় না। আজকে আমি জানতে পেরেছি অনেক কিছু যে প্রতিবন্ধী ব্যক্তি বলা উচিত, আজকে আমি জানতে পেরেছি এটা করা উচিত ওটা করা উচিত। যেমন কথা প্রসঙ্গে আমি আপনাকে কিন্তু একবার বলে ফেলেছিলাম অনুষ্ঠানের দিকে যে একটি রোগের কারণে কারণ আমার কাছে যেটা হয়েছিল যে ছোটকালে আপনার পোলিও ছিল, পোলিও থেকে কিন্তু আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি, সো ওটাকে স্বীকার করতে কিন্তু আমার কোনো দুঃখ নেই। আমি যেটা জানি না সেটা আমি গলা ফাটিয়ে বলবো না যে হে ভাই আমি জানি, এটার মধ্যে কোনো কৃতিত্বের কিছু নেই। ওই যে বলো না যে ফাঁকা কলসি বাজে বেশি, তো ফাঁকা কলসি হওয়ার দরকার নেই, আমি জানি না, এটা আমার অপরগতার কিছু নেই, আজকে আমি জানলাম। আমি ছোটকালে কিন্তু সরিয়া সরিয়া কখ জানতাম না, আমার মা আমাকে যখন ধরে ধরে শিখিয়েছেন যেটাকে সরিয়ে বলে, অত অজগরটি আসছে তেরে আতে আমটি আমি খাবো পেরে, সেখানে কিন্তু আমি জেনেছি এটা সরিয়া এটা সরিয়া। আজকে আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। সো ভুলকে স্বীকার করা এটাও একটা অনেক বড় গুণ, অনেক বড় গুণ, এটা সবার থাকে না। তোমাদেরকে বলবো থেকে এটা শেখা উচিত আমাদের, যে না বলাতে কোনো ভুল নেই, আমি পারি না, নাই পারতে পারি, আমি জেনে নি এটা। ফারুক ভাই, আমাদের অনুষ্ঠান মানে আপনাদের সাথে আলাপচারিতার শেষের দিকে, শেষের বেলা যদি বলতে চাই যে আপনি তো প্রায় দু তিন বছর ধরে এই কর্মকাণ্ডের সাথে আছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি?
আমি ব্যক্তিগতভাবে আসলে তো
আমি ভালোবাসা বাংলাদেশকে আসলে আপনি কিভাবে দেখতে চান?
আমি আজকে অনুরোধ করতে চাই যারা আজকে শুনছেন নতুন প্রজন্মকে, আপনাদের হাতে অনেক কিছু, বাংলাদেশকে আমরা যেখানটাতে নিয়ে যেতে চাই, একটা ইতিবাচক বাংলাদেশ, একটি ভালোবাসার বাংলাদেশে, সেখানে আপনাদের যে হাতের যে মোবাইল ফোনটি আছে সেটাকে আপনারা পজিটিভ ওয়েতে ব্যবহার করেন, আপনার আশেপাশে যে সমস্ত মানবিক যে বিষয়গুলো আছে, অধিকারের বিষয়গুলো আছে, সম্মানের বিষয়গুলো আছে, সেই জিনিসগুলো নিয়ে আপনারা পজিটিভলি আলোচনা করেন, ডিবেট করেন, আপনারা পোস্ট করেন,
মনে হয় স্বীকার করা উচিত কিংবা চর্চা করা উচিত। আমাদের আশপাশে, আমাদের ভেতরে, বিশেষ করে আমাদের এই প্রজন্মের ভেতরে অশুদ্ধ প্রতিযোগিতার পরিমাণটা খুব বেশি, আমার মনে হয় অসুস্থ প্রতিযোগিতা কিংবা অশুদ্ধ প্রতিযোগিতা যেটাই বলি না কেন, সুস্থ প্রতিযোগিতাকে আমরা আশা করি। প্রতিযোগিতা জিনিসটা কিন্তু খুব ভালো, কারণ প্রতিযোগিতার মাধ্যমে ভালো জিনিস বের হয়ে আসে, বাট সেটা সুস্থ ধারার হওয়া উচিত। অন্যকে নোংরা করে, অন্যকে ছোট করে কিংবা অসুস্থ প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাওয়ার ভিতরে কোনো কৃতিত্ব মনে হয়নি। আমি ভুল হতে পারি, আমি ব্যাকডেটেড মানুষ হতে পারি,
এটা হয় না, এটা আপনাকে বড় বলে বড় সেই নয়,
লোকে যারা বড় বলে বড় সেই হয়।
আমরা আজকাল আমাদের মিডিয়াতে আমরা যা দেখি, আমরা সবাই কিন্তু জানি,
সবাই জানি,
আমরা যে নতুন প্রজন্মের উপর কেন আমি ভরসা করতে চাই, কারণ অনেকে মনে করে ওরা কিছু জানে না, আসলে কিন্তু ওরা অনেক বেশি
অনেক জানে।
এইটা মনে করে আমরা আজকে মিডিয়াতে বা আমরা ফেসবুকে বা অনলাইনে অনেক কিছু করার চেষ্টা করি এবং করার সময় মনে করি অন্যরা হয়তো বুঝে না, কিন্তু যাদের হাতে এই যন্ত্রটা আছে তারা কিন্তু সত্যিকার অর্থে বুঝে যে কোনটা ফেক, কোনটা সঠিক, কোনটা মোটিভেটেড, কোনটা ক্রিয়েটেড, এগুলো তার সব বুঝে, কিন্তু যারা করছেন তারা হয়তো বুঝে নেই না যে অন্য আমাকে বুঝছে।
বুঝা উচিত,
বোঝা উচিত,
এবং একটা ভালোবাসার বাংলাদেশে বাংলাদেশের কাম্য প্রতিনিয়ত আমরা করি, এবং একদিন হয়তো হবে ভুল ত্রুটির ভেতরে আমরা থাকি, কারণ যে একটা কথা বলি যে ফারুক ভাইয়ের কথা সূত্র ধরে যে নিজের ভুলটাকে স্বীকার করি, আমিও ভুল করতে পারি স্বীকার করি, এবং সেটাকে সংশোধন করবার পরিচর্যা করাটা অনুশীলনটা খুব দরকার, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরিবার, বাবা মা, বন্ধু নির্বাচন অনেক বড় একটা ফ্যাক্টর। আমরা যেমন নির্বাচনের জন্য ব্যস্ত হয়ে পড়ি, বাবা মা চিন্তা করে যে ওকে স্কুলে দিতে হবে, এখানে করতে হবে, পরিবার এবং বন্ধু নির্বাচন, আমাদের আশপাশের জিনিসগুলো নির্বাচনও অনেক বড় একটা ফ্যাক্টর আমার মনে হয় আমাদের মানসিক বিকাশের ক্ষেত্রে।
সাথে সাথে যে জায়গাটাতে আমাদের ফোকাস করা দরকার আসলে ব্যক্তি নয়, সিস্টেমটাকে টার্গেট করা
দরকার।
আমি বর্তমানে বিগত কিছু সরকার থেকেই কিছু কাজ হচ্ছে, আরো বেশি কাজ হওয়া দরকার, এবং সত্যিকার অর্থে যেটা সামনে আসে যে দৃশ্যমান হওয়া দরকার, শুধু কিতাবে লেখা থাকলে হলো না, এটাকে
প্র্যাকটিক্যালি
দেখতে চাই।
কিছু কাজ হচ্ছে, অবশ্যই কোনো উপায় নেই,
কাজ হচ্ছে আরো বেশি হওয়া দরকার, এবং যার যেখানেই আমরা সিস্টেমের গরমিল দেখব সেখানে আমাদের প্রতিবাদ করা দরকার,
এবং সেই প্রতিবাদটা সুস্থ ধারা, গাড়ি ভেঙে কিন্তু প্রতিবাদ না, হরতাল করে প্রতিবাদ না, অন্যের কোনো ক্ষতি করে প্রতিবাদ না, প্রতিবাদটা করো
নেতাভিত্তিক,
জ্ঞান ভিত্তিক প্রতিবাদ করো,
জ্ঞান ভিত্তিক সুস্থ আলোচনা,
ডেফিনেটলি
গঠনমূলক সমালোচনা, গঠনমূলক
সমালোচনা করো, জ্ঞান ভিত্তিক প্রতিযোগিতা করো, আন্দোলন করো, জ্ঞানের আন্দোলন।
অন্যকে ছোট করে কিন্তু আমি বড় হতে
পারবো, কাউকে বড় হওয়া যায় না, খুব চমৎকার, কেউ হতে পারেও নি, অনেকে হয়েছে সামনে সময়ের জন্য, বা সে আসলে বুঝতে পারেনি সে যতটা সামনে এগিয়ে গেছে ততটাই সে পিছনে চলে গেছে। যোগীদের কাছে যদি আমি জানতে চাই যে আসলে এই মুহূর্তে আপনি কি চান আমাদের কাছ থেকে, এই সমাজের কাছ থেকে, সিস্টেমের কাছ থেকে, এই বিশ্বের কাছ থেকে কি চান আপনি?
চাওয়ার তো আসলে তালিকা করলে এখন এখানে একটা বিশাল ইতিহাস তৈরি করতে হবে। প্রথমে ছোট্ট করে উত্তরটা দিয়ে নিই যে যদি আমি বড় ঘরের কোনো সন্তান হতাম, এটা আসলে দুইটা দৃষ্টিভঙ্গি। একটা হলো যে বর্তমানে আমি যে পরিবারে আছি আমি বলবো যে শতভাগ আমি সমর্থন পেয়েছি এবং এখান থেকে আমি আমার সর্বোচ্চ পরিমাণে পেরেছি
এবং একজন ভালো মানুষের সর্বোচ্চ শিক্ষা
পেয়েছি। কিন্তু তারপরে হয় কি যে মধ্যবিত্ত পরিবারের স্বাদ আছে, স্বাদ একটা কথা আছে, তো দেখা যায় এই যে আমি এতদিন পর্যন্ত বেকার,
আমাদের সবসময় স্যান্ডউইচও থাকতে হয় উপরে এবং নিচের মাঝখানে মাঝখানে পড়ে থাকতে হয়।
এখন আমি যেমন এতদিন পর্যন্ত বেকার, এখন যদি আমার পরিবারের সেরকম আর্থিক সামর্থ্য থাকতো আমি এতদিনে একটা টাকা দিয়ে বলতাম দেন মাঠে নেমে যাই আমি কিছু একটা করব,
আমি নিজে ব্যবসাটা
করব। অনেকেই তো করছে, অনেক প্রতিবন্ধী ব্যক্তিরাই করছে, নিজেরাই করছেন। তো এই জায়গাটা তখন মনে হয় যে যদি একটা বড় ঘরের হতে পারতাম। বড় ঘরের মানুষগুলোর হয় কি যখন আপনার অনেক টাকা থাকে, আপনার যখন একটা নাম ডাক থাকে, এটা আমি আর্থিক অর্থগত দিক থেকে বলছি, মানে আর্থিকভাবে বলছি যে তাদের নাম ডাক সত্যিকার নাম ডাক, এটা ফেক কোনো কিছু না, তখন আসলে ওই মানুষটার প্রতি নেতিবাচক আচরণ করতে গেলে মানুষ অনেকবার ভাবে তাকে একজন প্রতিবন্ধী ব্যক্তির সাথে ফেলে দিতে পারে না, কারণ তার পরিবার একটা ভালো ব্যাকআপ আছে, সে অনেকগুলো সুযোগ পায়, আমাদের চাইতে অনেক বেশি সুযোগ পায়, যারা হলো একদম মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত কিংবা দরিদ্র পরিবার, তার চাইতে অনেক বেশি সুযোগ পায়। আপনার যখন সামনে অনেকগুলো অপশন, তখন আপনি নিজেকে প্রমাণ করার জন্য উৎসাহিত তো বেশি হবেন। কিন্তু আমাদের ক্ষেত্রে যেটা হয় যে বারবার দরজা নক করতে 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 যে জায়গায় নক করতেছে সেই জায়গায় ফোটা হয়ে যায়, কিন্তু দরজাটা খুলে না। এই ক্ষেত্রে একটা পার্থক্য হয় এবং আমার মনে হয় যে যদি এরকম হতো, মনে হয় না যে যদি হাঁটতে পারতাম অনেক দূর যেতে পারতাম এরকম টাইপের, মাঝে মাঝে মনে হয় যে একটা ভালো ঘরে যদি জন্মাইতাম সেই রকম টাকা
কিছুটা জীবনের ক্ষোভ থেকে
হয়ে যায়। কিন্তু দিন শেষে বুঝি যে যে আদর ভালোবাসা মায়া মমতা নিয়ে এই পরিবারে বড় হয়েছি, হয়তো বা টাকাতে গিয়ে টাকার
ভালোবাসা
সেই ভালোবাসা হতো না। চাওয়াটা একদম গুরু, যেহেতু ভালোবাসার অনুষ্ঠানে এসেছি, ভালোবাসা আমাদের আসলে প্রয়োজন, এটা আসলে
ভালোবাসা ছাড়া কোনো
ভালোবাসা হতে পারে না। আবার যদি বলে দিই যে নরনারীর যে ভালোবাসা এটা আসলে প্রয়োজন, কিন্তু প্রয়োজনটা উপলব্ধি করতে হবে আসলে কখন প্রয়োজন। আমি যেমন বলেছি যে আমি পাশ করেছি, চাকরি বাকরি করি, এখন আমার প্রয়োজন, আমাদের তো এখন আসলে ভালোবাসাটা মরিমরকির মতো হয়ে গিয়েছে। আমি চাই যে আমাদের এই প্রজন্ম, আমিও তো এখন বড় হয়ে যায়নি, বেশি বুড়ো হয়নি, প্রজন্ম বা আমার চাইতে ছোট জন্ম, হ্যাঁ ভালোবাসো, একজনকে ভালোবাসো, একজনকে নিয়ে থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একটু বড় করো, যাতে একটা ছেলে হোক বা মেয়ে হোক, ছেলেটা যাতে মেয়েকে নিয়ে গর্ব করতে পারে, মেয়েটা যাতে ছেলেকে নিয়ে গর্ব করতে পারে,
মানুষকে প্রকৃত শ্রদ্ধা এবং সম্মান করতে পারে।
এবং তুমি প্রকৃতি থেকে পেয়ে বড় হয়েছো, তুমি আশেপাশের মানুষ থেকে পেয়ে বড় হয়েছো, তোমাকে আশেপাশের মানুষকে সেটা ফিরিয়ে দিতে হবে, প্রকৃতিকে সেটা ফিরিয়ে দিতে হবে। এই দুইটা বোধ যদি মানুষের মধ্যে থাকে, আমাদের প্রজন্মের মধ্যে থাকে, সমাজটা এমনিতেই পরিবর্তন হয়ে যাবে। এর জন্য অনেক বেশি ঢাক ঢোল পিটাতে হবে না, অনেক টাকা পয়সা খরচ করতে হবে না, কোনো কিছু করতে হবে না। আমার এই আজকে ভালোবাসার প্রোগ্রামে আমাদের শ্রোতাদের কাছে আমার এই একটাই অনুরোধ থাকবে যে ভালোবাসাটা সংকীর্ণতার বাইরে থেকে, বৃত্তের বাইরে থেকে ছড়িয়ে দিন।
আর কর্মসংস্থানের ক্ষেত্রে আপনার আসলে ইচ্ছা, কোন সেক্টরে কাজ করতে চান বর্তমানে?
আমার
সবকিছু মিলে, মানে আপনার যত ধরনের ঘটনা ঘটেছে সবকিছু মিলে,
আমি এখন ওই যে বললাম একসময় খুব ভেঙে পড়েছিলাম, যখন নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছি 2016 সাল থেকে, আলহামদুলিল্লাহ আমি বলি যে আমি এখন নিজেকে আবার ফিরে পেয়েছি আত্মীয় জায়গাটা। এখন অনেকটা এরকম যে ভাই চাই কিন্তু না দিলে যে কাঁদবো পা ধরে, এরকম না, আমি আসলে বুদ্ধিভিত্তিক জায়গাটা নিজেকে দেখতে চাই, যে আমি একটা মানে আমাকে ডাকবে মানুষ পরামর্শ নেওয়ার জন্য, এবং সেটা আমি যোগ্যতা দিয়ে করতে চাই, যে প্রতিবন্ধী
আমি দয়া চাই না,
দয়া চাই
না,
ওই বুদ্ধিভিত্তিক জায়গাটা এরকম হবে যে আমি জানি, আমি করে দেখাচ্ছি, মাঠ পর্যায়ে করে দেখাচ্ছি। আমি এখন কর্মসংস্থান হিসেবে চাই, আমার আইসিটিটা খুব পছন্দের, এই জায়গায় আমি থাকতে ভালোবাসবো,
আর না হলে প্রযুক্তি নিয়ে আপনি কাজ করতে চান,
আর না হলে গবেষণা,
গবেষণাটা
এবং মাঠ পর্যায়ে গবেষণা, কারণ আমাদের দেশে অনেক বেশি তাত্ত্বিক গবেষণা হয়ে গেছে, মানে আমরা কাগজের উপরে কাগজ, তার উপরে কাগজ, একসময় নিজেদের চেহারা ঢেকে যাচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে গিয়ে ওই কাগজগুলোর সাথে মাঠের একটা বিশাল বড় পার্থক্য হয়ে যায়। আমরা যখন
পার্থক্যটা কমানোর জন্য
প্রক্রিয়াটা, আমি প্রয়োজন, আমি ঢাকার বাইরে কাজ করেছি, ভোলায় কাজ করেছি, রাজশাহীতে কাজ করেছি, নরসিংদীতে কাজ করেছি, বরিশালে গিয়েছি, আমি চাই ওই বুদ্ধিভিত্তিক জায়গাটা থেকে গবেষণা করতে, এবং এটা শুধু চাচ্ছি তা না, আমি নিজেকে সেভাবে প্রস্তুত করছি যাতে করে আমার চাওয়া এবং আমার যোগ্যতা মিল হয়,
আমি মিলনমেলা
জানি হয়, যাতে এমন না হয় যে আমি আমি আমার মানে যোগ্যতাটাকে বেশি চাচ্ছি, আমি কখনো আমার যোগ্যতাকে বেশি চাইনি, বরং একটু কম নিয়েছি যাতে আমার যোগ্যতা নিয়ে কথা বলতে না পারে, যাতে আমি আমার সর্বোচ্চ পরিমাণে দেখাতে পারি, কারণ দায়িত্ব পাওয়া আর দায়িত্বটা প্রকৃতভাবে বাস্তবায়ন করা দুটা অনেক পার্থক্য।
আমি আসলে মানে সগীর ভাইয়ের কথার সাথে আমি কথা মিলে বলতে চাই, সগীর ভাই যেমন একটি কথা স্পষ্ট ভাবে বলেছেন যে উনি ভিক্ষাও চান না, উনি দয়াও চান না, উনি করুণাও চান না, উনি উনার যোগ্যতার একটি সঠিক বিচার উনি চান, যোগ্যতার সঠিক প্রাপ্তি উনি চান, প্রত্যেকটা বিষয়ে প্রাপ্তি স্বীকার থাকা
উচিত,
তা না হলে জীবনে সার্থকতা নেই। তো ঠিক আমি একইভাবে বলছি যে এই মুহূর্তে লক্ষ কোটি মানুষ আমাদেরকে শুনছেন, লক্ষ কোটি মানুষ গুরুকে শুনছেন, লক্ষ কোটি মানুষ সগীর ভাইকে পারুক ভাইকে শুনলেন, কারোর ভিতরে যদি একজনের ভিতরে যদি এরকম মনে হয়ে থাকে যে করুণা ছাড়া দয়া ছাড়া সগীরের যোগ্যতার উপর ভিত্তি করে তাকে অন্তত একটা সুযোগ দিয়ে দেখতে চান যে এই লোকটা যে এত বড় বড় কথা বললো, দেখি বেটা তুমি পারো কিনা,
একদম একদম
জাস্ট আমি এই কথাটা বলতে চাই। অনেকেই হয়তো ভাবতে পারে যে গুরু আপনার সামনে তো বসে সিম্প্যাথি নিল, এই লোকটা তো ভুয়া, আমি চাই আপনি প্রমাণ করুন সগীর ভুয়া, আমি চাই, আমি গুরু হয়ে আজকে আপনার সবার সামনে বললাম, আমি চাই যে আপনারা প্রমাণ করুন, আপনারা আমাকে এসএমএস করুন যে গুরু আপনার কথার ভিত্তিতে সগীরকে টেস্ট নিয়েছি, লোকটা বেসিক ভুয়া, উনি কোনো কিছু জানে না। সগীর ভাই আপনি প্রস্তুত?
আমি প্রস্তুত, আমি চ্যালেঞ্জটা নিলাম।
আচ্ছা, উনি যেহেতু চ্যালেঞ্জ নিয়েছেন ছোটকাল থেকে, প্রতিনিয়ত উনি চ্যালেঞ্জ নিয়ে আসছেন, আমরা দেখিনি আজকে শুনেছি, বিকজ মানুষকে বিশ্বাস করি, এটাই মানুষের ধর্ম, কারণ আমাদের পক্ষে কিন্তু সম্ভব না। সগীর ভাইয়ের পুরো হিস্ট্রি এখন ঘাটা, আমি বিশ্বাস করছি উনি সত্য কথা বলেছেন, যদি মিথ্যা কথা বলে থাকে আমি একটা জিনিস বিশ্বাস করি, দুনিয়ার ফল দুনিয়াতেই হয়।
অবশ্যই অবশ্যই।
তো যদি আপনারা সগীর ভাইকে ভুয়াই প্রমাণ করতে চান, আমি চাই যে আপনারা আসুন সগীর ভাইকে ভুয়া প্রমাণ করুন।
অবশ্যই আমি চ্যালেঞ্জ নিলাম।
তো প্লিজ, যদি আপনাদের কারোর ভিতরে এরকম ন্যূনতম সঠিক মানসিকতার বিবেকবোধ থাকে যে আমরা সগীরকে দয়া করতে চাই না, আমরা সগীরকে করুণা করতে চাই না, আমরা জাস্ট তাকে প্রমাণ করতে চাই যে হ্যাঁ তুমি যোগ্যতা আছে, তোমার তুমি কাজ চেয়েছ, তুমি কাজ করছো, তার বিনিময়ে তুমি তোমার সম্মানই পাচ্ছ। কি সগীর আপনি প্রস্তুত?
আমি প্রস্তুত,
আমার আর কিছু বলার নেই। আমার মনে হয় যে আমার শ্রোতারা অনেক স্মার্ট, তারা যথেষ্ট স্মার্ট, তারা বুঝতে পেরেছে আমি কি বলতে চেয়েছি, তারা বুঝতে পেরেছে আপনি কি বলতে চেয়েছেন।
অবশ্যই।
আরেকটি কথা আমি একদম শেষ সূত্র ধরে বলতে চাই, সকল শ্রোতাদের উদ্দেশ্যে, সকল মানুষের উদ্দেশ্যে, আমার উদ্দেশ্যে আমি বলতে চাই, প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই, আসলে সগীরের যে কথাগুলো আমরা শুনলাম কিংবা ফারুক ভাইয়ের ব্যক্তিগত জীবন থেকে যে কথাগুলো আমরা শুনলাম, তারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছে, যে প্রতিবন্ধকতার বিরুদ্ধে কাজ করে আসছে, এটি আমাদের সমাজের একটি দৈনিক বাস্তব চিত্র। এই চিত্রগুলো কারা তৈরি করেছেন? চিত্রশিল্পী কারা? আমরা। এই চিত্রের চিত্রশিল্পী আমরা, আমরাই লিওনার্দো দা ভিঞ্চি, আমরাই অনেক বড় বড় শিল্পী হয়ে গেছে এই ধরনের চিত্রে। কিসের এত অহংকার আমাদের? বিকজ আমরা অপ্রতিবন্ধী ব্যক্তি, কেউ আমরা ভবিষ্যৎ জানি না, কালকে আমার ঘরে কি হবে, কালকে আমার জীবনে কি হবে। আমি একটি কথা প্রায় বলি, কপাল অনেক বড় একটা বিষয়, কখন পোল্টি মারে কিছু বলা যায় না, রাজাও ফকির হতে সময় লাগে না, ফকিরও রাজা হতে সময় লাগে না। আজকে যে খুব বেশি গর্ব করছে যে আমি তো অপ্রতিবন্ধী একটি ব্যক্তি, মানে মাফ করুক, তার জীবনও কালকে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তার পরিবারও দুর্ঘটনা ঘটতে পারে, কারণ সগীরও যেমন একজন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন, আমিও একজন নিয়েছি, ভবিষ্যতে যে পৃথিবীতে আসবে সেও কোনো না কোনো মায়ের গর্ভেই জন্ম নেবেন, কোনো সন্তানই চায় না, কোনো বাবা মাই চায় না এই জীবন যাপন করতে, সবই সৃষ্টিকর্তার হাতে।
অবশ্যই
মানুষ সৃষ্টির মানে শ্রেষ্ঠ জীব, স্রষ্টার শ্রেষ্ঠ জীব, আমরা প্রত্যেককে সম্মান করা শিখি। আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হচ্ছে সকল বন্ধুদের উদ্দেশ্য করে একটি ক্যালকুলেশন করে দেখুন, জগির ভাই এবং ফারুক ভাই, আমাদের ব্যাংকিং যে বিষয়টা কিংবা অফিস আদালতের কিন্তু একটা ক্লোজিং টাইম আছে, যে যেমন জুলাই মাস এবং ডিসেম্বর মাসে প্রত্যেক ব্যাংকের একটি ক্লোজিং টাইম হয়, বিভিন্ন অফিস আদালতের ক্লোজিং টাইম হয় এবং ডেবিট ক্রেডিটের হিসাব মেলানো হয়। আমাদের জীবনের কিন্তু কোনো ক্লোজিং টাইম নেই, আমরা জানি না আমাদের লাইফের ক্লোজিং টাইমটা ডিসেম্বরে, তার ঠিক পাঁচ মিনিট পরে আমি যখন রাস্তা দিয়ে যাব বাসার উদ্দেশ্যে আমার সিঁড়িতে আমার ক্লোজিং টাইম হয়ে যাবে। আমরা যদি আমাদের সমাজের আশপাশে তাকে এরকম প্রচুর ঘটনা দেখতে পারবো, যারা কোটি 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 টাকার পাহাড়ের উপরে বসবাস করতেন, করেন, পরিবার থেকে বিদায় বলার সময়টিও পায়
পাননি। বাংলাদেশে এক গায়ক মারা গিয়েছেন, এক মিনিটের গান বসা গাইতে গাইতে,
অনেক অনেক আমাদের যদি এরকম উদাহরণ আমরা দেওয়া শুরু করি, প্রচুর আছে যে হাজার হাজার কোটি টাকা থাকবার পরও হাজার হাজার কোটি টাকা দিয়েও তার এক মিনিটের প্রাণ এক্সটেনশন করা যায়নি, তাহলে কিসের এত অহংকার ভাই?
অবশ্যই
দুনিয়া ছেড়ে যেতে হবে, ঠিক যেভাবে এসেছি ঠিক সেভাবে সব করে থাকবে। তো এই এতটুকু বিবেক বোধ যদি আমরা দিনে একবার না সপ্তাহেও একবার যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় যে আমাদের পরিবর্তন হওয়ার জন্য আর কিচ্ছু প্রয়োজন নেই, আমি আমার পরিবর্তনের জন্য যথেষ্ট, যদি এই বিবেক বোধটুকু আমাদের ভেতরে থাকে। তো সবাইকেই বলছি যে ব্যাংকেরও ডেবিট ক্রেডিট মেলানোর টাইম আছে, আমাদের জীবনে ডেবিট ক্রেডিট মেলানোর কোনো টাইম নেই। প্লিজ মানুষকে মানুষ মনে করি, মানুষকে মানুষ হিসাবে তো যথেষ্ট সম্মান দিই, কারণ আপনি ভালোবাসা তখনই পাবেন যখন আপনি কাউকে ভালোবাসবেন। আপনি যদি কাউকে ভালো না বাসেন তাহলে আপনাকে কেউ ভালোবাসবে না। আপনি যেমন ফেক ভালোবাসছেন, ঠিক আপনার অপোজিটে যে মানুষটি বসে আছে সেও আপনার সাথে ফেক ভালোবাসা করছে।
অবশ্যই
প্লিজ সুন্দর ভালোবাসা গড়ে তোলার জন্য প্রতিটা মানুষকে সুন্দর মন মানসিকতার দরকার, মানুষকে মানুষ হিসাবে ভালোবাসার দরকার। এতটুকু আজকের জন্য, ওই সেই বিশ্বাস থেকেই বলছি যে যদি সগীরকে ভুল প্রমাণ করতে চান, সগীরকে যদি ভুল প্রমাণ করার দেখিয়ে মানে দেখাতে চান আপনারা যে হ্যাঁ তুমি বেটা ভুল বলেছো, দেখো প্রমাণ করে দিয়েছি গুরু যে ওর কোনো যোগ্যতাই নেই, শুধু ফাপড় নিয়ে চলে গেল, তা আমরা চাই। সগীর সেই চ্যালেঞ্জ নিয়েছে,
আমি নিয়েছি,
আমরা চাই প্লিজ সগীর এবং সগীরের মতো যারা আছেন, শুধু সগীরকেই বলছেন, সগীরের মতো যারা আছেন, আমাদের যে সকল ভাই বোনেরা আছেন এই ধরনের শারীরিক প্রতিবন্ধকতা ব্যক্তি হওয়ার কারণে সমাজের বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে প্রতিবন্ধকতা শিকার হতে হচ্ছে, তাদেরকে আমরা সুযোগ দিই, তাদেরকে মানুষ হিসাবে ট্রিট করি, তাহলে কালকে আপনাকেও মানুষ হিসাবে ট্রিট করবেন। যে বললাম আজকে রাজা কালকে ফকির, জাস্ট এতটুকু মনে রাখবেন। আমার মনে হয় যে আমার আর কিছু বলার নেই। জগির এবং ফারুক ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগতভাবে জীবন অনেক কিছু শিখেছি আজকে আপনাদের কাছ থেকে, আরো অনেক নতুন কিছু শব্দ শুনলাম, নতুন অনেক আইন কানুন শিখলাম, নতুন মানুষকে মানুষকে ভালোবাসার জন্য যে শব্দগুলো জানা প্রয়োজন সেগুলো শিখলাম, আমি নিজে অনেক কিছু শিখেছি, আই হোপ যে আমার শ্রোতারও অনেক কিছু শিখেছে। অসংখ্য ধন্যবাদ। আর বিদায় বেলায় এক দুই লাইন
আমার কিছু প্রশ্ন ছিল ভাই এবং ফারুক ভাইয়ের কাছে। সগীর ভাই, আপনি বেশ কয়েকবার মেনশন করেছেন যে আপনি ছোটবেলায় স্কুলে ভর্তি হয়ে গিয়েছিলেন, তখন আপনাকে অ্যাডমিট করেনি, এবং সেই সাথে আপনি যখন বড় হয়েছেন, আপনি গ্রাজুয়েশন হয়েছেন, গ্র্যাজুয়েটেড হয়েছেন, মাস্টার্স কমপ্লিট করেছেন, যত ডিগ্রি থাকা দরকার এবং অনেক ক্ষেত্রে আমাদের থেকে অনেক বেশি ডিগ্রি আপনি অর্জন করেছেন, সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন প্রতিষ্ঠান জব দেয়নি বা ভাইভাতে আপনাকে ডিসকোয়ালিফাই করেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে রিট করার সিস্টেম আছে যেখানে এরকম ডিসক্রিমিনেশন করে, সেটা জেন্ডার হোক, সেটা হচ্ছে প্রফেশনাল হোক, সেটা যোগ্যতাগত হোক। তো সেক্ষেত্রে আপনি কি কখনো চিন্তা করেছেন কিনা, বা আপনি যে সকল প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন বা ভলেন্টিয়ার হিসেবে আছেন, তারা এরকম কোনো পদক্ষেপ নিবে কিনা, সেটা যদি আমাকে কিছু বলতেন।
ধন্যবাদ, একটা অনেক চমৎকার প্রশ্ন করেছেন। বাংলাদেশে কিন্তু এরকম উদাহরণ আছে, ইতিমধ্যে রিট করে অনেকেই চাকরি পেয়েছেন। সর্বশেষ যেটা হলো 33তম বিসিএস এ চারজন প্রতিবন্ধী ব্যক্তি সুযোগ পেয়েছিলেন কিন্তু তাদেরকে নেওয়া হয়নি, হাইকোর্ট থেকে রিট করা হয়েছে এক মাস আগে যে 60 দিনের মধ্যে তাদেরকে নেওয়া লাগবে, এরকম অনেক জায়গায় আছে। আমার এখন পর্যন্ত মানে ধৈর্যের সীমা বাঁধে ভেঙে যায়নি, দেখছি যে কতদিন পর্যন্ত পারা
ওই পর্যায়ে যেতে হবে,
যেতে হবে। যদি এরকম হয় যে আর পাচ্ছি না, মানে এত অত্যাচার আর সহ্য হচ্ছে না, তখন চেষ্টা করবো যে জোর করে চাকরি বেকার না দেয়, কমসে কম আদালতে নিয়ে গিয়ে তাদেরকে নগ্ন করা যায়, তারা এই ধরনের বৈষম্যটা করে।
আমার আমার মনে হয় সগীর, আমি যে কথাগুলো বলেছি, আপনি যে কথাগুলো বলেছেন, আই হোপ যে আপনাকে ওই দিনে যেতে হবে না
ইনশাআল্লাহ।
আমার আমি তো বললাম যে আমাদের লক্ষ কোটি শ্রোতা শুনছেন, সকলকে সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে বলছি, একজন মানুষও যদি আমাদেরকে SMS করে, আমি সবাইকে বলছি কেউ যদি পরীক্ষা নিতে চান সগীরের, কেউ যদি আমাদেরকে কমেন্টস করে জানান, আমরা সেই তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করবো। ডেফিনেটলি অনেক হয়তো বলতে পারে যে আমরা সগীরের সাথে যোগাযোগ করবো, কিভাবে যোগাযোগ করার মাধ্যম ছিল ঢাকা, আমাদের যে পোস্ট গুলো দেওয়া আছে সেখানে আপনারা কমেন্টস করুন, আমাদের যে SMS প্যানেল অর্থাৎ OG লিখে আপনি সগীরকে উদ্দেশ্য করে যদি কোনো কথা বলতে চান, তাকে যদি তার পরীক্ষা নিতে চান, আমি বলবো না সহযোগিতা করতে চান, পরীক্ষা নিতে চান, কারণ সে তার যোগ্যতার বিনিময়ে সে কাজটি করবে, সে সার্ভিস দেবে, তার বিনিময়ে আপনি তাকে সম্মান দেবেন। তো দুজনই আসলে দুজনকে সহায়ক, কেউ কাকু উপকার করছে না,
যেহেতু ঢাকা এখন খুব বড় একটা মাধ্যম এবং এই বিষয়ে আমি ছোটখাটো পড়াশোনা করেছি, আমিও সবাইকে বলবো যে আপনাদের যে রাইট গুলো আছে সেটা যে কারো হতে পারে, সেটা প্রতিবন্ধী হতে পারে, অপ্রতিবন্ধী হতে পারে, যে কেউ হতে পারে, সবাই কিন্তু গুরু আমার মনে হয় রাইট সম্পর্কে সচেতন হওয়া উচিত।
প্রত্যেকটা মানুষকে নিজস্ব অধিকার থেকে কখনো বঞ্চিত করার কোনো অধিকার আমাদের নেই, তো আমার মনে হয় যে আজকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং আমরা আশা করি শ্রোতার মহল থেকে, শ্রোতাদের ভেতর থেকে যে কোনো পরিমাণ যে কোনো তথ্য যদি আসে যেটা আপনাদের ভবিষ্যতে কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারে, আপনাদের কর্মক্ষেত্রকে আরো সামনে এগিয়ে নিতে পারে, সেই ধরনের সহযোগিতা আমরা আপনাদের কাছে আছি এবং থাকবে এবং সেই তথ্যগুলো আপনাদের কাছে আমরা প্রকাশ করব। হোপ ফর দ্য বেস্ট, সুন্দর একটা বাংলাদেশের প্রত্যাশায়, সুন্দর একটা সকালের প্রত্যাশায়, সুন্দর ভালোবাসার বাংলাদেশের প্রত্যাশায় আজকের মতো আপনাদের দুজনকে মানে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো আলাপচারিতা শেষ করতে চাইছি। কিন্তু আমি আর তাসমিয়া বিদায় নিচ্ছি না, তাসমিয়া বেশ কিছু SMS এবং কমেন্টস গুলো পড়বে। তাসমিয়া, আমার মনে হয় যে আমরা একটা গান শুনে আবার অনুষ্ঠানে মানে ফিরে আসতে পারি।
আমরা এখন এই মুহূর্তে যে গানটা শুনবো অসম্ভব সুন্দর একটি গান এবং এটা আমার মনে হয় আমাদের বেশ কিছু শ্রোতারাও রিকোয়েস্ট করেছে এই গানটার জন্য, আমরা এখন শুনবো মানুষ মানুষের জন্য বাই ভূপেন হাজারিকা।
আমার খুব পছন্দের একটি গান, আমার ব্যক্তিগত
তো আমরা গানটা শুনে আসছি এবং গানটার পরপরই ফিরে আসছি আমরা, কোথাও যাবেন না, টিউন করে থাকুন ঢাকা FM 90.4 and yes enjoy Clemon ভালোবাসার বাংলাদেশ, oh it's ভালোবাসার বাংলাদেশ। Okay, সাথে থাকুন, পোস্টে কিন্তু অলরেডি এখনো শেয়ার করতে পারেন, শেয়ার করার অপশন থাকছে facebook.com/ilovethakasan, পাশাপাশি আপনি OG লিখে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার ফোন নাম্বার লিখে আমাদেরকে পাঠিয়ে দিন 16260 নাম্বার and yes enjoy ভালোবাসার বাংলাদেশ।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্য, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, মানুষ যদি সে না হয় মানুষ দানব কখনো হয় না মানুষ, যদি দানব কখনো বা হয় মানুষ,
লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্যে
বাংলাদেশ নিয়ে আছি তাসমিয়া এবং সেই সাথে কিন্তু আছে আমাদের সবার প্রিয় গুরু আমাদের রাজগুরু ভালোবাসার গুরু।
আচ্ছা আমরা মনে ঝটপট আমাদের সময় একদম শেষের পথে, প্রচুর বন্ধুরা এসএমএস করছে কমেন্টস করেছে তাদেরকে মানে আমরা তাদের প্রাপ্তি শিক্ষাটা দরকার
একেবারে তাই। ফেসবুকে কমেন্ট করেছেন এবং আমাদের সাথে আছেন তৌহিদ হাসান মাসুম, তিনি বলছেন গুরু আমি নরসিংদী থেকে বলছি, আমি 5 বছর ধরে হাঁটতে পারি না, আমার খুব কষ্ট হয়, আমাকে কেউ বন্ধু ভাবে না, আমি হাঁটতে পারি না, এটাই কি তার কারণ?
যে বললাম যে আসলে আমরা মানুষকে মানুষ ভাবতে মানে মানুষকে মানুষ হিসেবে গণ্য করতে ভুলে গেছি। আমার মনে হয় যে আমার সগীর ভাইয়ের সাথে এবং ফারুকের ভাইয়ের সাথে যে কথাবার্তাগুলো আমরা বলেছি এই প্রশ্নের অনেক উত্তর সে তার ভেতর দিয়ে এসে গেছে।
আমাদের সাথে আছেন এইচ আর পলাশ, তিনি বলছেন গুরু আমাদের প্রত্যেকের ভেতরেই মনুষ্যত্ব বোধ থাকা উচিত। রিটন আহমেদ দীপু বলছেন সিলেট থেকে গুরু আমি একজন শারীরিক প্রতিবন্ধী, আমারও এক পায়ে সমস্যা, হাঁটতে পারি না, হাঁটুতে ভর দিয়ে হাঁটতে হয়, মানুষ আমাদের দিকে এমন চোখে যান তাকায়, আমরা কি আসলে সমাজের বোঝা? আমরা তো ইচ্ছে করে প্রতিবন্ধী হইনি, আমাদের অপরাধ কি?
এর সঠিক উত্তর হচ্ছে আমাদের সামনে বসে আছেন যিনি সগীর ভাই, উনি যথেষ্ট সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, উনি চ্যালেঞ্জ নিতে চেয়েছেন। আমার মনে হয় যে আপনারা সগীর ভাইয়ের কথা যদি শুনে থাকেন তাহলে আপনাদের উত্তর আপনারা পেয়ে গেছেন। দেখিয়ে দিন মানুষকে আপনারাও কারো থেকে কম না, আপনারাও আমাদের থেকে কম না, অপ্রতিবন্ধী ব্যক্তিদের থেকে আপনারা কোনো অংশ কম না, জাস্ট দেখিয়ে দিন।
একেবারে তাই। আমাদের সাথে কিন্তু এসএমএস করে আসছেন, এসএমএস করছেন 1626 নাম্বারে 260 নাম্বারে বিদ্যুৎ, তিনি রাজশাহী থেকে বলছেন আপু আমার এসএমএস পড়ে না কেন, আমি আমার ভালোবাসার গল্পটা শোনাতে চাই।
আচ্ছা আপনি যদি গল্প শোনাতে চান তাহলে যা করতে হবে মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন OG একটু স্পেসে আপনার নাম লোকেশন এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 1626 এই নাম্বারে, গুরু আপনাদেরকে ফোন দেবে এবং সেখান থেকে বাছাইকৃত একজন বন্ধুকে যার গল্প আসলে উদাহরণ হয়ে থাকতে পারে ভালোবাসার যে কোনো দৃষ্টিকোণ থেকে তাকে আমরা স্টুডিওতে ডাকবো, কথা হবে তার সাথে।
আমাদের সাথে আছেন ধারণ, খুব সুন্দর একটি নাম, তিনি বলছেন গুরুকে এত ভালো লাগে আজ সগীর ভাইকেও ভালো লেগে গেছে তাই এসএমএসটা করলাম, রিয়েলি এক্সট্রাঅর্ডিনারি আজকের প্রোগ্রামটা, প্লিজ পড়বেন।
ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন, আপনাদের ধরনের সাপোর্ট গুলো আমরা চাই।
একেবারে তাই। আদনান আহমেদ আছেন আমাদের সাথে, বলছে আমি সিলেট থেকে শুনছি গুরু আপনার ভক্ত,
থ্যাংক ইউ।
এবং আমাদের সাথে সৌদি আরব থেকেও একজন বন্ধু আছেন, তার নাম সুমন শেখত, অনেক ধন্যবাদ এত দূর থেকে
আমাদেরকে শুনছেন।
একেবারে তাই। আর যে সুমন চৌধুরী আছেন তিনি বলছেন গুরু কেমন আছেন, চলে এসেছি প্রতিদিনের মতো আজ শুনছি, ভীষণ ভালো লাগছে গুরু, সগীর এবং ফারুক ভাইয়ের কথাগুলো অনেক বেশি ভালো লাগছে, অনেক শিক্ষণীয় বিষয় সম্বন্ধে আলোচনা করেছেন আমাদের সাথে, আপনাদের সাথে আছি আমরা সবাই।
এখানে আমি একটা পয়েন্ট করতে চাই, শিক্ষণীয় বিষয় তো অনেক হলো, আমিও আপনার সাথে একমত, শিখলেন কতটুকু সেটা এখন দেখার পালা, সেটা এখন দেখার পালা।
জি গুরু। আলমগীর খান বলছেন গুরু ওকে অফিস আপনাকে আজ অবশেষে আপনাকে আজ লাইভে দেখলাম, আমার খুব ইচ্ছে ছিল আপনাকে সচক্ষে দেখার, তা আজ পূরণ হলো, আমি আপনার পূর্ণ একজন ফ্যান গুরু। সেক্ষেত্রে কিন্তু আরেকটা পসিবিলিটি আছে আরো সামনাসামনি দেখার।
হ্যাঁ সেটি হচ্ছে যে আপনি তো আমাকে ফেসবুক লাইভে দেখেছেন, আপনি যদি চান আগামী বৃহস্পতিবার আমার সাথে আমাদের স্টুডিওতে বসবেন, সেলফি তুলবেন, চা খাবেন, ফেসবুক লাইভে সরাসরি আপনি আমার পাশে থাকবেন, সেই সুযোগটি আপনি পেতে পারেন। তার জন্য যা করতে হবে আজকে আমাদের ঢাকা এফএম অফিসিয়াল ফেসবুক পেজে যে কয়েকটি পোস্ট আছে ভালোবাসার বাংলাদেশকে নিয়ে, সেই পোস্টগুলোকে শেয়ার করুন, সর্বোচ্চ জিনিস শেয়ার করবেন, আমরা তাকে ইনভাইট করবো আমাদের স্টুডিওতে আমার সাথে চায়ের সাথে একটু টা, সাথে একটু সেলফি, সাথে একটু গল্প।
ওকে রাকিব হাসান রুবেল বলছেন আপনাদের দেখতে অনেক সুন্দর লাগছে, গুড কমপ্লিমেন্ট।
মেকআপ ছাড়াই তো ছিল।
ওকে এমডি সাহেল আহমেদ বলছেন খুব ভালো লাগছে, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। ইবন রয় দুপু বলছেন গুরু কেমন আছেন, চলে এসেছি প্রতিদিনের মতো আজও শুনছি। ওকে ওনার কমেন্ট আমি আগে একবার পড়েছি।
আমরা আসলে প্রত্যেক বৃহস্পতিবার অপেক্ষা থাকি আমার বন্ধুদের উদ্দেশ্যে, আমি তাসমিয়া যারা আছেন সবাই আমরা অপেক্ষা থাকি আপনাদের জন্য। আপনারা যখন আসেন যখন কমেন্টস করেন তখন এমনিতেই ভালো হয়ে যায়, মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়।
খুব সুন্দর নামের একজন বন্ধু কমেন্ট করেছেন, জাবের হোসেন জিশান, তিনি বলছেন আমি তোমার না দেখি তুমি আমার না হও, আমি যত দূরে যাই চলে তুমি কাছে রও।
সেরকম ঠান্ডা পড়েছে উত্তরাঞ্চলে, আরো ভয়ানক ঠান্ডা। তো আমরা এতটুকু অনুষ্ঠান শেষে আমি হয়তো একটি কথা বলবো, অনুষ্ঠান শেষে আমরা বলি।
এমডি বাছি দাঁড়িয়ে আছেন, তিনি বলছেন যারা আমাদের এসএমএ আছেন তাদের সবাইকে আমাদের চায়ের দেশে আসার ও দেখার জন্য অনুরোধ করছি, শ্রীমঙ্গলের চা বাগান ও পাহাড় দেখার জন্য
আসবো, শীতটা একটু কমুক ভাই।
এম এস এইচ আব্দুল্লাহ বলছে গুরু রাত জেগে শুনছি, এতগুলো মেসেজ করছি একটাও পড়ছেন না।
এটা তো আসমিয়ার ডিপার্টমেন্ট,
অনেক
দূর থেকে আমাদের বন্ধুরা শুনছেন, দেশ থেকে দেশের বাইরে থেকে, খুব ভালো লাগে যখন এই ধরনের সাপোর্ট গুলো পায়, আপনাদের কমেন্টস গুলো পায়, তখন আসলে খুব ভালো লাগে।
একটি সম্পর্ক তথ্য সবাইকে দিয়ে রাখি, আমরা আছি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চট্টগ্রাম খুলনা রাজশাহী ময়মনসিংহ যশোর গাজীপুর রংপুর বগুড়া কুমিল্লা এবং নারায়ণগঞ্জে। জানুয়ারি মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি, এবং এই ফিচার গুলোর জন্য আপনাকে যেটা করতে হবে, এই ফিচার গুলো বলছি বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, এন্ড ইয়েস লো ল্যাটেন্সি ফর গেমার, এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখন যোগাযোগ করতে পারেন 09611 3777 এই নাম্বার। এন্ড ইয়েস আমি আবার চলে যাচ্ছি কমেন্টের দিকে। এম ডি ইলিয়াস তানজিল বলছে ধন্যবাদ গুরুকে এই অনুষ্ঠান পরিবেশন করার জন্য, আর ধন্যবাদ সগির ভাইকে ফারুক ভাইকে, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে কিছু শিখতে পারলাম।
ডেফিনেটলি আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি, এবং শুধু এখন একটাই প্রত্যাশা যতটুকু শিখতে পেরেছি বাস্তবিক জীবনে কিংবা আমাদের নিজস্ব জীবনে তার এক বিন্দু যদি ব্যবহার করতে পারি তাহলে হয়তো আজকের এই অনুষ্ঠানের সার্থকতা এতটুকুই।
মেঘালা আছেন, সেই মেঘের দেশ থেকে তিনি বলছেন হেই এক্সাম চলছে বাট তারপর আপনাদের প্রোগ্রাম শুনছি, গুরু এই স্টুডেন্টকে কিছু বলেন আপনি?
এক্সাম চলছে তারপর শুনছে,
হ্যাঁ
মা বাবা জানলে তো খবর আছে তোমার, সো আই থিঙ্ক যে যতটুকু শিখেছো এটাও তোমার জীবনের মানে ব্যক্তিগত অভিজ্ঞতার জন্য অনেক বেশি কাজে লাগবে, বা সেক্ষেত্রে পড়াশোনাটাও চালাতে হবে, এটা ভুললেও কিন্তু চলবে না।
মুনিয়া রহমান খুব মনোযোগ দিয়ে শুনছে আমাদেরকে, ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য। সাথে থাকুন প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 2টা পর্যন্ত, এবং ঢাকা এফএম 90.4 অল টাইম শোনার চেষ্টা করুন। ওকে আমার সাথে আরো আছেন এমদাদুল হক, তিনি বলছেন সগির ভাই রোগটির সাথে আমার রোগটি অনেকটা মিলে যাচ্ছে, তবে আমার রোগটি ছিল জিবিএস, ওকে, এবং প্রথমে হালকা জ্বরের সাথে আচ্ছা হালকা ডায়রিয়ার মতো হতো এবং পুরো শরীর প্যারালাইজ হয়ে যায়। আমি মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ার সময় 2015 সালের 28 আগস্ট এই রোগে আক্রান্ত হই, যার ফলে আমি অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিতে পারিনি। দীর্ঘ 3 মাস 15 দিন আইসিইউতে থেকে 6 মাস পর বাসায় ফিরি, বাকি মাস সাধারণত বেডে থেকে। এখন আমি আর স্বাভাবিকভাবে হাঁটতে পারি না, যা আমাকে সবসময় কাঁদায়। সবাই বলে একটা প্রতিবন্ধীর সার্টিফিকেট করে নেয়ার জন্য, কিন্তু তা আমি চাই না, আমার পরিবারও তা চায় না। আমার ছোট ভাই নিজের জীবন বিপন্ন করে সব সময় আমাকে দেখাশোনা এবং পড়াশোনা পরীক্ষা ও অন্যান্য কাজে সব সময় ছায়া হয়ে পাশে থাকে। আমার আপা সবসময় আমাকে পড়াশোনার জন্য অনুপ্রেরণা দেয়। আমি এই বছর অনার্স চতুর্থ বর্ষ শেষ করেছি, আমার জন্য দোয়া করবেন দাদা।
অনেক অনেক দোয়া, অনেক দোয়া আপনার জন্য, এবং সবচেয়ে একটি ছোট্ট কথা বলি সেটা হচ্ছে আপনার ভাই আপনার পরিবার যেহেতু আপনার পাশে আছেন, এর থেকে বড় আশীর্বাদ আর কিছু হয় না। আমাদের দোয়া থাকলো আপনি ঘুরে দাঁড়াবেন, কখনোই হার মানবেন না। একটি কথা শুধু মনে রাখবেন, আমাদের বাস্তবিক জীবনে যেটা আমরা হয়ে থাকি যে মানুষের দুর্বল জায়গাতে আঘাত করতে আমরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, মানুষের দুর্বলতা আমরা খুব স্বচ্ছন্দে সে মানে প্রকাশ করি কিংবা শেয়ার করি, যে মানুষটি অপর প্রান্ত থেকে শুনছে সে হয়তো আপনার দুর্বলতাকে সত্যিকার অর্থেই আপনার দুর্বলতা মনে করে আপনাকে সহানুভূতি করবে, আপনাকে ওই যে বললাম যে সগীর ভাই যেভাবে হেঁটে যাচ্ছিল হয়তো বলবো যে ভাই আপনার কি টাকা লাগবে। তো আমার মনে হয় যে নিজেকে সম্মান করুন, হার মানবেন না, আমরা আছি আপনার পাশে, কখনোই হার মানবেন না, জীবন তো একটাই, কেন হারবো।
ওকে, আমাদের সাথে আরো আছেন জাহিদুল ইসলাম জাহিদ, তিনি বলছেন সিলেট থেকে শুনছি বেশ ভালোই লাগছে, প্রতিদিনের মতো আজও আছি আপনাদের পাশে। এম এ বাসার আতিফ বলছেন মিস ইউ লাভ ইউ, ওকে জিজু জিজু কে ওকে, হয়তো বা তিনি কাউকে খুব কাছের মানুষ মনে করেছেন আমাদের মধ্য থেকে। এমডি, আচ্ছা এম এ বাসার আতিফ আরো জানিয়েছেন ভালোবাসে মানুষ যদি বসত করে মনের মাঝে তাহলে আর কি চাওয়া আছে তার কাছে, গুরু কি বলেন?
মনের মাঝে থাকলে কি চাবো, আছেই তো আসল জায়গাতে, আর কোথায় যাইবো, আর কি বা চাইবো।
ওকে, আমাদের সাথে আরো আছেন অর্নি, অর্নি বলছে আপু আমি খিলগাঁও থেকে শুনছি খুব ভালো লাগলো, এবং আমিও সকল প্রতিবন্ধী মানুষের জন্য সবসময় পাশে থাকার চেষ্টা করবো, অনেক ধন্যবাদ অর্নি, খুব ভালো লাগলো। সুমন চৌধুরী আছেন বলছে সগীর ভাইয়ের প্রতি রইল অনেক অনেক শুভকামনা, আর ফারুক ভাইয়ের কাজের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
আমার খুব মজা লেগেছে একটা এসএমএস দেখে, এসএমএসটা আবলুম ফ্লাওয়ার, আচ্ছা লিখেছেন এই মুহূর্তে সগীর ভাই এবং তারেক ভাই পার্টিসিপেট করতে পারছেন না ডিরেক্টলি, বাট তারা শুনতে পারছেন। বিষয়টা হচ্ছে এরকম এরকম সগীরের যে কথাটা ছিল যে এরকম একদিন সুদর্শন মানুষকে যারা ভিক্ষুক ভাবে তাদের মাথায় আসলে সমস্যা আছে। আমার খুব মজা লেগেছে, গ্রেট, খুব চমৎকার একটি এসএমএস আসলেই, মানে যারা এই ধরনের একটি মানুষকে মানে কথা নেই বার্তা নেই হঠাৎ করে যে টাকা দিয়ে ভিক্ষুক মনে করছে এবং আমি যতটুকু তাকে দেখতে পারছি এবং যারা আপনাকে মানে ফেসবুক লাইভ এর মাধ্যমে যারা দেখছেন সগীরকে, খুব সুন্দর কথা যে এই ধরনের মানুষকে যারা ভিক্ষুক ভাবে আসলেই তাদের মাথায় সমস্যা আছে।
আমাদের সাথে আছেন কে এম ইসলামউদ্দিন, তিনি বলছেন ও ভাই হকলরে জানাই দাও শীতের পিঠা খাওয়ার দাওয়াত, ও সাব্বির ভাই হকলরে জানাই দাও শীতের পিঠা খাওয়ার দাওয়াত। আচ্ছা সাব্বির ভাই তো আমাদের সাথে এখন নেই, তবে আপনার দাওয়াত আমরা গ্রহণ করলাম, অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। সজীব আহমেদ ফেরদৌস বলছেন আমি সজীব রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলছি, গুরু রাজীব ভাইকে আমার সালাম।
আপনাকে আমার সালাম, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন।
একেবারে তো আশিকুর জামান নয়ন আছেন বলছেন গুরু আমি আশিক, আমার একটা স্টোরি আছে, তিনি ফোন নাম্বার দিয়েছেন, তবে আপনাকে যেটা করতে হবে সিম্পল নিয়ম, মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে ওজি লিখে টাইপ করে স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার কারেক্ট লোকেশন, কারেন্ট লোকেশনটা লিখে পাঠিয়ে লিখে এবং ফোন নাম্বারটা দিয়ে পাঠিয়ে দিবেন 1660 এই নাম্বারে। ইব্রাহিম আছেন আমাদের সাথে, তার খুব ভালো লেগেছে প্রোগ্রাম, জানিয়েছেন গুরু ইজ বেস্ট বলেছেন, তোরটি কিসা বলছে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন।
থ্যাংক ইউ, ওই যে আমি বললাম যে একজন মানুষও যদি আজকের অনুষ্ঠান থেকে এক বিন্দু শিখতে পারে এবং সেটি যদি তার ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারে তাহলে অনুষ্ঠানে সার্থকতা, তাহলে হয়তো এই সগীরের এবং ফারুক ভাইয়ের অনুষ্ঠানে আসার সার্থকতা।
এমডি জয়নাল আবেদিন জানিয়েছেন রিয়েলি অসাধারণ,
থ্যাংক ইউ।
প্রমানন্দ গোল্ডার আমাদেরকে জানিয়েছেন সগীর দ্বারা তো হাঁটতে পারে বাট আমি তাও পারি না, রিয়েলি গুরু আমি হাঁটতেও পারি না, যদি বিশ্বাস না করেন তাহলে প্রমাণও দিতে পারে প্লিজ গুরু, আমি বলতে চাই আমার কষ্টের কথাগুলো।
আমরা চেষ্টা করবো আপনার সাথে যোগাযোগ করা, কিন্তু আপনাকে শুধু এতটুকু বলতে চাই আমি আপনাকে সান্ত্বনা দিতে চাই না, আপনিও মানুষ আমিও মানুষ, সান্ত্বনা দিতে চাই না, আমি শুধু এতটুকু বলতে চাই যে মানুষ হয়ে নিজের প্রতি বিশ্বাস রাখুন, নিজেকে শক্ত রাখুন, দ্যাটস অল, আর কিছু বলবো না। কারণ সগীরের কথায় ফারুক ভাইয়ের কথা আজকে অনেক কিছু চলে এসছে, যারা নিজেদেরকে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে, বিভিন্ন শারীরিক প্রতিবন্ধকতার কারণে যারা অবহেলা করছে নিজেদেরকে নিজে, শুধু এতটুকু বলি ভাই প্লিজ, কেউ আপনাদেরকে দেখবে না, আপনারা আপনাদেরকে দেখবেন, এটাই এটাই হওয়া উচিত, তাহলে দেখবেন সবাই আপনাদেরকে দেখবে।
একেবারে, এবং সবসময় নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন যাতে কেউ ছোট করে দেখার সুযোগ না পায়,
আর যারা ছোট করে দেখছে আসলে তাদের মাথায় সমস্যা আছে।
আব্লুম ফ্লাওয়ারের মতে এম এ হোসেন ফরিদ বলছেন গুরু দিস সাবজেক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট,
থ্যাংক ইউ।
ওকে, এবং সর্বশেষ কমেন্ট আমরা আজকের মতো নিব, সেটি হচ্ছে এম এস এইচ আব্দুল্লাহ বলছেন তাসমিয়া আপু, আচ্ছা ইটস আ কমপ্লিমেন্ট ফর মি, থ্যাংক ইউ সো মাচ।
ওটা পড়তে যাওয়ার ফোন না, সামনে জীবন তো সতর্কীকরণের লেখাগুলো পড়া যাচ্ছিল না।
আচ্ছা ভালো কমপ্লিমেন্ট দিয়েছো ভাই,
না না ভেরি গুড ভেরি গুড,
থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য, এবং আজকে আমাদের মনে প্রোগ্রাম শেষ করার সময় অলমোস্ট হয়ে গেছে,
অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা, আমি আর বাড়তি কোনো কথা বলবো না কারণ ফালতু কথা বলে সময় নষ্ট করার মতো কিছু নেই, শুধু একটি কথা বলতে চাই যে প্রচন্ড শীত পড়েছে, আমরা খুব ঘটা করে বড় আয়োজন করে যারা শীতে কষ্ট পাচ্ছেন তাদের পাশে যে দাঁড়াতে হবে এমন কোনো বিষয় নেই, যার যে সামর্থ্য আছে সেই সামর্থ্য থেকে যে কোনো ভাবে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি মানবিকতার দিক থেকে, কারণ আমরা মোটামুটি শীত পড়লে মাথায় ক্যাপ হাতে গ্লাভস তারপর জ্যাকেট ট্যাকেট পরে মোটামুটি বেশ পরিপাটি হয়ে আসি শীতকে নিবারণ করার জন্য কিংবা শীতের মোকাবেলা করবার জন্য, কিংবা রাস্তাঘাটে যখন আমরা আসি যে মানুষগুলোকে আমরা দেখতে পাই তাদের অবস্থাটা হয়তো নতুন করে বলার কিছু নেই, নতুন করে সহানুভূতি জাগানোরও কিছু নেই। আপনি আপনার জায়গা থেকে যতটুক পারেন, যেভাবে পারেন, যা দিয়ে পারেন, মানুষের মানুষের পাশে আসুন। আমার মনে হয় যে এটাই মানুষের জন্মের সার্থকতা। আমাদের এই সুন্দর পৃথিবীতে সৃষ্টিকর্তা আমাদেরকে যে মানুষ হিসেবে পাঠিয়েছেন, কিছু মৌলিক অধিকার যেমন সরকারিভাবে আমরা দাবি করি, কিছু মৌলিক অধিকার মৌলিক সিদ্ধান্ত দিয়ে সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তো তার ব্যবহার আসলে আমরা কতটুকু করছি সেই প্রশ্নটা কি কখনো নিজের কাছে করেছেন? আমার মনে হয় প্রশ্নটা করুন, উত্তর আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, মানুষকে মানুষ হিসাবে সম্মান করুন, শ্রদ্ধা করুন, এতটুকু আমার চাওয়া। গুরুর চাওয়া আগামী পর্বে হয়তো আবারও দেখা হয়ে যাবে। আপনার মোবাইলের মেসেজ অপশনে যে টাইপ করুন OG, একটি স্পেস দিয়ে আপনার নাম, আপনার লোকেশন এবং আপনার মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 16260। এই নাম্বারে গুরু আপনাকে ফোন দেবে, আপনার সাথে কথা হবে, আবারও হয়তো কোনো ভালোবাসার উদাহরণ আমরা গেঁথে রাখবো আমাদের ভালোবাসার স্টুডিওতে, ভালোবাসার বাংলাদেশে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো মানুষ হয়ে থাকবেন। শুভরাত্রি।
Exclusively on FusionBD.com.